This track was downloaded from FusionBD.com.
Yes, friends, সবাইকে আর একবার ওয়েলকাম করছি প্রাণব ভালোবাসার বাংলাদেশে। মেঘলা আছি আপনার সাথে, এবং যারা খুব খুব ওয়েট করছেন গুরু এতেশামের জন্য, তাদেরকে কিছুই বলতে চাই না, শুধু যেটা করতে চাই সেটা হলো Yes, it's time to welcome Guru Ehtisham. And finally, Guru, apnake welcome korchi.
ধন্যবাদ জানাচ্ছি মেঘলা তোকে, এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি এখন এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন ঢাকা FM 904 এর ভালোবাসার বাংলাদেশ।
এক্স্যাক্টলি, এবং অনেক বন্ধুই বরাবরের মতোই অপেক্ষা করছিলেন আপনার জন্য, এবং তারা আপনার এই ভয়েসটা শুনতে পেরে হৃদয়ে শান্তি পেয়েছে আমার যেটা মনে হয়। একটা বন্ধু প্রশ্ন করেছেন, ওনার নাম হচ্ছে আনোয়ারুল ইসলাম, উনি নান্দাইল থেকে লিখেছেন যে ভালোবাসার জন্য জীবন নাকি জীবনের জন্য ভালোবাসা?
দুটোই আসলে দুইটার পরিপূরক। ভালোবাসার জন্য যেমন জীবনের প্রয়োজন আছে, আর জীবনের সার্থকতা অথবা জীবনের পরিপূর্ণতার পুরো মাত্রা নির্ভর করে এই ভালোবাসার জন্য। ভালোবাসা সে কারণেই হয়তো মেঘলা এত বেশি আদি এবং অকৃত্রিম। এই পৃথিবী সৃষ্টির জন্মলগ্ন থেকে আজ অবধি, এবং পৃথিবী যেদিন ধ্বংস হবে তার আগ মুহূর্ত পর্যন্ত, এই ভালোবাসায় হয়তো এক্সিস্ট করিয়া রেখেছে এই সমগ্র পৃথিবীটিকে। এবং আমরা শুধুমাত্র মানুষের মধ্যে না, প্রকৃতির সমস্ত কিছুর দিকে যদি তাকিয়ে দেখি, সবকিছু আসলে একটা ব্যালেন্সড একটি জায়গাতে আছে, ভালোবাসা আছে বলেই।
এক্স্যাক্টলি, এবং রিয়েলি আমি বুঝতে পারছিলাম না যে কথাটা শেষ হয়ে গেছে, কারণ রেশ এখনো যায়নি। আমি সেটাই বলছিলাম বন্ধুদেরকে একটু আগে, যে আমারও কিন্তু বন্ধুদের মতো আমিও মিস করি আপনাকে খুব, কারণ একটা দিনই আপনার সাথে আমার দেখা হয়, তার স্টুডিওতেই। খুব বেশি কথা বলার সময় সুযোগ কোনোটাই কিন্তু তেমন হয় না, ব্যস্ততা বলেন যেটাই বলেন না কেন, যা কথা দেখা সবকিছু অন এয়ারে।
এবং রেশের কথা বলছিলি, আসলে কিছু মানুষ থাকে, কিছু ব্যক্তি সত্তা থাকে, কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকে যাদের রেশ কখনো যায় না। আমি বলছি বাংলা সাহিত্যের বরপুত্র, বাংলা সাহিত্যের এক দিকপালের কথা, যিনি এই পৃথিবীতে এসেছিলেন 13 নভেম্বর। তার জন্মদিন ছিল গতকাল, কিন্তু মজার ব্যাপার দেখ যে রেশটা যেন আজও কাটেনি, এখনো কাটেনি, এবং কখনোই যেন কাটে না। এই হুমায়ুন আহমেদ যখন জন্ম নিয়েছিলেন এই 13 নভেম্বর, তখন হয়তো বাচ্চা হুমায়ুন আহমদটা কেঁদে উঠল কিনা সেটার জন্য হয়তো সবাই তটস্থ ছিল। ফাইনালি যখন বাচ্চা হুমায়ুন আহমেদ কেঁদে উঠলেন, সবাই আশ্বস্ত হলো যে না, সুস্থ বাচ্চা পৃথিবীতে এসেছে। তারপর থেকে হুমায়ুন আহমেদ নিজের মতো করে হয়তো চেষ্টা করেছেন যে নিজের পুরো জীবনটাকে জ্ঞান এবং কর্মের মহিমায় কত বেশি মহিমান্বিত করা যায়। এক হুমায়ুন আহমেদ নিজে নিজেই নিজের নামটিকে এমনই একটি প্রতিষ্ঠানের পর্যায়ে নিয়ে গেছিলেন, যে কারণে হয়তো যখন হুমায়ুন আহমেদ চলে গেলেন, তিনি হয়তো পরপারে গিয়ে উপরে গিয়ে হয়তো স্মিত একটা হাস্যময় মুখ দিয়ে আমাদের দিকে তাকিয়ে দেখছিলেন। তখন হয়তো তিনি হাসছিলেন যে তার জীবনটা অনেক বেশি কর্মবহুল ছিল। সমগ্র বাংলাদেশ এবং এই বাঙালি ভাষাভাষী মানুষ বিশ্বের যে প্রান্তেই থাকুক না কেন, সবাই চোখের পানি ফেলেছে, সবাই হৃদয়ের আকুতি দিয়ে এই মানুষটিকে আটকে রাখার জন্য চেষ্টা করেছে। তখন হয়তো তিনি নিজের এই জীবনের সফলতার জন্য আশ্বস্ত হয়েছেন, শান্তি পেয়েছেন, তিনি হেসেছেন, কিন্তু কেঁদেছে সমগ্র বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষ। আসলে এমনটাই হওয়া উচিত যে যখন জন্ম নেই তখন হয়তো আমি কাঁদবো, বাকি মানুষগুলো হাসবে আমার জন্ম নেওয়ার কারণে, এবং আমি যখন পৃথিবী থেকে চলে যাব তখন যেন স্মিত ওই হাসিটা আমার মুখে লেগে থাকে, আর আমার জন্য যেন সমগ্র বিশ্ব কাঁদে।
এক্স্যাক্টলি, এবং একটা কথা খুব মনে পড়ছে যে যখন উনি ইন্তেকাল করলেন সেই মুহূর্তটাতে আমরা কিন্তু প্রোগ্রাম করছিলাম, অন এয়ারে ছিলাম, বৃহস্পতিবার ছিল, মানে বৃহস্পতিবার পার হয়ে শুক্রবারে পড়েছিল আর কি। তো সেই মুহূর্তটার কথা খুব মনে পড়ছে আমার,
আরো বেশি করে মনে পড়ছে হুমায়ুন আহমেদের সহধর্মিনী শাওন আমাদের সাথে ছিলেন, কোন একটি অনুষ্ঠানে তাকে নিয়ে এসেছিলাম, এবং আমরা তাকে নিয়ে আসার মাধ্যমে চেষ্টা করেছিলাম হুমায়ুন আহমেদকে আমাদের পক্ষ থেকে একটা শ্রদ্ধাঞ্জলি দেওয়ার, এবং আমরা ভালোবাসার বাংলাদেশের লিসেনার্স সবাই মিলে চেষ্টা করেছি সেই শ্রদ্ধাটা তার কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমরা ছোট্ট করে সেই ক্লিপটা একটু শুনে নিই।
অবশ্যই, এই প্রদীপটা আমি হুমায়ুন আহমেদের জীবনের শেষ দিন পর্যন্ত ধরেছিলাম। গানের প্রতি আমার আগ্রহটা সম্পূর্ণ তৈরি হয়, আসলে তৈরি করেন হুমায়ুন আহমেদ। মরিলে কান্দিস না আমার দয়রে, জাদু ধন মরিলে কান্দিস না আমার দয়, মরিলে কান্দিস না আমার দয়রে, জাদু সেই প্রোগ্রামটির কথা খুব মনে পড়ছে। এটা ফেব্রুয়ারি মাসের 22শে ফেব্রুয়ারি আমার যতদূর মনে পড়ছে প্রোগ্রামটি আমরা করেছিলাম শাওন আপুর সাথে। আমরা তখন নতুন শুরু করেছি প্রাণ আপনার।
শাওন কিন্তু ঠিকই বলেছেন, আমি এটার একটা ভিডিও প্রেজেন্টেশন দেখেছি। একটা ঘরোয়া পরিবেশে শাওন একটু উপরে বসা সোফাতে বসে গানটা করছেন এবং হুমায়ুন আহমেদ সহ আরো কয়েকজন আছেন যারা, এবং এ ধরনের আসর কিন্তু প্রায় বস্তু সে বাসায়, এবং এভাবে গানের একটা পরিবেশ, আড্ডার একটা পরিবেশ, যেটি খুব পছন্দ করতেন হুমায়ুন আহমেদ। এবং শাওন বলছিলেন যে আমি যে গানের জগতে এসেছি, গান করছি, পুরো কৃতিত্বর দায়ভার অ্যাকচুয়ালি হুমায়ুন আহমেদের। হুমায়ুন আহমেদ ওইখানেও বলছিলেন যে আমি তোমার কাছ থেকে শেষ দুইটি গান আর শুনতে চাই, এবং অনেকে রিকোয়েস্ট করছিলেন। সেই সময় শাওন বলছিলেন যে আর দুইটি না, একটা গান করি, যেহেতু রাত অনেক গভীর হয়ে গেছে, তোমাকে ঘুমাতে যেতে হবে তোমাকে। এবং যখন এই গানটি করছিলেন মরিলে কান্দিস না আমার দায় ও জাদুধন, এক পর্যায়ে দেখলাম যে হুমায়ুন আহমেদ চোখের জল মুছছেন। এমনি কিন্তু খুব শক্ত প্রকৃতির মানুষ ছিলেন, ইনফ্যাক্ট তার কষ্ট এবং তার দুঃখের কথাগুলো মানুষকে দেখতে দিতে পছন্দ করতেন না। তারপরেও মানুষ তো তিনি, যে কারণে হয়তো দেখলাম যে চোখের এই চশমাটা খুলে আলতো করে নিজের চোখ দুটো মুছে নিচ্ছেন একবার। এবং তার অ্যাটিটিউড গুলোর মধ্যে কেমন যেন একটা শিশু সুলভ একটা ব্যাপার ছিল, তিনি তেমন ভণিতা করতে পছন্দ করতেন না, তার মধ্যে তেমন কোন রকমের অহমিকা বোধ চোখে মুখে কখনো দেখা যেত না। তিনি খুব সাধারণভাবে নিজেকে এক্সপ্রেস করতে পছন্দ করতেন। তো তখন এদিক ওদিক তাকাচ্ছেন, আর চোখে দুই একবার হয়তো সামনের দিকে তাকাচ্ছেন এবং বারবার নিজের চশমাটা খুলে চোখের পানিটা মুছে নিচ্ছেন। এই ছিল হুমায়ুন আহমেদ। এভাবেই আসলে অনেক কিছুর সৃষ্টির এক নিপুণ কারিগর ছিলেন বাংলা সাহিত্যের বরপুত্র হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদকে আমাদের পক্ষ থেকে, আমাদের ভালোবাসা, বাংলাদেশের পক্ষ থেকে, লিসনার্সদের পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধা, অনেক অনেক সম্মান। স্রষ্টার কাছে প্রার্থনা করি যে স্রষ্টা এতগুলো মানুষকে, যিনি অনুপ্রেরণা দিয়েছেন বছরের পর বছর, যুগের পর যুগ, এতগুলো মানুষের ভালোবাসার কারণ যিনি হয়েছেন, স্রষ্টা আমরা প্রার্থনা করি তিনি যেন অবশ্যই তোমার কাছে সুখে থাকেন, শান্তিতে থাকেন। তার আত্মার মাগফেরাত কামনা করছি এবং তিনি অবশ্যই স্বর্গবাসী হবেন সেই প্রার্থনা রাখছি আজকে এই স্টুডিওর পক্ষ থেকে।
অবশ্যই সেই দোয়া, সেই প্রার্থনাই আমরা করি।
আর আমরা মূল অনুষ্ঠানে ফিরে যাব। ফিরে যাওয়ার আগে অবশ্যই আজকে দারুণ এক্সাইটমেন্ট মুহূর্ত পাওয়ার প্লে ঢাকা এফএম 90.4 এর শ্রোতা বন্ধুদের জন্য, স্পেশালি গোটা ঢাকা এফএম এর শ্রোতা বন্ধুদের জন্য, আমাদের খুব ভালো একজন আর যে নীলাঞ্জনা, আমি আমি আমারও ব্যক্তিগত ভাবে তার ভয়েস কোয়ালিটি, তার উপস্থাপনা আমার ব্যক্তিগত ভাবে অনেক পছন্দ। তার কিন্তু আজকে জন্মদিন, এবং আমরা আমাদের পক্ষ থেকে, ভালোবাসা বাংলাদেশের পুরো টিমের পক্ষ থেকে নীলাঞ্জনাকে আমরা জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং দোয়া করছি যে জীবনের সমস্ত শখ, সমস্ত স্বাদ, সমস্ত লক্ষ্য তার পূরণ হোক, আর সমস্ত পৃথিবীর ভালোবাসা তাকে ছুঁয়ে যাক। যেভাবে সে থাকতে পছন্দ করে, বাঁচতে পছন্দ করে, স্রষ্টা যেন সেভাবেই তার জীবনটাকে নির্ধারণ করে দেন।
খুব ভালো অ্যান নীলাঞ্জন, আমি জানি তুমি শুনছো, নিশ্চয়ই তুমি অনেক খুশি হয়েছো গুরুর মুখে এরকম একটা বই শুনে। অ্যান্ড হ্যাপি বার্থডে টু ইউ এগেইন। ওকে, তো বন্ধু যারা আমাদেরকে এসএমএস করেই চলেছেন তাদেরকে আরো একবার জানিয়ে দিচ্ছি কিভাবে এসএমএস আরো করবেন এবং আবার কিভাবে আমাদেরকে কমেন্ট করবেন। যারা এইমাত্র যুক্ত হলেন তাদের জন্য আরো একবার বলছি, বন্ধু আপনি শুনছেন ঢাকা এফএম 90.4 এবং চলছে প্রাণ আপ ভালোবাসার বাংলাদেশ, যেখানে কথা বলছেন গুরু এহতেশাম এবং এই মুহূর্তে আমি মেঘলা আছি। আর একটু পরেই আমাদের নিয়মিত অতিথি বন্ধু চলে আসবেন আর সবকিছু নিয়েই প্রাণ আপ ভালোবাসার বাংলাদেশ। তো আপনি আপনার মতামত, আপনার যত মনের কথা আছে সব লিখে আমাদেরকে পাঠাবেন। এসএমএস করবেন, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজটি লিখবেন, তারপর যে কথাটি লিখতে চান লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নম্বরটিতে। এবং ফেসবুকে আমাদের একটা অফিসিয়াল ফ্যান পেজ আছে, ইচ্ছে করলে সেখানটিতে আপনি আপনার ভ্যালুয়েবল কমেন্টস দিতে পারেন। আর সেক্ষেত্রে আমাদের অফিসিয়াল ফ্যান পেজের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। এখানটিতে আমাদের একটি পোস্ট আপলোড করা হয়েছে এবং পোস্টে আমাদের ফটোগ্রাফ আছে আমাদের আজকের অতিথি বন্ধুর, সেখানে অনেক লাইকস এসেছে এবং অনেক কমেন্টস এসেছে। সো বন্ধু রিকোয়েস্ট করছি যে আপনিও লাইক করবেন এবং কমেন্ট করবেন, আর ইচ্ছে করলে আপনি শেয়ার করতে পারেন এই পোস্টটি আপনার বন্ধুদের কাছে। আর ওকে, আর যে কথাটি আমি বলবো স্পেশালি, একটু আগে নীলাঞ্জনার বার্থডে কথা হচ্ছিল, বাট গুরু আমার দিকে তাকিয়ে আছেন, এখন আমি গুরু এহতেশামের বার্থডের কথাটা বলতে চাই, খুব ভালোভাবে অ্যানাউন্সমেন্ট করতে চাই। আগামী 17 নভেম্বর রবিবার গুরু এহতেশামের হ্যাপি বার্থডে। সো অ্যাডভান্স হ্যাপি বার্থডে গুরু আপনাকে। আমি উইশ করি যে আপনার জীবনটা অনেক অনেক ভালো হোক, অনেক ভালো কাটুক, অনেক ভালো সময় পার করুন আপনি স্পেশালি আইমানের সাথে।
দোয়া করিস আমার জন্য,
অবশ্যই
অবশ্যই সমস্ত কাছের মানুষজনকে নিয়ে যেন সত্যি ভালো সময় পার করা যায়। আর আইমানের কথা বললি, আমি আমার এই কথা এখন যখন শুনছেন যারা আমাদের ভালোবাসার বাংলাদেশের শ্রোতা বন্ধু, তাদেরকে উদ্দেশ্য করে বলি যে বাবা এবং ছেলের যে কেমিস্ট্রি সেটি কত বেশি যে দারুণ, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। এবং আয়মান কেন জানি দিনকে দিন খুব বেশি মাত্রায় মানে মানে আমার আমার টাচে খুব কাছাকাছি খুব বেশি চলে আসছে বা চলে আসতে চাচ্ছে। হয়তো এটা একটা কারণ হতে পারে যে আমি সবসময় সময় এভাবে দিয়ে উঠতে পারি না, এমনও হচ্ছে যে বাথরুমে যাচ্ছি তাও হয়তো বাথরুমের দরজা ধরে দাঁড়ায় থাকছে, এইরকম একটা অবস্থা আর কি। আজকে যখন বার হয়ে আসছিলাম এমনি সে একটু অসুস্থ, আজকে সর্দি জ্বর এরকম একটা অবস্থা আর কি। তো যখন বের হয়ে আসছিলাম চরম কান্নাকাটি অবস্থা আর কি, আর যখনই বার হয়ে আসি যখনই দেখতে পায় না বাবা নাই বাবা নাই এ ধরনের মানে কথা বলতে থাকি। ইভেন ওর মা বলছিল যে ঘুমের মধ্যেও নাকি মাঝে মাঝে বাবা নাই এ ধরনের তথ্য দেয়, তো এগুলো খুব আসলে বেসামাল করে দেয়। তো বারবার এটাই মনে পড়ে যে সবকিছু বাদ দিয়ে হয়তো ছেলের কাছে বেশি সময় থাকতে পারলে হয়তো ভালো হতো, কারণ আমাদের জীবনটাতে একটা লগ্নে এসে দাঁড়িয়েছে এখন। এখন বাবারা হয়তো সবসময়ই চায়, আমি যখন বলছি সবাই হয়তো বিশ্বাস করছেন বাবার স্পেশালি, যে তারা সবাই চায় যে তার ছেলে অথবা তার মেয়ের মাঝ দিয়ে তার জীবনের সমস্ত শখ সমস্ত স্বাদ সমস্ত আহ্লাদ পূরণ করতে। তো আমার এই জন্মদিনের উইশ করছিস 4 দিন অ্যাডভান্সড, কি 17 নভেম্বর 14 নভেম্বর 3 দিন আগে অ্যাডভান্সড আমাকে জন্য প্রার্থনা করলি, দোয়া করলি, সবকিছুর জন্য ধন্যবাদ। এবং সবার জন্য সবার কাছে আমি আজকে দিনটাতে একটু দোয়াও চেয়ে নিচ্ছি যে সবাই দোয়া করবেন আমাদের সকলের জন্য, আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ থেকে ভালো কাজগুলোকে সামনের দিকে এগিয়ে নিতে পারি। এবং আয়মানের জন্য অবশ্যই আমি স্পেশালি আপনাদের কাছে দোয়া চাইব যাতে করে স্রষ্টা তাকে সুস্থ রাখেন। আর ইটস এ প্রিটি কোইনসিডেন্ট ইন মাই লাইফ যে আমাদের প্রোগ্রাম প্রোডিউসার ইন্তেজারের বার্থডে কিন্তু 17 নভেম্বর।
এক্স্যাক্টলি,
সো এই মানুষটি না থাকলে আমার কাজগুলো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াটাই আসলে দুঃসাধ্য হয়ে যেত, অসম্পূর্ণ হয়ে যেত বড় বেশি। সো যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর এইভাবে কাজগুলো যেন ভালো কাজগুলো সামনের দিকে এগিয়ে নিতে পারি। অ্যাডভান্সড হ্যাপি বার্থডে টু ইন্তেজার সমগ্র ভালোবাসার বাংলাদেশ টিমের পক্ষ থেকে।
ওকে, আর ইন্তেজার ভাই স্টুডিওর বাইরে আছেন, জানি মিটমিট করে হাসছে আমাদের এই উইশিং শুনে। হ্যাপি বার্থডে টু ইউ অ্যাডভান্স। ওকে, অনেক বন্ধুই আছে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আছে এই মুহূর্তে আমার সাথে কে আছে? হাওলাদার আছির মুন্সীগঞ্জ থেকে লিখেছেন যে মেঘলা প্যান্ট গুরু কেমন আছো এবং আমি তোমাদেরকে খুব বেশি মিস করছি। আছেন আমাদের সাথে দীপু বরিশাল থেকে, যুক্ত হয়েছেন মামুন কিশোরগঞ্জ থেকে, লিখেছেন প্রাণ আর ভালোবাসার বাংলাদেশ আমার প্রাণ। অ্যান্ড ওকে লিখেছেন যে গুরুকে বলে দাও মেঘলা আপু যে আমার বড় বোনের মেয়ে হয়েছে, সে যাতে ভালো থাকে।
কংগ্রেচুলেশন, দোয়া করছি অবশ্যই যেন সে ভালো থাকে। সর্বশেষ একটা তথ্য দিয়ে চলে যাচ্ছে আজকের অতিথি বন্ধুর কাছে। আহনাফকে নিয়ে এসেছিলাম আপনাদের কাছে, প্রার্থনা রেখেছিলাম সবাই মিলে আহনাফকে বাঁচিয়ে তোলার জন্য। টাকার পরিমাণটা খুব আমাদের কাছে ড্রিমিং মনে হয়েছিল প্রথম দিকে, 1 কোটি টাকা। কিন্তু ফাইনালি আজকের তারিখ পর্যন্ত টাকার কালেকশনটা বললে হয়তো আপনারা অবাক হয়ে যাবেন, প্রায় 89 লক্ষ টাকা কালেকশন হয়েছে। প্রায় 89 লক্ষ টাকা আজকের তারিখ পর্যন্ত কালেকশন হয়েছে। আমাদের শুধু বিকাশ থেকেই 4,40,000 টাকার একটা চেক আমরা হ্যান্ড ওভার করেছিলাম আহনাফের চাচা এবং চাচির হাতে। আজকে আরেকজন আহনাফের এই ক্যাম্পেইনের কোঅর্ডিনেটর, যিনি এক্স রেমিয়েন্স রেজিডেন্সিয়াল এর ছাত্র, তার হাতে জাকারিয়া রুবেল, তার হাতে আমরা 1,87,000 টাকার চেক আজকে আমরা আবার হ্যান্ড ওভার করলাম। সব মিলিয়ে প্রায় 89 লক্ষ টাকার কাছাকাছি আহনাফের কালেকশন মানি আজকের তারিখ পর্যন্ত। এবং সবকিছু যে সম্ভব, স্রষ্টা যদি চান, আপনারা যদি চান, সেটি আসলে আরেক দফা প্রমাণ করলেন আহনাফের এই ঘটনার মধ্য দিয়ে। অনুষ্ঠান শুরু করতে যাচ্ছে বন্ধু।
This track was downloaded from fusionbd.com.
এবং যথারীতি আজকের হট সিটে বসেছেন যিনি আজকের আমন্ত্রিত গেস্ট, যার জন্য প্রতি সপ্তাহান্তে আমাদের অপেক্ষা থাকে, বিথি। বিথি, আপনাকে স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে।
শ্রোতাদেরকে আমি আসসালামু আলাইকুম জানাচ্ছি। আমি বিথি, আমি ঢাকা সিটি কলেজে বিবিএ করছি, এবার সেকেন্ড ইয়ারে। তো আমার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা।
বিথির কথা বলা শুরুর আগেই বিথির একটা নাতিদীর্ঘ বর্ণনা দিয়ে দিই। বিথি আসলে বিথির দেখতে কিন্তু অনেক সুন্দর। বিথি স্লিম, তবে আমি বলবো যে এত বেশি স্লিমের প্রয়োজন না রে ভাই, মানে জিরো সাইজ অ্যাচিভ করতে গিয়ে রোগার পর্যায়ে না যেন না যায়, সেই জিনিসটা খেয়ালে রাখা উচিত। কিন্তু বিথির গায়ের রং, বিথির মুখের অবয়ব, সবকিছু অনেক সুন্দর। এবং বিথির পোশাকের বর্ণনা
খুব সুন্দর করে ঘুমটা দেওয়া, অনেকটা হিজাবের মতন করে, খুবই সুন্দর লাগছে। একদমই সাজগোজ ছাড়া, কারণ গায়ের কালারটা এতই সুন্দর যে পিঙ্ক এর সাথে পুরো মাখামাখি হয়ে গেছে।
এবং অনেক শার্প, তীখা চেহারা বলতে যা বুঝায়।
অনেক মজা করে লাইফটা মেইনটেইন করেছি। আমার ফ্যামিলিতে আমার বাবা মা, আমরা দুভাই দুই বোন, তো আমি সবার বড় ফার্স্ট, আর আমার ছোট, আমার দুটা ভাই আর ছোট একটা বোন। তো আমরা ভাই বোনরা সবাই আসলে এক কথা বলতে গেলে পিঠে পিঠে, যে কারণে আমাদের মধ্যে কন্টিনিউ সবসময় একটা মানে উত্তেজনা, পুরো মানে ফাইজলামি বলেন, ঝগড়াঝাটি বলেন, মারামারি বলেন, কন্টিনিউ এটা হয়ে যেত। এবং আমরা সবার প্রতি প্রচন্ড মানে সবাই সবার প্রতি অনেক উইক, আর বিশেষ করে আমার বাবা একটু রাগি ছিলেন এবং এখনো অনেক রাগি আছেন। তারপর আম্মা বাবা থেকে বেশি রাগি,
সবার প্রতি উইক বলতে কি, পরস্পর পরস্পরকে দেখলে মাথা ঘোরাতে থাকে, শরীর ঝিমঝিম করে, দুর্বল লাগে, শুয়ে পড়ে, এরকম।
আমরা প্রচন্ড আমরা ভাই বোনদেরকে লাভ করি,
ইমোশনালি খুব অ্যাটাচ, তাই বলেন না অন্য কোনো যে দুর্বল হয়ে যায়।
না না, আসলে আমরা সবাইকে অনেক লাভ করি, কারণ এখন আমি আর আমার দুইটা ভাই বোন আছি দেশে, আর আমার ছোট ভাই ও একজন থাকে দেশের বাইরে। তো আমরা কন্টিনিউ দেখা যায় সন্ধ্যার পরই আমরা স্কাইপে ওর সাথে কথা বলি, মানে ওকে যে পরিমাণ মিস করি আমরা, তো এতে বোঝা যায় যে না আসলে আমরা ওর প্রতি কতটা উইক। তো সেই ক্ষেত্রে আমার স্কুল হয়েছে হলো বশিরুদ্দিন আদর্শ স্কুল অ্যান্ড কলেজ, এটা মিরপুর একে। আমি ছোটবেলা থেকে ক্লাস 1 থেকে HSC আমি ওখানে কমপ্লিট করেছি, অ্যান্ড আমার ইন্টারমিডিয়েট লালমাটিয়া মহিলা কলেজ, আর আমার এখন রানিং চলছে ঢাকা সিটি কলেজ ফিনান্স ডিপার্টমেন্ট থেকে। তো
এই হচ্ছে মোটামুটি ছোটবেলার কাহিনী,
ছোটবেলা থেকে এখন পর্যন্ত। তো ওভাবে আসলে
মানে শৈশবেই আটকে থাকতে আমরা চাচ্ছি না, তারপর আপনার আস্তে আস্তে বেড়ে ওঠা।
আসলে আমার স্কুল পর্যন্ত আমি খুব মানে রিজার্ভ ছিলাম। আমি যখন স্কুলে পড়াশোনা করেছি তখন আমি অত বেশি চঞ্চল ছিলাম না। আসলে মনে হচ্ছিল এলাকার মধ্যে সীমাবদ্ধ, বাসা থেকে স্কুলে যেতাম, পড়াশোনা করতাম। এবং আমার একটা মজার ব্যাপার ছিল, আমি স্কুলে আসলে আমি ছোটবেলা থেকে একটু মানে স্লিম ছিলাম, খাওয়া দাওয়া খুব অনিয়ম করতাম। এবং আমার এটা নিয়ে অনেক মজার ঘটনা আছে। আমি যখন স্কুলে পড়তাম আমার খুব ভালো মনে আছে, এবং যদি আমার কোনো ফ্রেন্ড এখন শুনে থাকে অবশ্যই ওরা বুঝতে পারবে, আমি সবসময় ফার্স্ট অ্যান্ড কিংবা সেকেন্ড বেঞ্চে বসতে ইচ্ছা করতাম, চেষ্টা করতাম। এই জন্য খুব আর্লি আর্লি স্কুলে যেতাম। তো টিচাররা সবসময় আমাকে দেখে মানে বলতো যে আসলে তুমি এত ঠিক না, যে মনে হচ্ছে বাতাসের ধাক্কায় পড়ে যাবা, কি কেন খাওয়া দাওয়া করো না, এইসব ব্যাপার নিয়ে অনেক কথাবার্তা বলতো। তো আমার আমার তখন ওরকম কিছু মনে হতো না যে আসলে হয়তো আর একটু বড় হলে চেঞ্জ হয়ে যাব। তারপর এসএসসি কমপ্লিট করে আমার বাবা একটু অন্যরকম ছিল, তো বাবা মনে করলো কি যে মেয়েকে কোনো মানে এমন কোনো কলেজে ভর্তি করব না যেখানে ছেলেরা থাকবে। তো সেই জন্য আমার বাবা আমাকে অ্যাডমিশনের জন্য লালমাটিয়া মহিলা কলেজে ভর্তি করে দেয়। তো ওইখানে যখন ভর্তি হই আমার স্পেশালি আমার কলেজটা অনেক বেশি ভালো লেগেছে। এবং আমার এখানে কয়েকটা টিচার আছে যারা আসলে আমি বলে আসছি, আমার এক স্যারকে নাদিম স্যার, উনি ঢাকা রেসিডেন্সিয়ালে টিচার ছিলেন, এখন লালমাটিয়া মহিলা কলেজের ডিপার্টমেন্ট বিভাগে আছে। আমি যখন অসুস্থ ছিলাম তখন আমার স্যারের সাথে কথা হয়েছে, আমি জানি না স্যার শুনছেন কিনা, তবে আপনাকে আমার আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম নাদিম স্যার, এবং আমাদের সবার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। এবং আপনার কথা বলার সময় যত চওড়া হাসিটা দেখছি আমি বিথির মুখে, আসলে স্যার আপনি অনেক বেশি যে জনপ্রিয় বোঝায় যাচ্ছে।
হ্যাঁ আসলে স্যার আমাদের লালমাটিয়া মহিলা কলেজে ছিল একমাত্র টিচার, হ্যাঁ তো উনি একমাত্র ছেলে টিচার আর সবাই মেয়ে। যেমন আরেকজন আমরা খুব পছন্দ করি রুক্সি ম্যামকে, উনি তো গান গায়, ওনাকে স্পেশালি সবাই চিনে, উনি খুব ফানি একটা ম্যাম ছিল। আর বিশেষ করে আমরা খুব ভয় পেতাম বাংলা
ডিপার্টমেন্ট।
আসলে ম্যাম কি পড়া তো ঠিকই, আমরা ম্যামকে কখনো টিচার হিসেবে দেখতাম না, আমরা সবসময় ম্যামকে মনে করতাম আমাদের একটা ফ্রেন্ড। মানে উনি এত স্পেশাল ছিল, এত ফানি ছিল, মানে ওনাদেরকে দেখলে আমাদের মনটা খুব ভালো হয়ে যেত। এবং ম্যাম আমাদের কন্টিনিউ বলতো যে তোরা মুখটাকে প্যাচার মতো করে রাখবি না, তোরা সবসময় মুখের মতো একটু চুইংগাম রাখবি, তাহলে দেখা যেত যে তোদের মনও যদি খারাপ থাকে অ্যাটলিস্ট তোদের ফেসে সেটা বোঝা যাবে না যে তোরা খারাপ আছিস। আর আমি চাই না তোরা কখনো খারাপ থাকিস। আর আমাদের আমি যখন লালমাটিয়ায় থাকি তখন অনেক শেষের দিকে নাদিম স্যার আসে, কিন্তু স্যার যখন আসে স্পেশালি তার ব্যক্তিত্বটাকে আমাদের আমাদের খুব ভালো লাগে। কারণ আমরা যখন শীতে বসে আড্ডা দিতাম স্যার আসার সাথে সাথে আমাদেরকে উঠাই দিত, এবং কেউ যদি ফোনে কথা বলতো স্যার সাথে সাথে তার হাত থেকে ফোনটা নিয়ে যেত। তো সেই ক্ষেত্রে আমরা যখন চিন্তা করি যে এত হার্ড একটা টিচার, আমরা তো সবাই ইংলিশে খুব খারাপ, তো আমরা এই টিচারের কাছে পড়বো তাহলে আমরা ভালো রেজাল্ট করতে পারবো গ্রামারে। তো আমরা যাই স্যারের কাছে। তো ফার্স্ট যখন আমরা যাই তখন খুব মানে অল্প কয়েকজন স্টুডেন্ট ছিলাম আমরা, তারপরে আস্তে আস্তে অনেক বেশি ব্যাচ হয়ে যায়। তো তখন ওই স্কুল লাইফটা অনেক ভালো চলে, অনেক মজায় আমরা কাটাই। যেমন আমরা ফ্রেন্ডরা মিলে ওইখানে আমাদের ইউনিভার্সিটিতে কলেজে অনেক আড্ডা দেই, মাঠটা আমাদের অনেক সুন্দর ছিল, বিশেষ করে লালমাটিয়া মহিলা কলেজটা অনেক সুন্দর। সবচেয়ে সুন্দর হয়েছে মাঠটা, খোলা আকাশের নিচে সবুজ ঘাসের মধ্যে আমরা বসে আড্ডা দিতাম, সাদা পরীরা, সবাই আমাদেরকে সাদা পরী বলতো সাদা ড্রেসের। এবং বাইরে ঘুরতাম, যেমন শপিং কমপ্লেক্সে যেতাম, তারপর যেমন মেট্রো শপিং ছিল, রাপা ছিল, ধানমন্ডি লেক ছিল। তো তখন ফার্স্ট কলেজে উঠেছি, তো তখন অনেক ঘুরতাম, অনেক ফান করতাম, মানে লাইফটাকে মনে হয় নতুন করে শুরু করলাম। তো আর আমার স্পেশালি তখন আমার মানে ওরকম পার্সোনালি কেউ ছিল না, আমরা যেমন আগে বয়ফ্রেন্ড কে মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আগে স্পেশালি কেউ ছিল না, এখন তো বয়ফ্রেন্ড বলতে স্পেশালি কাউকে বুঝায় যে স্পেশাল কেউ, কিন্তু আগে আমাদের কাছে বয়ফ্রেন্ড ছিল মানে ছেলে বন্ধু, আর গার্লফ্রেন্ড ছিল বলতে মেয়ে বন্ধু। তো আমার গার্লফ্রেন্ডই ছিল, আমার কোনো তখন কোনো ছেলে ফ্রেন্ড ছিল না। আমরা মেয়েরা মিলে খুব ফান করতেছি, যেমন আমার কলেজ স্পেশাল ফ্রেন্ড এর মধ্যে অবনি লুচি, আমি জানি না তোরা শুনতেছিস কিনা, সুমাইয়া, একটু আগে আমার সুমাইয়ার সাথে কথা হয়েছে, তোকে আমি বলেছি লিব্রা, লিব্রা এখন আমাদের কাছ থেকে অনেক দূরে আছে খুলনায়, ও আমাকে বারবার জিজ্ঞেস করতেছিল দোস্ত আমার তো এখানে আসতেছে না, দয়া করে আমি কিভাবে শুনতে পারবো, তুই আমাকে একটা হেল্প কর।
আচ্ছা, আমি বিথের পক্ষ থেকে বলছি দোস্ত লিব্রা, তুমি যদি শুনতে চাও, এটা আমাদের আসলে আমাদের ওয়েব পেজ www.thakafm.com সেখানে ডাউনলোড দেয়া থাকে। আর ইনফ্যাক্ট সৌদ্যোগে অনেক লিসেনার্স বন্ধু কিন্তু অ্যাকচুয়ালি এই প্রোগ্রামগুলো ডাউনলোড করে থাকে ভিশন বিডি। এখানে আমি নিজেই ডাউনলোড প্রোগ্রামগুলো অনেক সময় রিক্যাপগুলো শুনে নিজেকে একটু ঝালিয়ে নিই, এবং চাইলে স্ট্রিমিং করেও এখন তুমি শুনতে পারো
www.dhakafm904.com, এখানে আপনি গেলেই অনলাইনে লাইভ শুনতে পারবেন
/live.
তো তারপর আমার খুব ভালো চলছিল, অনেক ভালো চলছিল। তো চলার পরে হঠাৎ করে আমার একটা প্রবলেম হয়ে যায় মাঝে, আমি অসুস্থ হয়ে যাই, সুস্থ কিন্তু তার মধ্যে হঠাৎ করে অসুস্থ হয়ে যাই, আমার হেপাটাইটিস ইটা হয়। তো তখন আমি ঢাকা মেডিকেলে খুব সিরিয়াস অবস্থায় ছিলাম, সিরিয়াস অবস্থায় ভর্তি করে দেয় তখন আমার টেস্ট পরীক্ষার আগে আগে, হ্যাঁ, পি টেস্ট দেওয়ার কিছুদিন পরপরই। তো তখন খুব অবস্থা খুব খারাপ থাকায় ঢাকা মেডিকেলে যখন আমি ভর্তি হই, তখন আমার ফ্যামিলির মেম্বার্সরা তখন আমাকে দেখে খুব মানে অবাক হয়ে যায় যে এরকম একটা অবস্থার মধ্যে আমার মেয়েটা যেভাবে ফার্স্ট আমাকে নেওয়া হয়েছিল সরাদি হসপিটালে, ওখান থেকে আমাকে অ্যাকসেপ্ট করেনি, তারপর আমাকে নেওয়া হয়েছিল পিজি হসপিটাল যে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, ওখানেও আমাকে অ্যাকসেপ্ট করা হয় নাই, দেন ওখান থেকে আমাকে ঢাকা মেডিকেলে শিফট করা হয়েছে। তখন ঢাকা মেডিকেলে শিফট করার পর ওইখানে আমার অবস্থা খুবই সিরিয়াস ছিল, সিরিয়াস থাকার পরে তখন যখন দুদিন যায় তখন আমার কোনো কন্ডিশন বেটারের দিকে না যাওয়ায় তখন আমার ফ্যামিলি ডিসিশন নেয় যে ডক্টর রুহুল আমিন সাহেব, উনি বাংলাদেশের খুব স্পেশাল একজন ডক্টর পিজির, তো উনি ওনার পরামর্শ নিয়ে একটা বনসই দিয়ে আমাকে ওনার পার্সোনাল মেডিকেল মডিউল জেনারেল হসপিটাল ওইখানে নিয়ে আসে। তো ওইখানে নিয়ে আসার পরে আমার ওইখানে ট্রিটমেন্ট হয়, আমি এক মাস দশ দিনের মতো ওইখানে ছিলাম, দেন ভালো এসে হয়ে আবার কলেজে ব্যাক করি, পরীক্ষা দেই, একটা রেজাল্ট আউট হয়। তো ছোটবেলা থেকে খুব শুনতাম, যেমন কলেজের মধ্যে আমি তো কমার্সের স্টুডেন্ট ছিলাম, তো আমার ইচ্ছা ছিল কমার্স কলেজ অথবা সিটি কলেজ, ঠিক আছে, তো কমার্স কলেজে বাবা দেয়নি, সিটি কলেজে চান্স পাইনি, সত্যি কথা যেটা বলবো, মিথ্যা বলার কিছু নাই, ঠিক আছে,
হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, এই ঠিক আছে মেঘলা,
অবশ্যই
ঠিক আছে, বিথে একদম ঠিক আছে, এই ঠিক আছে, তো
ঠিক আছে,
শোন, ও কিন্তু ছোটবেলা থেকে একটু কম খায়, আর ওর কয়েকটা বান্ধবী আছে, লিব্রা তো তার মধ্যে শুনতে পাচ্ছে না, ঠিক আছে,
ঠিক আছে,
আর ওর টিচারদের ভিতরে রুক্সি ম্যাম তো খুবই পছন্দের, নাদিম স্যারকেও সবাই খুব পছন্দ করে, ঠিক আছে,
ঠিক আছে, ঠিক আছে,
ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে,
আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে।
তারপর মানে ঢাকা জাহাঙ্গীরনগরের পরীক্ষা মানে কলেজ তো ওইখানে ছিল, মানে কমার্স কলেজে চান্স পেয়েছিলাম, বাট বাবা ওইখানে দেয় নাই, সিটি কলেজে তো চান্স হয়নি, তো লালমাটিয়াতে শেষ পর্যন্ত গেলাম। তো ভার্সিটির ক্ষেত্রে আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল, মানে ঢাকা ভার্সিটিটা মনে হয়তো কি স্বপ্নের মতো, যে আসলে মানে এটা মনে হয় স্বপ্নের একটা জায়গা আসলে সত্যিকার অর্থে, কারণ যারা ঢাকা ভার্সিটিতে এখন আছে, যারা আমার ফ্রেন্ড, আসলে আমার পার্সোনাল কোনো ফ্রেন্ড নাই, কিন্তু আমার পরিচিত ফেস আছে যারা, আমি ওদেরকে বলবো আসলে ওরা অনেক লাকি, কারণ ওরা এত কম্পিটিশনের মধ্যে এত হার্ড ওয়ার্ক করে মানে মনে হচ্ছে স্বর্গের মধ্যে একটা জায়গা খুঁজে নিয়েছে, ঠিক আছে,
হ্যাঁ ঠিক আছে,
তো
চমৎকার।
তারপর
এবং সবচেয়ে জোরে ঠিক আছে একসাথে বলতেছে এখন ভার্সিটি ক্যাম্পাস থেকে যারা শুনছে, ঠিক আছে।
তারপর আমার ফ্রেন্ডদের মধ্যে আমি আর সুমাইয়া, আমার বেস্ট ফ্রেন্ড এখন বর্তমানে সুমাইয়া, ও সিটি কলেজের মার্কেটিং ডিপার্টমেন্টে আছে, ওর বাসা মোহাম্মদপুরে, তো আমরা দুজন বেস্ট ফ্রেন্ড, আমরা কলেজ থেকে আমরা ফ্রেন্ড। তো আমার একটা ব্যাড অভ্যাস ছিল, আমি সব সময় লেট করি কন্টিনিউ, এটা সব ক্ষেত্রে, আমি যখন ইন্টারে বাংলা পরীক্ষা দিই আমি 40 মিনিট লেট করে ঢুকেছিলাম ক্লাসে,
বলেন কি এবং এখানে তো প্রচুর লিখতে হয়, টাইমিংটা ম্যানেজ করতে আসলে
আমাকে দেখে ম্যাডাম একটু মানে আসলে কথাটা ঠিকই আছে,
ঠিক আছে,
আপনি কি পরীক্ষা দিতে আসছেন নাকি আপনাকে দেখানোর জন্য আসছেন? আমি আসলে কি বলবো, আমার এতটাই ভাগ্য খারাপ, আমার সিট পড়েছিল নিউ মডেলে আপনার ওই যে ধানমন্ডি ছয়ে উইমেন্স ফেডারেশন যেটা ওইখানে, তো আমি ফার্স্ট যে বাসটা উঠেছিলাম সেই বাসটা নষ্ট হয়ে আর একটা বাস চেঞ্জ করছি,
40 মিনিটস লেট,
হ্যাঁ হ্যাঁ অনেক লেট হয়ে গেছে, তো রেজাল্ট মোটামুটি ভালো হয় নাই ইন্টারে অতটা, কারণ আমি অসুস্থ ছিলাম তো ওইভাবে কিছু মানে ওইভাবে প্রিপারেশনটা নিতে পারিনি, তাও মোটামুটি ছিল রেজাল্ট। তারপর আমি ঢাকা ভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারিনি, জাহাঙ্গীরনগরে হয়েছিল সুযোগ কিন্তু পরীক্ষার রেজাল্ট খারাপ হয়, ওইখানেও চান্স হয় নাই, ইডেন কলেজে চান্স হয়েছিল কিন্তু তখন আমি এবং আমার ফ্রেন্ড ইশা নেই, আমরা সিটি কলেজে পড়ব। আমার ছোটবেলা থেকে মানে কমার্সে যেহেতু ছিলাম আমি, আমার খুব ইচ্ছা ছিল আমি ফিনান্স ডিপার্টমেন্টে ভর্তি হব, তো এটা করার পরে আমি সেটাই করলাম, ফিনান্স ডিপার্টমেন্টে আমি ভর্তি হলাম আমি আর আমার ফ্রেন্ড, তো আমার রেজাল্টে আমাকে ফিনান্স ডিপার্টমেন্টে নিয়ে নিল কিন্তু ওর সুমার রেজাল্ট একটু মানে প্রবলেম ছিল যে কারণে ও মার্কেটিং এ চলে গেছে, এবং আমাদের সিটি কলেজে একটা প্রবলেম হয়েছে ফিনান্সের আমাদের ইংলিশ ভার্সনে পড়তে হয় তো যেখানে আমাদের কন্টিনিউ একটা প্রেশারের মধ্যে থাকতে হয়, এবং আমাদের কলেজের পড়াশোনা এতই ভালো এবং আমাদের ফিনান্স ডিপার্টমেন্টের আমি জানি না আমাদের কোনো টিচার শুনছেন কিনা, বিশেষ করে আমাদের ক্লাস টিচার যে ছিল ফার্স্ট ইয়ারে হাসান স্যার, সে খুবই ডেঞ্জারাস একটা মানুষ, মানে মানুষটা খুবই ভালো কিন্তু খুবই হার্ড, তাকে যদি আমাদের পাশে দাঁড় করানো হয় ভাববে হয়তো বা আমাদের ভাই কিংবা ওরকম কিছু, কিন্তু অনেক হার্ড ছিল, তো আমরা সবসময় একটা পেশার মধ্যে থাকতাম, পড়াশোনা করতাম, ফান করতাম আমরা আমাদের, এবং সবচেয়ে মজার ব্যাপার ছিল যে আমরা আসলে আমি আমার লাইফটাকে অনেক এনজয় করছি করতেছি এটা করে গেছি, তো লাস্ট পর্যায়ে 2012 2011 ডিসেম্বরের 17 তারিখে আমার ফ্যামিলিতে যে কোনো খুব বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়, আসলে মানে আমরা কোনোদিনও ভাবতে পারিনি এরকম কোনো সিচুয়েশনে পড়তে হবে, যে কোনো খুব মানে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয় মানে আমরা কোনোদিনও অ্যাকসেপ্ট করিনি, যে অ্যাক্সিডেন্টটার জন্য মানে আমার বাবা আমাদের কাছ থেকে একেবারে হারায় যায়, ঠিক আছে, তো এখন আমি মানে কোনো ভাষা পাইতেছি না, তারপর আমি কি বলবো, তো আমরা আমার বাবা গিয়েছিল যশোরে, আমার বাবার ফার্নিচারের বিজনেস ছিল এবং সে সবসময় যশোর থেকে চিটাগাং থেকে বিভিন্ন জায়গা থেকে কাঠ এনে তারপর ফার্নিচার গুলি তৈরি করতেন এবং সেটার এবং বিভিন্ন অ্যাপার্টমেন্টে তার বিজনেস ছিল, তো সে যশোরে যায়, আমরা তাকে ভালোভাবে বিদায় দিই, যশোরে যাওয়ার পরে যে কোনো একটা ফোনে আমরা খুব ব্যাড একটা সংবাদ শুনতে পাই, তো শুনতে পাওয়ার পরে আসলে আমরা কোনোদিন কল্পনায় আমার বাবার কাছে কখনো এটা আশা করিনি, আমি এখানে যেহেতু এসেছি আমি মিথ্যে বলবো না, আমি মিথ্যে বলার জন্য এখানে আসিনি, আমার আমি জানতে পারি যে আমার বাবা অন্য কারোর সাথে এঙ্গেজ হয়ে যায়, ঠিক আছে, তো আমরা এটা কোনোদিন মানে স্বপ্নেও ভাবিনি যে কেন এটা হইলো, এটা কেন হবে, তারপর আমরা যখন বাসায় খুব জোরে কান্নাকাটি শুরু করি তখন আমার একটা ছোট ভাই ও মিরপুর বিশ্ববিদ্যালয়ে পড়ত, তো ও আমাকে কোনো একটা কারণে ফোন করেছিল, তো ফোন করার পরে আমি যখন কাঁদতেছিলাম তখন কোনো একটা পর্যায়ে আমি হয়তোবা ওকে বলে ফেলছিলাম যে দেখ আমার বাবাটা হয়তোবা আমাদের নাই, তখন ও কথাটা শোনার সাথে সাথে ওর বাসা ছিল 11 নম্বরে, তো ওইখান থেকে ও চলে আসছিল, তো আর একটা কথা আমার বলা হয়নি, আমি আর আমার ফ্রেন্ডরা যখন কলেজের সামনে থেকে আসতাম বেশিরভাগ সময় দেখা যায় কি শ্যামলিতে খুব বড় ধরনের একটা জ্যাম পড়তো, তো আমরা সেফটি গাড়িগুলি যেগুলি ছাড়ে ওগুলিতে করে কাজীপাড়া এসে নেমে ওইখান থেকে আমি আমার বাসা চলে যেতাম, এতে আমার অনেকখানি সময় সেভ হয়ে যেত, তো আমি আর আমার ফ্রেন্ডরা যখন আসতেছিলাম তখন একটা মহিলা আমাকে দেখে পছন্দ করে, পছন্দ করার পর আমি জানি না আন্টি কিংবা আন্টির পরিবারের কেউ শুনছে কিনা, শুনলে হয়তো বা বুঝতে পাচ্ছেন আমার কথা, আমি বিথি, আপনারা চিনতেছেন আমাকে। তো আন্টি যে কোনো ওনার ছেলে ধানমন্ডি গভর্নমেন্টে পড়ে, তো উনি ওইখান থেকে উঠেছে, আমার খুব খেয়াল আছে। তো উনি বাসে ওঠার পরেই উনি একটা মুরব্বী মানুষ, উনি দাঁড়িয়ে যাবে, আমি ওনাকে দেখে আমি আমার সিটটা ছেড়ে দিই। ছেড়ে দিয়ে আমি বলি আন্টি আপনি বসেন, আমি দাঁড়াচ্ছি, আমি যেতে পারবো। তখন আমি কাজীপাড়া যখন নেমে যাই, আমার ফ্রেন্ড একজনের বাসা 10 নম্বরে ছিল বেনারসি পল্লীতে, আর একজন 11 নম্বরে থাকতো। তো ওই আন্টিটা আমাকে পছন্দ করে, তো ওনার ছেলে মেবি বেক্সিমকোতে জব করতো, এখনো করে, তো ওনার জন্য আমাকে পছন্দ করে। যে তখন আমার ফ্রেন্ডের কাছ থেকে, উনির কাছ থেকে আমার নাম্বারটা নেয়, নেওয়ার পরে ওকে রিকোয়েস্ট করে বলে যে এরকম এরকম দেখ বিথি, একটা আন্টি ওই যে বাসে ছিল উনি তো তোকে অনেক পছন্দ করছে, এখন উনি তোর ফ্যামিলির সাথে কথা বলতে চায়। তখন আমি বলছি যে আসলে এটা কি মানে কেমন হইলো, বলে কি কেমন হইলো কি, উনি মরবি মানুষ তোর নাম্বার চাইছে, এখন আমরা কি করব। তখন আমি বলছি ঠিক আছে তুই দিয়ে দে, আমরা কথা বলি, যেহেতু উনি একটা মুরব্বী মানুষ, তারপর ওনার সাথে অন্যরকম ভাবে দেখা হয়েছে। এই দুনিয়াতে আমরা অনেক ধরনের মানুষ আছি, মানুষের সাথে মানে ওরকম কোনো রিলেশন না থাকুক কিন্তু দেখা কথা একটা সম্পর্কই হয়েছে বড় কথা। তখন ওই আন্টিটা আমার নাম্বার নেয়, আমার সাথে কথা বলে, আমাদের বাসায় আসে। আমাদের বাসায় আসার পরে মানে আমরা আমাদের বাসায় এসে বেড়ায় যায় উনি আর ওনার মেয়ে। বেড়ে যাওয়ার পরে আম্মুকে বলে ব্যাপারটা, তখন আমার আম্মু কিছু বলে না, যে ওরকম কোনো কিছু আম্মু বলে না, আম্মু বলে যে ঠিক আছে আমরা জানাবো না। তারপর এটা গেল, তো ওই আমার ছোট ভাইটা যখন আমাকে ফোন করলো, আমি যখন এই কথাটা বললাম, আমার কিছু বড় আপু আছে, ভাই আছে, কিংবা আমার কিছু ছোট ভাই বোন আছে, ওরা আমার রক্তের না কিন্তু ওরা আমাকে এত লাভ করে, সবসময় ওরা আমার পাশে আছে কিংবা থাকে। তো ওই দিন ওরা যখন কথাটা শুনে চলে আসে, আসলে ওই 17 তারিখ দিনটা আমি ভাববো যে আজকে আমার এই বর্তমান অবস্থা জন্য এবং সবকিছুর জন্য ওই তারিখটা খুবই ব্যাড, মানে এতটা ব্যাড ওই দিনটার। আমার এখন বর্তমান যে সিচুয়েশনে আমি বলছি, ওই দিন ফরহাদ নামের একটা ছেলের সাথে আমার কথা হয়। আমরা ছোটবেলা থেকে একই এলাকায় থাকি, একই সাথে বড় হয়েছি, একই মাধ্যমে পড়াশোনা করেছি, কিন্তু ওর যে কোনো প্রবলেমের কারণে ওর গ্যাপ যায়। ও একটু ছোটবেলা থেকে ডান পিঠে ছিল, আমি যতটুকু জানি শুনেছি ছোটবেলা থেকেই খুব ডান পিঠে ছিল। তো ওর যে কারণে ওর আমরা এসএসসিতে আমরা চলে আসি, ওর গ্যাপ পড়ে যায়। তো ওই দিন ওই ছেলেটার কাছে শুনতে পায় যে আমার বাবা মারা গেছে, এবং আমাদের বাড়িওয়ালার ছেলেও শুনতে পায়, সবাই পেয়ে আমাদের বাসায় চলে আসে, যে আম্মুকে বলে যে আমরা যা শুনলাম এটা সত্যি, ওরা মানে কি বলবো, মানে ওরা ভাবছে যে আমার বাবা মারা গেছে, আমরা যে এইভাবে লাউডলি কান্নাকাটি করতেছিলাম। তখন আমরা কোনো কিছু বলার ভাষা পাইনি, যে আসলে ভাষাটা কি বলবো, আমার কোনো ভাষা ছিল না আমাদের। তো যাচ্ছে দিন যাচ্ছে, তো ফরহাদ তখন আমাকে সান্ত্বনা দিল যে আসলে বিথি আমার আমার ছোট ভাইটার থেকে আমার নাম্বারটা নিল এবং আমাকে ফোন দিয়ে সান্ত্বনা দিল। এবং ওই দিনই সন্ধ্যার সময় ওর বাসা আমার বাসার পাশাপাশি, আমার ওর ফার্স্ট ওর বিল্ডিং, তারপর একটা দুইটা বিল্ডিং, তারপর আমার বিল্ডিং, আমার বাসা থেকে বের হয়ে ওর বাসা হয়ে যেতে হয়, আবার আমি বাইরে থেকে আসলে ওর বাসা হয়ে ঢুকতে হয়। তো ওই দিন সন্ধ্যায় ও আসে, আমার খুব মনে আছে তখন শীতের সময় ছিল, ওর গায়ে একটা কালো চাদর ছিল, ও ফর্সা, লম্বা লম্বা হবে 5'7" এর মতো ফর্সা, মোটামুটি মানে স্লিমই বলবো, বেশি মোটাও না চিকনও না, মিডিয়াম স্বাস্থ্য যেটাকে বলে। তো এসে আমাকে সান্ত্বনা দেয়, তো ওই সময়টা আমার খুব ভাল লাগে যে আসলে এমন ভাবে আমাকে বলতেছিল, মনে হচ্ছিল যে আসলে আমার দুঃখটা অনেকখানি হালকা হয়ে গেছে, ঠিক আছে, যে আমার এমন একটা সময় একটা মানুষ শুনে যাকে আমি ছোটবেলা থেকে দেখেছি চিনেছি, সে কথাটা শোনার সাথে সাথে আমার নাম্বারটা জোগাড় করে আমাকে ফোন করে আমার কাছে চলে আসছে আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য। তারপর আমি খুব খুশি হই। তারপরে ওর সাথে কন্টিনিউটি একটু করে কথা হয়, সবসময় না, সামান্য একটু একটু করে কথা হয়। তো আমার ছোট ভাইটার রেসিডেন্সিয়ালে যখন ওর রেজাল্ট দেয় একদিন, তখন আমি আবার গিয়েছি আমার ছোট ভাইয়ের সাথে ওর স্কুলে। তখন ওই দিন ফরহাদের এক বড় ভাই ওকে নিয়ে ও সেই স্কুলের সামনে যায় গাড়ি নিয়ে আমাকে পিক করবে। তো যে কোনো কারণে আমি ওই দিন ওর সাথে দেখা করতে পারিনি। তো তারপর দুই একদিন কথা বলার পরে তারপর আর কথা বলে নেই। তারপর কথা হয় আমাদের একেবারে 31 তারিখে, 31st night 2011 সালের শেষ রাত্র আর 2012 সালের ফার্স্ট দিনটা। তো ওই দিনও আমাকে একটা মেসেজ দেয়, মেসেজটা এতটাই স্পেশাল ছিল এবং মনে হচ্ছিল যে মেসেজটা পড়ার সাথে সাথে মানে আমাকে টাচ করছে, মানে স্পেশালি যে কোনো একটা প্রবলেমে। আমি হয়তো আজকে ভিজা পড়ে আসছি, কিন্তু সবাই বলে আমার সব ফ্রেন্ড সার্কেলরা আমার সবচেয়ে স্পেশাল হয়েছে আমার চুলটা, ঠিক আছে, আর আমার চোখ দুইটা, সবাই আমাকে এটা বলতো। তো
আপনার সৌন্দর্যের সবচাইতে বড় দুইটা উইপেন, একটা হচ্ছে আপনার চুল,
একটা হচ্ছে আমার চোখ।
এবং জানি না এর পেছনে কি কারণ আছে, চুলটাও ঢাকা আর আরেকটা বড় উইপেন আপনার চোখ যেটা গ্লাস পরা। আমরা এই ব্যাপারগুলো হয়তো পরবর্তীতে জানতে পারবো। আর আপনি বলছিলেন যে মেসেজটা স্পেশাল মেসেজ, যে মেসেজটা পড়ার সাথে সাথে মনে হলো যে কারো স্পর্শ মনে হয়।
হ্যাঁ, আসলে আমাকে খুব বেশি টাচ করেছে,
শারীরিক স্পর্শ চাইতো মারাত্মক, আমরা হৃদয় স্পর্শ করে গেছি। মেসেজটা কি, মেসেজটা বলেন আমাদেরকে, বলেন।
আসলে ওইটা ছিল একটা ইংলিশ মুভি, আমি জানি না সবাই দেখেছে কিনা, হোয়াইট স্নেক এর। এটা হচ্ছে জেটলির একটা মুভি, আধ্যাত্মিক টাইপের মুভি। এটার মধ্যে মানে একটা গান আছে, ওই গানটারই জাস্ট ইংলিশ মিনিং গুলি। ও আসলে আমি তখন জানতাম না, আমি জাস্ট চিন্তা করেছি কি মেসেজটা হয়তো নিজে থেকে লিখছে, যেমন আমাদের বাংলার যেমন কবিরা কবিতা লেখে, আমার মনে হয়েছিল ওই মেসেজটা ও নিজে থেকে লিখছে।
হোয়াইট স্নেক মুভির ওই যে লিরিক্স গুলো বলছেন, একটা লাইন মনে আছে কি?
আমার ঠিক খেয়াল নাই আসলে,
মানে মিনিংটা কেমন বাংলাতে যদি বলেন।
আসলে আমার ঠিক মনে পড়ছে না, আসলে কেন জানি আমি ইদানিং খুব বেশি মন ভোলা হয়ে গিয়েছে, আমার মনে পড়ছে না। কিন্তু আমার ফ্রেন্ডরা যদি খুব বেশি জানতে ইচ্ছুক হন, তাহলে আপনারা দয়া করে হোয়াইট স্নেক এর একটা খুবই অসাধারণ একটা গান আছে, যেটা টাইটেল সং বলে, ওটা আপনারা দেখে নেবেন। হ্যাঁ, তো তখন মেসেজটা পাওয়ার পরে আমি কোনো কিছু বলছি না, ওকে কোনো কিছু বলতেছি না, কোনো কিছু কিছুই আমি অ্যান্সার টান্সার করিনি। তো ওর আমি এক্সপ্রেশনটা বুঝতে পেরেছি যে ও আসলে আমাকে কি বুঝাতে চাচ্ছে। তারপর কিছুদিন কথা হচ্ছে, তো হঠাৎ করে ওই যে আন্টিটার কথা বললাম যে তার ছেলের জন্য আমাকে পছন্দ করেছিল, ওনার বাসাটা ছিল হইল আপনার পল্লবী থানার ঠিক পিছনে 10 নম্বর রোডের 5 নম্বর বাসাটা, আমার খুব মনে আছে। তো আমি ওনার বাসায় যাব, তো আমি ফরহাদকে বলতেছি যে ফরহাদ আন্টিটা তো আমাকে ডাকছে, ওনার মেয়ে, ওর আন্টি আবার স্পেশালি।
This track was downloaded from fusionbd.com.
প্রাণা ভালোবাসার বাংলাদেশ শুনতে পাচ্ছেন বন্ধু, ঢাকা FM 90.4 থেকে। আর এই মুহূর্তে ঘড়িতে সময় হচ্ছে ঠিক রাত 11:56 আছে, অনেকটা সময় জুড়ে আপনারই সাথে এবং আপনি যে আমাদের সাথে আছেন সেটার প্রমাণ আমি পেয়ে যাচ্ছি, আমরা সবাই পাচ্ছি SMS দেখে এবং অবশ্যই ফেসবুকে আপনার কমেন্ট দেখে। আর গুরু ইতেশাম আছেন স্টুডিওতে, আছেন আমাদের আজকের অতিথি বন্ধু বিথি, তার জীবনের গল্প স্বল্পই আমরা শুনছি, একদম মাঝ পর্যায়ে আছে, আরো অনেকটা গল্প, আরো অনেকটা অনেক কিছু শুনবো আসলে আমরা। আর গল্প শোনার আগে বন্ধু আর একটা জিনিস জানিয়ে দিচ্ছি যে আমাদের আমাদের স্টুডিওতে অতিথি হয়ে এসেছিলেন আহনাফ, যার জন্য আপনারা অনেক সহযোগিতা করেছেন, এবং আরো কিছু বন্ধুর নাম উল্লেখ করতে চাই যারা আহনাফের জন্য সাহায্য পাঠিয়েছেন, যেমন ডিবি আইডিয়াল স্কুল, কয়েন স্কুল অফ মিউজিক, পক্ষে নেসার আহমেদ মেরুল বাড্ডা থেকে, ঢাকা উইমেন কলেজ ইউনিভার্সিটি পক্ষে উম্মে কুলসুম ও উম্মে সালমা তাজমিন, সকল ছাত্রী ও শিক্ষকদের পক্ষ থেকে 1000 টাকা দিয়েছেন আহনাফের জন্য এবং অনেক শুভকামনা জানিয়েছেন, এবং গোপালগঞ্জের কোটালীপাড়া থানার উত্তর হাজার হাজরাবাড়ি যুব সংঘের পক্ষে শ্রী শ্রী কালী পূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের সকল দর্শক মণ্ডলীর কাছ থেকে দেওয়া আহনাফ আহনাফ ভাইকে সাহায্য করেছেন এবং পক্ষে আছেন রামানন্দ বৈদ্য, বাবুল মন্ডল, সন্তোষ হালদার, দীপক সেন, সঞ্জিত বিশ্বাস। উনারা পাঠিয়েছেন মোট 1206 টাকা এবং আহনাফ ভাইয়ের জন্য অনেক শুভকামনা জানিয়েছেন। ধন্যবাদ বন্ধু আপনাদের সবাইকে। এবং আমাদের সাথে যারা যুক্ত আছেন তারা তো আছেনই, কিন্তু যারা এখনো যুক্ত হননি তাদেরকে বলছি, বন্ধু আমাদের সাথে কানেক্টেড হন, SMS করুন, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজটি লিখবেন, তারপর যে কথাটি লিখতে চান লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে তার অ্যাড্রেসটিও আপনাদের খুব ভালো মতো জানা, সেটির অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। এবং যারা আছেন দেশের বাইরে বা ঢাকার বাইরে, আমাদের ফ্রিকোয়েন্সির বাইরে আছেন, তাদের জন্য বলছি আপনারা ইজিলি অনলাইনে ব্রাউজ করে আমাদেরকে শুনতে পারবেন www.dhakafm904.com/live এই অ্যাড্রেসটিতে। এবং গুরু আপনাকে বলতে চাই যে অনেক দেশের বাইরে থেকে আমাদেরকে শুনছেন, যেমন জাকির হোসেন আছেন উনি সিঙ্গাপুর থেকে, এবং উম্মে হাবিবা জুই আছেন উনি আমাদেরকে শুনছেন সুদূর ইতালি থেকে, এবং আমাদেরকে উইশ করেছেন এবং বিথিয়াপুর জন্য অনেক শুভকামনা জানিয়েছেন।
এবং ধন্যবাদ জানাচ্ছি আমি তাদেরকে যারা আসলে এই কথাটি মানে না বলার আর অপেক্ষা রাখে না, সেটি হচ্ছে যে বাংলাদেশ সম্প্রীতির চমৎকার এক সম্মিলন ক্ষেত্র, যেখানে বিভিন্ন পেশার মানুষ, যেখানে বিভিন্ন ধর্ম বর্ণ গোত্রের মানুষ একজোট হয়ে যে কোনো ভালো কাজগুলোকে একেবারে সামনের থেকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেন। আমরা চলে যাচ্ছি আবার বিথির কাছে। বিথির জীবনের কথা শুনছিলাম একজন হঠাৎ করেই তার জীবনে চলে আসা একজন মানুষের কথা, যার নাম ফরহাদ, 5 ফিট 7 ইঞ্চি হাইট, ফর্সা গায়ের রং, গায়ে চাদর দিয়ে হঠাৎ করে তার সামনে উপস্থিত, এবং প্রথমে তাকে ফোনে কথা বলা, দেন তারপরে সরাসরি চলে আসা। কিন্তু 31st night, যেখানে 2011 সনে রাত্রি ভোর হবে এবং 2012 সনের সকাল শুরু হবে, তখন একটি মেসেজ, যে মেসেজটি হয়তো এসেছিল ব্ল্যাক হোয়াইট স্নেক এই সিনেমার খুব টাইটেল সং, এবং সেই লিরিক্স গুলো নিজের মতো করে কম্পোজ করে পাঠিয়ে দিয়েছিল আজকের অতিথি বন্ধু বিথির কাছে। বিথির মনে হয়েছিল যে মেসেজের মাধ্যমে, টেক্সটের মধ্য দিয়ে আসলে কারো হৃদয়কে অথবা কারো মনকে দারুণভাবে স্পর্শ করা যায়। সেই ধরনের স্পর্শই কিন্তু চমৎকারভাবে নাড়া দিয়ে গেছিল আজকের এই বিথিকে। তারপর থেকে
তারপর আমাদের কথাবার্তা হচ্ছিল, দেখা হচ্ছিল ভালো মন্দ মিলিয়ে। তো হঠাৎ একদিন ওই আন্টিটা কোনো কারণে আমাকে ফোন করে বলে ওনার বাসায় যাওয়ার জন্য। তখন আমি ফরহাদকে বলি আমি একটু ওনার বাসায় যাবো, তুমি একটু আমার সাথে চলো। তখন ও একটু বিভর্ষ ছিল, মনে হচ্ছিল ওর খুব কষ্ট হচ্ছিল কিংবা ওর খুব খারাপ লাগছিল। তখন আমার সাথে আমার আর একটা বোন ছিল, ছোট বোন, আবার ফরহাদের ফ্রেন্ড। তো আমরা দুজন উপরে উঠি কিন্তু ফরহাদ উপরে আর উঠে না। তখন ওই আন্টিটা বলছিল এটা কি হইলো, তোমরা আসলে 3 জন গেস্ট অথচ একজন নিচে, তোমরা 2 জন উপরে। তখন আমি ওকে অনেক রিকোয়েস্ট করি কিন্তু ও উঠে না। তো আমি কিছু ওইভাবে আমি কিছু বলতে পাচ্ছি না, যেহেতু আমি ফার্স্ট টাইম ওনাদের বাসায় গিয়েছি, তাও উনি অসুস্থ ছিল সেটা দেখার জন্য। তো পরবর্তীতে যখন আমি ওকে জিজ্ঞাসা করি যে তুমি কেন যাও নাই, তখন ও আমাকে ওইভাবে কিছু বলে নাই। তো আমার মনে হলো তখন থেকে ওর লাভটা শুরু হয়েছে, যে আমি ওকে বুঝতেছি আর ও হয়তো বা আমার প্রতি ওইভাবে উইক হয়ে গেছে। তারপর এভাবে কিছুদিন কেটে গেল। তো হঠাৎ একদিন আমি আর ও একটা রেস্টুরেন্টে বসি, এটা হয়েছে আমাদের মিরপুর একের কই পাবদা নামে একটা রেস্টুরেন্ট। তো ওইখানে বসার পরে তো আমি সবসময় ছোট টাইপের পার্স গুলি ইউজ করি, ভার্সিটি ছাড়া বেসিক্যালি ছোট পার্স গুলি ইউজ করি। তো তখন আমি যখন ব্যাগটা খুললাম, তখন আমার ব্যাগের মধ্যে যে টাকাগুলি ছিল, তো হঠাৎ করে ও খেয়াল করতেছিল, তো ও দেখেছে। তো আমি ওইভাবে কিছু বলি নাই, মানে ওইভাবে জাস্ট ওর এক্সপ্রেশনটা দেখেছিলাম। তো আমরা খাওয়া দাওয়া করে বের হয়ে আমি যখন বাসায় যাই, তখন বাসা থেকে আবার যখন বের হই ফোনে টাকা নিব লোড করব, তখন দেখি ওর বাসার সামনে অনেক কোলাহল, কয়েকটা ছেলে ওর সাথে গ্যাদারিং করছে কোনো একটা কারণ নিয়ে। ওর মামাতো ভাই, নামটা ছিল অপু, হ্যাঁ গ্যাদারিং করছে। তা আমি ওকে ফোন করে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, বাসার সামনে এত ছেলেরা কেন? তখন ও বলল যে ও 10 নম্বরে একটা এনজিও ছিল, মেবি ওইখানে ওরা সব ফ্রেন্ডরা মিলে সমিতি করেছিল, তো এখানে ওদের টাকাটা লস গিয়েছে। হ্যাঁ, তো এই জন্য ওর কাছে ওর ফ্রেন্ডরা টাকা পায়। ও ছিল মেবি কাউন্সিলর, ও সবার টাকাটা কালেক্ট করে ওর নিজের দায়িত্বে জমা দিয়েছিল। তো বেশ ভালো কথা। তো ওর বলতেছে পরে আমি বাসায় চলে আসার পরে আমি বললাম তো প্রবলেমটা কি, তো ওরা এরকম সিনকেট করছে কেন? তখন বলে যে হ্যাঁ আমি তো টাকাটা নিয়েছি, তো এখন আমার তো টাকাটা নিজের দায়িত্বে দিতে হবে, কারণ ওরা তো আমাকে বিশ্বাস করে টাকাটা দিয়েছে, আমি তো এখানে কাউন্সিলর ছিলাম, তো এই জন্য এখন ওরা টাকাটা ব্যাক যাচ্ছে। তো আমি বলছি দিয়ে দাও। পরে বললো যে না, বাসা থেকে অলরেডি অনেকগুলি টাকা দিয়ে দিছে, এখন কিছু টাকা পাবে, তো এখন এই টাকাটা আমার নিজেরই দিতে হবে। তখন বললো যে বিথিয়ে তোমার কাছে কি 3000 টাকা হবে? তখন আমি না খুব বোকা হয়ে গেলাম যে কি ব্যাপার, আমার ব্যাগে ছিল 3500 টাকা, আমি খরচ করেছি 500 টাকা, 3000 টাকা অবশিষ্ট রয়ে গেছে। তখন আমি ওকে বলে দিছি নির্দ্বিধায়, হ্যাঁ আমার কাছে আছে, সমস্যা নেই। বলে কি হ্যাঁ তুমি আমাকে একটু দাও, আমি কয়েকদিন পরেই তোমাকে দিয়ে দিচ্ছি। তো আমি,
তার মানে কি মনে হয়েছিল যে সেদিন ওই যে বললেন যে আর চোখে আপনার পার্স দেখছিল, তার মানে সেই টাকার ফিগারটার মধ্যে দেখে ফেলেছিল যে কত টাকা
আছে? আমার তখন অবাক হয়ে গিয়েছিলাম, আল্লাহ যদি কম চাইতো তাহলে তো আমি দিতে পারতাম না, তো ওকে ভালোভাবেই বলছে। তখন এরকম যাচ্ছে, কন্টিনিউ যাচ্ছে। তো আর একদিন, তার ঠিক 2 দিন পরে সেম একটা প্রবলেম নিয়ে এসে আবার হাজির হয়। ওই দিন কার একটা ফোনের প্রবলেম হয়েছে, তো ওই দিন আবার আমাকে বলতেছে যে আর কিছু টাকার কথা। তখন ঠিক আছে, আমি বললাম ওকে সমস্যা নেই, আমার কাছে আছে, আমি দিচ্ছি। তো এভাবে কন্টিনিউ চলতেছে। আর একদিন, তার বেশ অনেকদিন পরে আমাদের মধ্যে কথা হয়, যেমন স্পেশালি আমরা ওইভাবে কোথাও ঘুরতে যেতাম না, এই জন্য যেতাম না, যেমন আমরা পাশাপাশি বাসায় থাকি, তো দেখা যায় বাসা থেকে বের হতে ওকে দেখতে পারতাম, আবার আমি যখন বাসা থেকে বাসায় ঢুকতাম তখন ওকে দেখতে পারতাম। তো এইভাবে চলছিল, খুব ভালো ভালো চলছিল। তো হঠাৎ একদিন, তার কয়েকদিন পরে একদিন সকালবেলা মেবি ওর কোন একটা ফ্রেন্ডকে থানায় ধরে নিয়ে যায়, তো এটা নিয়ে খুব মানে দৌড়াদৌড়ি করতেছে, আমার খুব সম্ভব মনে হচ্ছে শালি থানায়, তো দৌড়াদৌড়ি করতেছে। তো আমার আবার তখন মানে সেমিস্টার পরীক্ষা চলতেছিল, তখন আমি সকালে যাব, আমাদের আমার 8টা থেকে এক্সাম ছিল, তো আমাদের মিরপুর থেকে কলেজে যেতে অনেক লম্বা জ্যাম পড়তো সকালবেলা, তো আমি একটু আর্লি আর্লি বের হইতাম, 6:30 কিংবা 7:45 মধ্যে আমি বের হয়ে যেতাম। তো ওই দিন রাতে ও দৌড়াদৌড়ি করার পরে ও আমাকে বললো যে এরকম এরকম অবস্থা, ছেলেটা খুব প্রবলেম, ওর বাসায় তো বললে খুব বড় প্রবলেম হয়ে যাবে, এখন আমার ব্যাপারটা সলভ করতে হবে, ওকে ছাড়াইতে কিছু টাকা লাগবে, আমরা সব ফ্রেন্ডরা মিলে দিচ্ছি, এখন তুমি যদি পারো আমাকে হেল্প করবো, আমি তোমাকে বলবো না, তুমি আমাকে হেল্প করো, যদি পারো আমাকে দাও। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো এইভাবে চলছে। তখন ওই দিন ওকে যখন আমি টাকাটা দিলাম সকালবেলা, আমি কলেজে যাওয়ার জন্য আমি রিক্সায় উঠে গেলাম, ও টাকাটা নেওয়ার পর থেকে ওর নাম্বারটা বন্ধ, একেবারে নাম্বারটা বন্ধ। তো আমার খুব খারাপ লাগলো যে আসলে কি অবস্থা, যে হ্যাঁ আমাদের মধ্যে দেখা হচ্ছে, কথা হচ্ছে। এবং আরেকটা কথা আমি স্পেশালি বলে রাখি, সেটা হয়েছে ওর একটা প্রবলেম ছিল, ও সারাদিনে আমরা খুব কম কথা বলতাম, অল্প অল্প, কিন্তু রাতে না ওকে লং টাইম ওর সাথে কথা বলতে হতো। এটা আসলে রাতে ও অনেক বেশি লং টাইম আমার সাথে কথা বলতো, কিন্তু সারাদিনে আমাদের মধ্যে খুব স্বল্প সময়ের জন্য কথা হইতো। তো আমি ওকে বলতাম যে তুমি কেন আমাকে ফোন করো না দিনের বেলা এত বেশি, বলে যে না আসলে তোমার পড়াশোনা, যাতায়াত, তারপর বিভিন্ন কাজটাতে ব্যস্ত থাকো, এই জন্য আমরা রাতেই কথা বলি একেবারে ফ্রি হয়ে, সমস্যা নেই। তো আমার আবার সকাল 7:30 থেকে ক্লাস হতো, তো আমার জন্য আবার একটু প্রবলেম হয়ে যেত, তাও আমি ম্যানেজ করে নিছি, মানে অভ্যাস হয়ে গিয়েছিল। কি ধরনের, আসলে ওর সাথে আমার রিলেশন ভালো মন্দ কথাবার্তা, মানে ওইটা ওইটা কিভাবে আমি বুঝাবো, অনেক ধরনের কথাবার্তাই হতো, কার কেমন দিন চললো, কিভাবে কাটতেছে, খাওয়া দাওয়া হইলো কিনা।
ফরাদ রাতে যখন কথা বলতো তখন খুব গুছিয়ে কথা বলা, ইমোশনাল ইমোশনাল খুব অ্যাটাচমেন্ট তৈরি করতে পারতো। দিনে যেভাবে ফরাদ কথা বলতো, তার চাইতে রাতে যখন কথা বলতো তার কথাগুলো কি
অনেক ইমোশনাল ছিল,
অনেক মায়াবী, অনেক জাদুকরি মনে হতো কথাগুলো।
বললাম না যে ওর ফার্স্ট মেসেজটা যখন আমি আমার লাইফে ফার্স্ট টাইম দেখি,
সেটা আমরা তো জেনেছি, বলছি যে দিনে যেভাবে কথা বলতে আসছে রাতের কথাগুলো অনেক বেশি
ইমোশনাল ছিল। এবং
শুনি তো একটু কনভারসেশন গুলো কিরকম হতো।
আসলে ও রাতে অনেক বেশি, ও রাতে আমার সাথে এমন ভাবে কথা বলতো মনে হতো যে না দুনিয়ার সবচেয়ে বেশি আমাকে লাভ করে। এবং আমাকে কন্টিনিউ একটা কথা বলতো যে আমার বাস সাইডে হয়েছে আমার তুমি আর আমার ডান সাইডে হয়েছে আমার মা। এই কথাটা ও সবসময় বলতো যে ওর দুনিয়াতে সবচেয়ে দুইটা মানুষকে বেশি ভালোবাসে, একটা হয়েছে ওর মা আর একটা হয়েছে আমি। অবশ্য আমি এটার অনেক প্রমাণও পেয়েছি যে না ও আসলে আমাকে সত্যি সত্যি লাভ করে। মাঝে মাঝে আবার নিজের সাথে নিজের কাছে নিজে হেরে যাই। আসলে আমার
ধারণার প্রমাণ পেয়েছেন?
আসলে হ্যাঁ, আমি বলছি আমার কথার মধ্যে স্টেপ বাই চলে আসবে। তো ওই দিন ওর সারাদিনের জন্য নাম্বারটা বন্ধ, তা আমি আবার টেনশনে পড়ে গেলাম যে কি ব্যাপার, ও কি আবার ছাড়াই থেকে ও আটকা পড়ে গেল নাকি, ওর নাম্বারটা বন্ধ। এটা অবাক করা একটা কাণ্ড না যে আমার সাথে তো কন্টিনিউ কথা হয়, খুব স্বল্প সময়ের জন্য কথা হলেও কথা হতো। তারপর আমি যখন মানে ওর তো ওর কিছু ব্যবহারের অ্যাটিটিউড আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে, তো আমি তখন খোঁজ খবর নেই বিভিন্ন মাধ্যমে। তখন ওর বড় ভাই একজন সেলিম ভাইয়া, ওর ওনার বাসা আমাদের বাসা থেকে একটু বেশ দূরে, ওর একটা ফ্রেন্ড রায়হান, ওরা হয়তো বা আমার কথা শুনতেছে, এবং ওর আপন কাজিন রিমো, ওরা আমার বাসার নিচে এসে আমাকে বলে। আমি খুব আপসেট হয়ে তাদেরকে রিকোয়েস্ট করে বলি, আসলে ফরহাদের সাথে রিলেশন হওয়ার আগে আমার সাথে সবার সাথে সম্পর্কটা খুবই ভালো ছিল। আমি বাসা থেকে যখন বের হতাম সবাই আমাকে একটা সালাম দিত, হাসি দিয়ে কথা বলতো, বাসায় যখন ঢুকতাম সেম কাজটাই সবাই করত। তখন আমি যখন ওদেরকে জিজ্ঞেস করি যে আসলে ওর প্রবলেমটা কি, তখন ওরা আমাকে বলে কি যে ও তো মানে ড্রাগস নেয়, ও ইয়াবা নেয়। তখন আমি কথাটা শুনে আমি বিশ্বাস করতে পারি না যে না এটা ইম্পসিবল, ও আমাকে ঠকায়। মানে আমার জীবনে আমি সবচেয়ে যেই খারাপ সময়টায় ছিলাম তখনই একটা মানুষ দেখছি যে মানে আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আসছে, আমার দুঃখটাকে শেয়ার করার জন্য আসছে, যে আমার জানা মতে আমার যতটুকু আমি লাইফে শিক্ষা নিয়েছি যে মানুষটা অন্যের ভালো চায়, যে মানুষটা অন্যের দুঃখটাকে নিতে চায় সে কখনো মানুষকে ঠকাইতে পারে না কিংবা মানুষের সাথে প্রতারণা করতে পারে না, এটাই আমার ধারণা ছিল। তো এইভাবে আমাদের বেশ চলতেছে চলতেছে, আমি ওর কারোর কথা বিশ্বাস করি না এবং আমি ওকে কথাগুলি বলে দিই যে এরকম এরকম এই অবস্থা, এগুলি কি সত্যি? তখন ও বলে যে না এগুলি সত্যি না, এগুলি মিথ্যা। তখন আমি ওদের কথা অ্যাভয়েড করে আমি ওকে বিশ্বাস করি। তো এইভাবে চলছে চলছে চলতে চলতে ওর ব্যবহার দিন দিন চেঞ্জ হয়ে যাচ্ছে, ওর প্রয়োজনটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। তো এবং আমি ওর সাথে রিলেশন রাখবো না, আমি ডিসিশন নিয়ে আমি ওর সাথে রিলেশন রাখবো না। তো এটা যখন করি তখন ও বিভিন্ন প্রবলেম দেখায়, মানে একদিন আমার বাসার নিচে স্যাডমিন খেয়ে পড়ে যায়, পড়ে থাকে, তখন ওর ফ্রেন্ড এসে ওকে ধরে নিয়ে চলে যায়। এবং এখন একটা প্রমাণ আছে, ওর বা পায়ে একটা কাটা আছে, ও নিজে হাত দিয়ে ব্লেড দিয়ে কেটেছিল, ওইখানে সাতটা শিলা লেগেছে। এবং ও যতদিন বেঁচে থাকবে লাইফে ওই কাটাটা খুবই খারাপ, কাটাটা মেবি ইনফেকশন হয়ে গিয়েছিল, কাটাটা এখন দেখতে খুবই খারাপ লাগে এবং এটার জন্য খুব ও সাফার করছে। তখন আমার মনে হলো কি যে না ও হয়তো আমাকে অনেক বেশি ভালোবাসে, আর ওর যে খারাপ জিনিসটা আছে ড্রাগস আসলে মানুষকে চেঞ্জ করে ফেলে, আমরা ড্রাগস নেই না আমাদেরকে মনে হয় ড্রাগসটা নেয়, এমন একটা অবস্থা। তখন আমি ওর ফ্যামিলির সাথে ওর বোনের সাথে কথা বলি, কথা বলে ওর বোনকে ব্যাপারটা জানাই। তখন ওর বোন ওকে রিহাবে দিয়ে দেয়, আমাদের মিরপুরে দারুসালাম রোডে একটা রিহাবে দেয়, কিন্তু ওর বোন আমাকে বলে না যে কোথায় দেয়। ওর বোন আমাকে বলে ওকে পাবনা পাঠাই দিয়েছে, কিন্তু রিহাবে দিয়েছে এটা বলে নাই, বলছে ওকে পাবনা পাঠাই দিয়েছে ওর আত্মীয়ের বাসে। কিন্তু আমি জানতাম এবং আমি এলাকার ওর ফ্রেন্ডদের কাছে শুনতে পেরেছি এরকম একটা অবস্থা। তো বেশ চলছিল, তখন ওর বোনের সাথে আমার খুব ভালো একটা রিলেশন হয়ে যায়। ওই আপুর সাথে আমি কন্টিনিউ কথা বলতাম, আপু যখন হাঁটতে বের হইতো ওর বড় বোন, তখন আপুর সাথে আমি বের হতাম, আমরা এক নম্বরে কোথাও বসতাম, কথাবার্তা বলতাম। তো মাঝে যে কোনো একটা আপুর এক ভাইয়ের প্রবলেম হয়েছিল পরীক্ষা নিয়ে, তখন মেবি পরীক্ষা দিতে পারবে না মানে ফর্ম ফিল আপ করতে লেট হয়ে গিয়েছিল, তখন আমি আর আপু মিলে ডিসিশন নেই যে ওর জন্য কিছু করতে পারে কিনা, যে ও যদি পরীক্ষা না দিতে পারে এবার তাহলে ওর মিনিমাম উনি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে দিবে, তো মানে উনি থাকে দেশের বাইরে কিন্তু উনি দেশে এসে পরীক্ষা দেয়। তখন আমি আপু আমাকে ব্যাপারটা জানায়, তখন আমি বলি কি আচ্ছা আপু সমস্যা নেই, আমার তো একটা টিচার আছে জানা, উনি তো আমাকে খুব স্নেহ করে, উনি হইছে আপনার উনি এখন মারা গিয়েছে, তো উনি ছিল হইল শিক্ষা বোর্ড না মানে দাখিল শিক্ষা বোর্ড যেটাকে বলে, যে ওইটার মেইন ছিল আতিউর রহমান স্যার। তো আমরা ওনার কাছে গিয়েছি, ওনার কাছ থেকে গিয়েছি হেল্প নিতে। যেমন আমরা প্রত্যেকটা ব্যাপার আমার প্রবলেমের কথা আমি আপুকে বলতাম, আপুর প্রবলেমের কথা আপু আমাকে বলতো, তো এভাবে চলছে চলতেছে চলতেছে। তো হঠাৎ করে আমার কাছে একটা ফোন আসে একদিন, ওদিন আপু আর আমি একসাথে ছিলাম, তো হঠাৎ করে আমাকে একজন ফোন করে বলতেছে কি বিথি আপু বলছেন। তখন আমি অবাক হয়ে গেলাম, আমার এই নাম্বারটা ফোন করে বলছে বিথি আপু, আমি বলছি কি হ্যাঁ। তখন আমি ফরহাদের বড় বোন আর ওই স্যার একসাথে কথা বলতেছিলাম, তখন আমি ফোনটা নিয়ে বাইরে চলে যাই, কে আপু আমাকে তো ফরহাদ নাম্বারটা দিয়েছে, ও আপনার সাথে কথা বলতে চায়। তখন আমি খুব বোকা হয়ে গেলাম যে আপু তো বললো ফরহাদ পাবনায় আছে, তো কিভাবে এটা সম্ভব। তখন এটা জানার পরে তখন ফরহাদ বলে যে আপু আপনার যদি বিশ্বাস না হয় আপনি এসে দেখতে পারেন। তখন আমি বললাম ঠিক আছে আমি দেখব। তখন ফরহাদ ওর কাছে ছোট একটা চিরকুট পাঠায়, ও ওইখানে আছে, ও আমাকে এক নজর দেখতে চায়। হ্যাঁ, তখন ওটা ছিল পাঁচতলা বিল্ডিং, তখন আমি যাই ওইখানে, আমি আর ফরহাদের একটা ফ্রেন্ড শাওন আমরা দুজন যাই, এবং পাঁচতলা থেকে একটু দেখে আমাকে, আমরা জাস্ট এক মনে হয় কয়েক সেকেন্ডের জন্য আমি ওকে দেখি, ও আমাকে দেখে, এবং ও আমাকে দেখার পর মানে ও পারতেছিল না যে গ্রিলটা ভেঙে বাইরে চলে আসে, মানে ওর এক্সপ্রেশনটা এরকম ছিল। তো ওইখান থেকে আমরা চলে আসি এবং ওর বোনের জন্য একটা বড় চিঠি দেয়, ও ওইখানে থাকতে খুব প্রবলেম হচ্ছে, ও চলে আসবে। তখন ওর বোনকে আমি চিঠিটা দেই, তো ওর বোন তখন ওর ফ্যামিলির সাথে কথা বলে ওকে ওইখান থেকে তিন মাস ট্রিটমেন্ট করার পরে নিয়ে আসে দেশে, নিয়ে বাসায় নিয়ে আসে আনার পরে তারপর ও ভালো, ওর কোনো প্রবলেম নাই। তখন আমাদের ফ্যামিলি কিছু প্রবলেম আছে, ওরও ফ্যামিলি কিছু প্রবলেম আছে, তখন আমি ওকে নিয়ে বসি যে দেখো আমাদের মধ্যে অনেক প্রবলেম আছে, তো এটা হয়তো বা নাও সম্ভব হতে পারে, তুমি আমরা এখানে সরে যাই। তখন ও বলছে যে না আমার লাইফ আমার ডিসিশন, ঠিক আছে আমি যেটা বলবো সেটাই, এবং আমার ফ্যামিলি আমাকে প্রচন্ড লাভ করে, আসলেই আমি এখন বলতেছি ওর ফ্যামিলি ওকে প্রচন্ড লাভ করে, তো আমি যা বলবো সেটাই, তো এটা বললো। তখন আমি কিছু করিনি, তখন আমাদের কন্টিনিউ রিলেশন চলতেছে। তখন ওর একটা ফ্রেন্ডের বিয়ে, তখন আমরা সবাই মিলে যশোরে গিয়েছিলাম, আমি ফরহাদ ওর ফ্রেন্ডরা সবাই মিলে, তখন আমরা অনেক এনজয় করেছি লাইফের, অনেক মানে আমার লাইফের সবচেয়ে বেস্ট সময় কেটেছে। একে তো মানে ঘুরতে গিয়েছি, তাও মানে একেবারে নতুন একটা জায়গায়, ওইখানে সবাই আমাকে মেয়ে হিসেবে অ্যাকসেপ্ট করছে, তারপরেও আমার সবচেয়ে ভালো লাগা আর ভালোবাসার মানুষটা আমার সাথে ছিল, তো আমরা সবাই ওইখানে অনেক ফান করেছি। মানে আমার লাইফে মানে ওইখানে একটা নদী ছিল, আমার নদীটার নামটা ভুলে গেছে, এটা নিয়ে একটা কবিতা আছে, গুরু আপনি যদি আমাকে একটু মনে করিয়ে দিতেন, মাইকেল মধুসূদন
দত্ত। কোথায় গেছে? যশোরে,
যশোর বেনাপোলের কাছে।
আচ্ছা আচ্ছা,
মাইকেল মধুসূদন দত্তের খুবই স্পেশাল একটা কবিতা, আমার ঠিক মোর নাম
কপোতাক্ষ নদ।
হ্যাঁ, ওই নদীর পাশে আমরা গিয়েছি, গিয়ে আমরা গাছের মধ্যে
চড়েছি, নদ হিসাবে পরিচিত।
হ্যাঁ হ্যাঁ, নদ। তো ওইখানে গেছি, ওর বোনকে ফোন করে বলতেছে, তখন ও কবির নামটা মনে করতে পারতেছে না, তখন ওর বোন মনে করাই দিচ্ছে, তো আমরা অনেক ফান করেছি। তো আমরা ওইখানে যে আমাদের এত স্পেশাল একটা সময় কেটেছে লাইফের, যে এত স্পেশাল সময় কেটেছে যেটা আমি লাইফে কোনোদিনও ভুলবো না। তারপর ওইখান থেকে আসি, তারপর আমাদের চলছে ভালো, তারপর থেকে কোরবানি ঈদ হওয়ার পরে ফার্স্ট ও স্টার্ট
দু একটা ঘটনা শুনি সেই কপোতাক্ষ নদের পাশে।
হ্যাঁ, ওখানে আমরা মানে বললাম না যে ও সবসময় আমাকে চোখে চোখে রাখতো, এবং আরেকটা মজার কথা আমার যেটা বলতে মনে নেই, আমরা ওইখানে তো গ্রাম অঞ্চলে তো অনেক বাইন্ডিং মেনটেন করে ওরা, যেমন ওইখানে অনেক নিয়ম শৃঙ্খলা, যেমন আমরা ঢাকা শহরে যেমন ছেলেমেয়েরা হাত ধরে হাঁটতে পারি, কিন্তু ওইখানে এটা সম্ভব না। আবার ওইখানে যে চুল ছেড়ে দিয়ে হাঁটবো নির্দ্বিধায় যেভাবে ইচ্ছে সেভাবে, ওইটা ওইখানে পসিবল না। তো আমি যে কোনো একটা কারণে আমি পুকুরে পড়ে গিয়েছিলাম, তো আমি তো সাঁতার জানি না, আমি পুকুরে পড়ে গিয়েছিলাম। তো পুকুরে পড়ে যাওয়ার পরে ও কোনোভাবে শুনতে পেরেছিল, এবং পড়ে যাওয়ার পরে আমি তো সাঁতার জানি না, আমি ডুবতে নিয়েছিলাম, তো কোনোভাবে ও শুনতে পেরে ও দৌড়ে চলে আসে, মনে হয় একটু পাগলের মতো হয়ে গেছিল যে মনে হচ্ছে কিছু একটা হারিয়ে ফেলছিল। ওর চোখগুলি খুব স্পেশাল ছিল, মানে ওর চোখটা খুব মানে চোখের মধ্যে পানি টলটল করতেছে, মানে ও পারতেছে না আমাকে মারতে, ঠিক আছে? তো এরকম চলছে
এই কপোতাক্ষ নদকে নিয়ে অনেক স্মৃতি, এবং স্পেশালি
আমি
যশোরকে নিয়ে আপনার অনেক স্মৃতি, অনেক ভালো লাগা, অনেক কিছু মিশে আছে এখানে।
This track was downloaded from fusionbd.com.
তো ওখান থেকে ঢাকা আসার পরে আমাদের এক দেড় মাস খুব ভালো কাটে, তারপর হঠাৎ করে ওর ব্যবহার আবার চেঞ্জ হয়ে যায় সেম আগের মতো, এবং ও কন্টিনিউ বিভিন্ন প্রবলেম দেখায়, আমার থেকে হেল্প নেয়, এবং আমি ভাবি যে না এখন হয়তো আসলে প্রবলেম ও তো আর আগের মতো নাই, তখন আমি ওকে যতটুকু পারি, কারণ ওই আমার জন্য স্পেশাল ছিল, আমি চাইতাম না ওর কখনো ওর দুঃখে থাকুক কিংবা ওকে কেউ দুইটা মন্দ কথা বলুক। তো সেই ক্ষেত্রে আমি চিন্তা করছিলাম যে আসলে কি হবে, মানে ওর ব্যবহারটা তিন দিন চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন আস্তে আস্তে আমাদের মধ্যে একটা দূরত্ব বাড়ে, ওর ব্যবহার চেঞ্জ হয় এবং আমার ক্ষেত্রে ওর অনেক মানে প্রবলেম দেখা দেয়। তো সেই ক্ষেত্রে একটা পর্যায়ে ও আমার প্রতি খুবই ক্ষিপ্ত হয়ে যায়, ক্ষিপ্ত হয়ে ও আমার গায়ে হাত তোলা শুরু করে এবং আমাকে ফোনের মধ্যে অনেক গালাগাল দেয় এবং আমার আত্মসম্মানহানি এবং বিভিন্ন কথা বলতে থাকে। তো আমি তখন সব ব্যাপার মানে এমন একটা পর্যায়ে ব্যাপারটা নেমে আসছে, তখন আমি ওর বোনকে ব্যাপারগুলি জানাই, কিন্তু ওর বোন আমাকে কোনো সাপোর্ট করে না, ওর ফ্যামিলিকে ওর বাবাকে জানাই, ওর বাবা আমাকে কোনো প্রকার সাপোর্ট করে না। তখন আমাকে এত পরিমাণ বিরক্ত করছিল, তখন আমি থানায় একটা জিডি করি ফার্স্ট 2/2/2013। তো এই জিডিটা করার পরে ওকে থানা থেকে ফোন করে আবুল খায়ের নামে একজন এসআই, তো ফোন করার পরে ও আরো ক্ষিপ্ত হয়ে যায়, তখন ক্ষিপ্ত হয়ে আরো আমার সাথে সিন কাট করতে থাকে। তখন আমি আবার থানায় যাই, যে আমি ওখানে মিরপুর মডেল থানা যে তদন্ত অফিসার আছে ওনাকে আমি ফোন বলি ব্যাপারটা, যে আজকে তো আমাদের বসার কথা, আমি ওর ফ্যামিলিকে নিয়ে বসতে চাই, আসলে আমার এরকম এরকম প্রবলেম হচ্ছে, ও একটু চেঞ্জ, আমি ওর প্রবলেমটা বলি যে আসলে ওর একটু এরকম, ও এখন একটু অস্বাভাবিক আচরণ করে, ও আসলে স্বাভাবিক না, আমার মনে হয় কি আমরা ফ্যামিলি মিলে বসে যদি ব্যাপারটা একটু দেখি তো এটা ঠিক হয়ে যাবে। তখন আমি ওখান থেকে ওকে ফোন করি, থানা থেকে ওকে ফোন করে, তোর বাবা অসুস্থ ছিল তো ওর ফ্যামিলি থেকে কেউ আসতে পারে না। তখন আমি যখন এলাকায় যাই তখন ও আমাকে আমার বাসা থেকে একটু পাশে, আমার 2 নম্বর থানা থেকে বাসায় যেতে হলে মণিপুর স্কুল হয়ে বড়বাগ হয়ে যেতে হয়, তো বাসা যাওয়ার পথে জোনাকি রোড নামের একটা জায়গা আছে মণিপুরের পরে, ওই জায়গাটায় ও আমাকে ধরে, ধরে এলাকার মধ্যে আমাকে মারে, মেরে আমার মোবাইল এবং ব্যাগট্যাগ রেখে দেয়। তখন ওইখানে আমার অবস্থা খুবই সিরিয়াস ছিল, তখন এলাকার লোকজন আমাকে ধরে
মারে কি হাত দিয়ে মারে,
হ্যাঁ আমাকে হাত দিয়ে মারে এবং হাতের মোবাইলটা দিয়ে মারে ওর। তখন আমার মুখ টুক ফুলে যায়, ফুলে যাওয়ার পরে তখন এলাকার লোকজন, আমি যখন চিল্লাচ্ছিলাম তখন এলাকার লোকজন আমাকে ধরে 2 নম্বর থানায় পাঠায়। তখন থানায় যাওয়ার পরে তখন আমি তো ওই যে বের হওয়ার আগে থানার তদন্ত অফিসারের সাথে কথা বলেছি, যাওয়ার পরে আমার ওই অবস্থা দেখে উনি আমার সাথে একটা এসআই কে ওর বাসায় পাঠায়। ওর বাসায় পাঠানোর পরে আমরা যখন ঢুকি তখন ওর মা দরজাটা খুলেই মিসবিহেভ করছিল, যে তুই কোন সাহসে আমার বাসায় পুলিশ নিয়ে এসেছিস, তোর এত বড় সাহস, আমাদের একটা মান সম্মান নাই। এবং পুলিশরা বলতেছিল দেখেন আমরা তো এমনি এমনি আসিনি, আপনারা ব্যাপারটা তো শুনবেন, আমাদেরকে কথা বলতে দেন না, তো এইভাবে চিল্লাপাল্লা করলে তো হবে না। তখন কথা বলে ওই মুহূর্তে ওর বোন আসতে থাকে, তখন আমি ওর বোনকে বলি আপু আপনাকে তো আমি ফোন করেছিলাম থানা আসার জন্য, আঙ্কেল অসুস্থ ছিল আপনি আসতে পারেননি, দেখেন আপনার ভাই আমাকে মেরেছে এবং আমার মোবাইল এবং ব্যাগটা রেখে দিয়েছে, তো বেশ ভালো কথা। তখন ওনারা ওনার ভাইয়ের সাপোর্ট হয়ে বলল যে না আমার ভাই এরকম কিছু করতে পারে না, করে নাই এবং এটা হয়নি। তখন বলছে দেখেন রিক্সাওয়ালা নিজে যে সাক্ষী দিছে, তখন এসআই আমিনুর উনি বলতেছে দেখেন রিক্সাওয়ালা নিজে যে সাক্ষী দিছে এবং আমরা এখানে আসার আগে আমরা ঘটনাস্থলটা তদন্ত করে আসছি, কারণ আমরা এমনি আসিনি, আপনারা দয়া করে ওর মোবাইল ফোনটা দিয়ে দেন আর ওর ব্যাগটা একটু দিয়ে দেন। তখন বলছে আচ্ছা ঠিক আছে আমরা দেখবো না, তখন আমি আর ব্যাপারটা নিয়ে ওইভাবে কিছু বলিনি এবং ওরা ওই উনি বলে দিয়ে আসছে যে নেক্সট ডে এরকম যাতে কোনো ব্যাপার আর না হয়। তখন ওকে বলে দিয়ে আসার পরে তখন আর ওরকম ওইভাবে চলছিল, তো ওইভাবে চলতেছিল। ও আমি আসলে ওর প্রতি প্রচন্ড উইক ছিলাম, ঠিক আছে। ও যখন আমাকে ফোন করতো আমি ইমোশনালি অনেকটা মানে সফট হয়ে যেতাম, যখন মাঝে মাঝে ওর উপর রাগ হতো, তো যখন ও আমাকে ফোন করতো কিংবা আমি ওকে ফোন করতাম, আমি হয়তো বা থাকতে পারতাম না কথা না বলে। আমি হয়তো অনেক সময় গিয়েছে আমি ওকে নিজে থেকেই ফোন করতাম
খোঁজার জন্য। হঠাৎ করে চেঞ্জ হওয়ার পিছনে কারণটা কি ছিল?
কারণটা আসলে গুরু আমার যতটুকু আমি জানি ওই একটাই, ওই ড্রাগসটাই। কারণ আমার জানা মতে একটা সময় ও খুবই ভালো একটা ছেলে ছিল।
কি ধরনের ড্রাগস নিত? শুধুই কি ইয়োবা নিত নাকি সেই সাথে গাঁজা ফেন্সিডিল এসব নিত?
গাঁজাটা নিত কিন্তু ফেন্সিডিল ও কখনো নেয়নি আমি যতটুকু।
গাঁজা নিত এবং সেই সাথে ইয়োবা খেত, তাই তো? এবং এই এই টাকার সংস্থান করবার জন্য কি আপনার উপর চাপ প্রয়োগ করতো সেখান থেকে?
আগে ওর ফ্যামিলি থেকে নিত, ওর ফ্যামিলি থেকে।
আপনার সাথে সম্পর্কের তিক্ততাটা কিভাবে শুরু হয়?
আমার সাথে সম্পর্ক রয়েছে এক কথায় দুই কথা, এখান থেকে সম্পর্কটা শুরু হয়েছে। তারপর ওই আমি ওর একটা কাছের মানুষ হয়ে যায়, আমার সাথে ওর শেয়ার করতো, আমার কাছ থেকে ও চাইতো।
এখন টাকা না দিতে পারার কারণে কি?
না দিতে পারার কারণে ওর আসলে একটা মানুষ যখন ওর
রিলেশন রাখবো না এটা কিসের প্রেক্ষিতে বলেছিলেন?
এটা কারণ ও ভালো হয়নি, ও চেঞ্জ হতে পারবে না,
সেই কারণে বলেছিলেন।
সেই কারণে আমি বলেছিলাম টাকাটা বড় কথা না, কারণ ওর সাথে রিলেশন না থাকলে ও আমার কাছ থেকে টাকা কোনোভাবে নিতে পারবে না, এটা কোনো নিয়ম নেই। তো ওই দিন ওই কাহিনীটা হওয়ার পরে বেশ অনেকদিন চলে গেল, তারপরে আমাদের তারপরে ফোনে কথা হয়েছিল। কিছুদিন কথা হওয়ার পরে আমার ছোট ভাইয়ের যে কোনো একটা প্রবলেম হয়েছিল ওই প্রবলেমটা সলভ করে, এবং আমার একটা আমরা একটা সেট নেই, সনি এরিকসনের এক্সপেরিয়ার টি সেটটা নেই। তো এই সেটটা আমার হাতে ছিল, সেটটা খুবই সুন্দর ছিল, এটা অনেকটা এক্সপেরিয়ার জেটের ভার্সনের মতো, সেটা অনেকই সুন্দর ছিল। তো সেটা পিকগুলি খুব ভালো আসতো, তো তখন ওর সাথে আমার কথা হইতেছে এবং ও আমার ছোট ভাইকে যে কোনো একটা কারণে হেল্প করায়। আমি আবার ওর সাথে ওই যে ওই গন্ডগোলটা হওয়ার পরে আমি আবার ওকে থ্যাংকস জানানোর জন্য একটা ফোন করলাম। তারপরে এমন একটা ব্যাপার, আমরা দেখা যায় কেউ কাউকে ভুলতে পারতেছি না, কিংবা ভুলবো কিভাবে, আমি বাসা থেকে বের হচ্ছি যখনই ও আমার সামনে পড়ছে। তো তখন ওর হ্যাঁ ওর সাথে কথা হয়, কথা হওয়ার পরে তখন বেশ কিছুদিন যাওয়ার পরে একদিন আমি বিকালে বের হই, তখন ওর সাথে আমার কন্টিনিউ কথা হচ্ছে। তো কথা হওয়ার পরে বেশ কিছুদিন যাওয়ার পরে তো আমি বাসা থেকে বের হই, আমার খালার বাসা যাব। তো যাওয়ার উদ্দেশ্যে ও তো ও ওর সাথে তখন আমার কথা হইতেছে, তখন আমি আন্টির বাসায় যাই খিলগাতে, খিলগা থেকে আমি যখন বাসায় ব্যাক করি তখন ওর সাথে আমার ফোনে কথা হইতেছে। তখন কথা হওয়ার পরে আমি কাজীপাড়া থেকে যখন এলাকার দিকে আসবো তখন ও আমাকে কাজীপাড়া যায় পিক করার জন্য, পিক করতে যায় এবং রাস্তার এক পর্যায়ে এসে তখন ও আমাকে ফোন দিতেছিল, আমি ওর ফোনটা অ্যাভয়েড করতেছিলাম, আমরা ছবি তুলতেছিলাম, তো এই জন্য এই কথাটা ও হয়তো বা খুব রাগ করছে। তো কিছু দূর আসার পরে ও রিক্সাটা ছেড়ে দেয়, রিক্সাটা ছেড়ে দিয়ে বলে যে আমরা একটু হেঁটে যাই। তো হেঁটে যাওয়ার এক পর্যায়ে ও বলে কি তোমরা তো আজকে পিক তুলছো, দেখি কি পিক তুলছো। তখন আমি ওকে পিক গুলি দেখাই, তখন ও ফোনটা নিয়ে ওর পকেটে রেখে দেয়, রেখে দিয়ে তখন ও ফোনটা রেখে দেয়, রেখে দেওয়ার পরে তখন আমার ব্যাগটা নেয় হাত থেকে, ব্যাগটা নেয়, তখন আমি বলছি আমার ফোনটা দাও ব্যাগটা দাও। এক কথায় দুই কথায় কথা বলতে বলতে আমাদের মধ্যে অনেক ধস্তাধস্তি হয় রাস্তার মধ্যে, এবং ও আমার হাত থেকে যখন ফোনটা নিয়ে দৌড়ে চলে যায় আমার যতটুকু শক্তি ছিল আমি ওর পিছনে দৌড়াতে থাকি। তখন এলাকার অনেক লোকজন ব্যাপারটা দেখছে, দেখার পরে তখন আমি বাসায় চলে আসি এবং এলাকার লোকজন বলে আমরা তোকে চিনি, তুমি বাসায় যাও, এটা পরে দেখা যাবে, ঠিক আছে। তো তখন আমি ওই ব্যাপারটা নিয়ে থানায় একটা মামলা হয়, ফার্স্ট মামলা আমার থানায় একটা মামলা হয়। তখন পুলিশ ওকে ধরার জন্য বাসায় এসে যখন তৎপর ছিল তখন আমাদের এলাকার একজন গার্ডিয়ান আছে, ওনাকে আমরা গার্ডিয়ান হিসেবে মানি এবং ওনার কথা আমরা শুনি, এবং আমাদের এলাকায় যখন প্রবলেমগুলি হয় তখন উনি সব প্রবলেম সলভ করে দেয়। তো তখন প্রবলেমটা হওয়ার কারণে তখন উনি আমাকে ডাকে যে মামলা টামলা করা খুব ভেজাল, মামলা টামলার মধ্যে যেও না, তুমি মামলাটা উইথড্র করে নাও। তখন আমি মামলাটা উইথড্র করে নেই এবং একটা লিখিত স্ট্যাম্পে সই দিই যে এরপর থেকে আমরা কেউ কারো পথে আসবো না।
এরকম কিছু একটা, তখন আমরা ওই তখন আমাদের মধ্যে আর কোনো যোগাযোগ হয় না। তারপর রোজার ঈদটা চলে আসে, রোজার ঈদটা আসার পরে তখন আমার মনে হয়েছে যে ঈদটা চলে আসবে, ওর সাথে আমার কথা হবে না এরকম কিছু একটা। তখন আমি ওকে ফোন করি, ফোন করে কথা বলি ওর সাথে, ও আমার সাথে কথা বলে, জাস্ট আমাদের একটু কথা হইতেছে ওই মামলাটা হওয়ার পরে। তো আমার উপর খুব ক্ষিপ্ত ছিল, মানে প্রচন্ড রকম ক্ষিপ্ত ছিল, ওটা ও আমাকে বুঝতে দেয় নাই। আর এখন আগে ফার্স্ট ওর সাথে আমার যে মানুষটার সাথে প্রথম আমার পরিচয় হয়েছিল, সে মানুষটার সাথে এখনকার মানুষটার কোনো মিল নেই। তো তখন ও আমার সাথে প্রচন্ড ক্ষিপ্ত হওয়ার কারণে তখন একটা প্রবলেম দেখায়, যেমন ঈদে ওর যে কোনো একটা প্রবলেম হয়, প্রবলেম হওয়ার কারণে ও মেবি মুন্সীগঞ্জে গিয়েছিল বেড়াইতে ঈদের ঠিক পরে, যে কোরবানির ঈদের ঠিক পরে মুন্সীগঞ্জে যাওয়ার পরে, তখন ওর যে কোনো একটা প্রবলেম হয় তখন ওর বোনকে ফোন করে, ওর বোনকে ফোন করে যে ওর কিছু টাকা লাগবে। ও তখন ওর বোন যখন এই কথাটা শুনতে পারে তখন ওর বোন আর ওর ফোনটা ধরে না, তখন ও আমাকে ফোন করে, ফোন করে ওর বোনকে ফোন করে কনফারেন্স করে যে আপু আমি তো খুব প্রবলেম আছি, তুই আমাকে কিছু টাকা পাঠা, নয়তো আমি এখান থেকে আসতে পারবো না। এটা হচ্ছে কোরবানির ঈদের পরের কথা, তো আসতে পারবো না। তখন আমি বলছি যে ঠিক আছে, তো আসতে যখন পারবা না তো সমস্যা নাই, তোমার তুমি আপুর থেকে তুমি টাকাটা নাও, আমি তোমাকে দিয়ে দেবো না টাকাটা, এই কথা আমি তোমাকে বলছি, ওকে বলছি। তো ওর আপুর থেকে টাকাটা নিল, ওর আপু বলছে তুই বাসায় এসে সাথে টাকাটা দিবি তো, ও বলছে যে হ্যাঁ আমি বাসায় এসে সাথে সাথে টাকাটা দিব, তুমি আমাকে টাকাটা দাও। তখন ওর বোন ওকে টাকাটা পাঠায়, তখন এই টাকাটা ওকে আমার দেওয়ার কথা ছিল, মানে ওর বোন থেকে ও নিয়েছে, ওইটা আমাকে ওকে দেওয়ার কথা ছিল, আমার ভরসে ওর বোন থেকে ও টাকাটা নিছে। তো আমি তখন ওর আমার তখন মনে হইল কি যে না ওর বোনকে টাকাটা দিবে না, তখন এই কথা মনে হতে আমি বলছি যে না আমি তোমাকে টাকাটা ব্যাক করবো না, টাকাটা দিলে তুমি নিশ্চয়ই ব্যাড কিছু করবা। তখন এই কথা বলার পরে ওর সাথে ফোনে আমার খুব সিনকেট হয়, ফোনে খুব সিনকেট হয়, তো ও আমাকে কন্টিনিউ হুমকি দিতে থাকে তোকে মেরে ফেলবো। এবং আর একটা কথা, আমার ফেসবুকে একটা আইডি আছে নাদিয়া বিথি, তো এখানে আমি যখন বিভিন্ন ধরনের পিক আপলোড দিই তখন আমার ফ্রেন্ডরা যখন কমেন্টস করে তখন এই জিনিসগুলি দেখে ওর খুব খারাপ লাগে, নাকি ওর হিংসা করে আমি জানি না, তখন ও আমাকে বলে কি তোকে আমি অ্যাসিড মেরে দিব, তোর চুল আমি কেটে দিব, তোর চোখগুলি আমি নষ্ট করে দিব, ঠিক আছে এরকম বলতে থাকতো। তখন আমি বলতাম যে না বিচার যখন একবার হয়ে গেছে ও হয়তো এবার আমাকে কিছু করবে না। তখন আমি ওই যে ও ফোনে হুমকি টুমকি দিচ্ছে, আমার সাথে মিসবিহেভ করতেছে, তা আমি অতটা কেয়ার করি নাই ওইভাবে। তো লাস্ট 27 তারিখে আমি ঠিক রাত 8টার সময় আমি এক নম্বর থেকে যখন আমি বাসায় আসতে থাকি, তখন কিছুদের আসার পথে মাঝপথে ও আর ওর দুইটা ফ্রেন্ড আমার রিক্সাটা আটকায় আমাকে রিক্সা থেকে টেনে হেঁচড়ে নামায়। তো রিক্সা থেকে যখন টেনে হেঁচড়ে নামাইতেছিল তখন আমি আসলে মানে আমি খুব ওর সাথে সিনকেট করতেছিলাম যে কেন এটা করতেছে, ঠিক আছে। তো আমি তখন চিল্লাই দিছিলাম যে এটা কেন করতেছে, এটা করা ঠিক না কি এরকম কিছু একটা। তখন ও আর ওর ফ্রেন্ড ওর কাছাকাছি আছে, ও আমাকে তখন এলোপাতালি মারা শুরু করে আমার চোখে মাথায় আমার সারা শরীরে। তখন ও যখন আমাকে টানতেছিল রাস্তা দিয়ে তখন আমি আসলে আমি কি বলবো, সবাই দেখতেছে কিন্তু কেউ ওকে কিছু বলতেছে না। এক পর্যায়ে ও টানতে টানতে যখন আমার গলির মধ্যে নিতে যায় তখন আমি অনেকটা সেন্সলেস, হ্যাঁ আমার মাথায় একটা কাট যখন আঘাত করে আমার মাথায় একটু কেটে যায়, ওইখান থেকে রক্ত বের হইতে থাকে, আমার নাক থেকে রক্ত বের হইতে থাকে। তো ওই অবস্থায় দেখে ও ভয় পেয়ে যায়। তখন আমি বাঁচা বাঁচা করে যখন চিল্লাচ্ছিলাম তখন ওইখানে দোকানদারের সব লোকজন এসে ওকে থামায় যে কি হয়েছে, ব্যাপারটা কি। তখন বলছে কিছু না, তখন বলছে ভাই আপনারা মারামারি করতে হলে বাসায় যেয়ে করেন, প্লিজ রাস্তাঘাটে মারামারি করবেন না, এ কথা বলছে। তখন আমি ওখানে পড়ে থাকি, তখন একটা মহিলা আমাকে ধরে আমাকে রিক্সায় করে আমার বাসায় দিয়ে আসে। তো বাসায় দিয়ে আসার পরে আমি কিছুক্ষণ ভালো থাকার পরে আমার কয়েকবার বমি হয়, বমি হওয়ার পরে তখন আমি 789 কল করি। কল করার পরে আমার ডাক্তার বলে যে আপনার যেহেতু মাথায় প্রবলেম হয়েছে দয়া করে আপনি একটু যে কোনো কাছাকাছি যদি কোনো হসপিটাল থাকে সেই হসপিটালে যে আপনি একটু দয়া করে একটু কথা বলেন কিংবা আপনি একটু দেখেন যে আসলে অবস্থাটা কি, আমাদের কাছে মনে হচ্ছে একটু সিরিয়াস। তখন আমি বললাম যে আম্মু যদি হসপিটালে যেতেই হয় তাহলে আমাকে একটু ঢাকা মেডিকেলে নিয়ে যাও। তখন আমাকে ঢাকা মেডিকেলে নিয়ে যায়, তখন আমার অবস্থা আসলে আমার মুখের অবস্থা খুবই বিধ্বস্ত ছিল এবং আমার এই ঘটনার সাথে অনেক মানুষ সাক্ষী। তো আমি যখন ঢাকা মেডিকেলে যাই
তখন যাওয়ার পরে আমাকে ডাক্তার দেখে আমাকে সিটি স্ক্যান করায় আমাকে ভর্তি করে দেয় ঢাকা মেডিকেলে ভর্তি করে দেয়। ভর্তি করানোর পরে আমি আমি মেবি গিয়েছিলাম 10টার দিকে, ওই দিন ভর্তি হয়ে আমি একদিন এক রাত ছিলাম, থেকে আমার পরীক্ষা ছিল, আমি চলে আসছি বাসায় চলে আসছি এবং আমার আমি ছিলাম মহিলা ওয়ার্ডের 204 নাম্বার ফিমেল ওয়ার্ডে। তো এখানে ফ্লোরে ছিল তো অবস্থা বেশি ভালো ছিল না, তাই আম্মুকে বলছে আম্মু ডাক্তার তো ওষুধপত্র দিয়ে দিছে আমরা বাসায় চলে যাই। তখন আমার বা চোখটায় আমি খুব বেশি আঘাত পাই, আমার বা চোখটা ইনটোটালি বন্ধ হয়ে যায়, তখন এই চোখটা আমি খুলতে পারিনি এবং চোখটা খুললে মানে আলোতে একটু প্রবলেম হয়, মানে আলোতে ওইভাবে আমি ভালোভাবে দেখতে পাই না, একটু সমস্যা হয় এবং চোখের ভিতর একটু পেইন হয়, পেইন বলতে যেমন কাটা কাটা এরকম টাইপের কিছু একটা। তো আসলে আমি এক্সপ্রেশনটা আমি হয়তো বুঝাতে পারবো না সবাইকে, তো আমার একটু প্রবলেম হয়, আমি এখনো আসলে প্রবলেমটায় ভুগছি। তো ডাক্তার আমাকে ড্রপ দিয়েছে চোখের জন্য এবং মাথার জন্য আমাকে অ্যান্টিবায়োটিক দিয়েছে এবং আমাকে কিছু মানে ওষুধ দিয়েছে, অ্যান্টিবায়োটিক দিয়েছে এবং চোখের জন্য ড্রপ দিয়েছে এবং আমাকে কন্টিনিউ ট্রিটমেন্ট করার জন্য বলছে। তো চলে আসার পরে আমি আমার থানায় একটা মামলা হয়, হত্যার উদ্দেশ্যে মারধরের একটা মামলা হয়। মামলা হওয়ার পরে পুলিশ ওকে অ্যারেস্ট করে, অ্যারেস্ট করার কিছুদিনের মধ্যেই যেদিন অ্যারেস্ট করে তার পরের দিনই ওর বোন একটা মানে মামলার আমার সাইন দিয়ে একটা মিথ্যা ডকুমেন্টস দেয় যে আমি মামলা উইথড্র করে নিছি, কারণ আমার ওই দিন এত কষ্ট লাগছে যেখানে সে আমার ওর না জামা ধরে আমাকে রাস্তার মধ্যে টানতেছিল, সারা সমাজের মানুষ আমাকে দেখতেছিল, আমাকে মানে আমার কাছে মনে হয়েছিল কি যে আমি কোন দুনিয়াতে আছি, ওর সাথে আমার সম্পর্ক ছিল, একটা মেয়েকে রাস্তার মধ্যে এইভাবে কেউ মারে, কেউ ও ফেসছে না, ও হয়তো পপুলার যে কারণে কেউ ওকে কিছু বলতেছে না, কিন্তু আমি যখন প্রতি মুহূর্তে কষ্টগুলি পাচ্ছি তখন আমার মানে ওর প্রতি ঘৃণা তৈরি হচ্ছিল, আমি মনে মনে ওকে আমার মনে হচ্ছে যে না আসলে এখন ওর জন্য আমার কোনো ভালোবাসাই নেই, আমার মনে এখন একটাই ইচ্ছা যে আমার সাথে যা অন্যায়গুলি হচ্ছে সেটার একমাত্র শাস্তি চাওয়া। তো ওর বোন ডকুমেন্টস দেয় যে কোর্টে আমি আমার উকিলের সাথে কথা বলে আমি ডকুমেন্টস গুলি তুলেছি, সেটার মধ্যে ডকুমেন্টস দেয় যে আমি মামলা উইথড্র করে নিয়েছি, এই ডকুমেন্টস দিয়ে তারা ওকে জামিনে ছাড়াই নিয়ে আসে এবং ও যেদিন জামিনে ছেড়ে আসে তার পরের দিনই সে আমাকে ফোন করে হুমকি দেয় এবং আমার ফোনে ওর রেকর্ডিং গুলি আমি করে রেখেছি যাতে আমার এটা কাজে লাগে। ও আমাকে হুমকি দিতে থাকে এবং বলতে থাকে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে যে আমার ফোনে এখনো অনেকগুলি মেসেজ আছে, আমি আপনাদেরকে দেখাইতে পারবো, হয়তোবা অনেকগুলি রেকর্ডিং আছে আমি আপনাদেরকে শুনাইতে পারবো যে আসলে ও আমার সাথে কতটা মিসবিহেভ করেছে জাস্ট পর্যায়ে। তো তখন আমি তো বাসায় অসুস্থ, আমি এই জন্য উকিলের সাথে কথা বলতে পারিনি, ওকে ছাড়িয়ে নিয়ে আসার পর ও যখন আমাকে কন্টিনিউ হুমকি দিচ্ছে তখন আমি এটা নিয়ে থানায় একটা জিডি করি, জিডি করার পরে তারপর ও কোনোভাবে জানতে পারে, আসলে আমি জানি না, ও প্রতি মুহূর্তে মনে হয়েছিল আমার পিছনে ওর কোনো না কোনো লোক লাগানো আছে, আমি যখন বাসা থেকে বের হতাম কোথায় যেতাম কার সাথে কথা বলতাম প্রত্যেকটা জিনিস হয়তো ও জানতে পারতো। কারণ আমি জিডিটা করে আসার পরে ও তারপরে 11 তারিখে আমাকে রাস্তার মধ্যে আবার সেকেন্ড টাইম অ্যাটাক করে, অ্যাটাক করার পরে আমি এখন দেখতেছি থানা আমাকে কোনো হেল্প করতে পারবে না, কেউ আমাকে কিছু করতে পারবে না, একমাত্র আমি যদি আমি এবং আমার ফ্যামিলিকে বাঁচাইতে চাই তাহলে একমাত্র আমার মিডিয়া ছাড়া আর কোনো পথ নাই। তো ও যেভাবে আমাকে ফোনে হুমকি দিচ্ছিল এবং যেভাবে আমাকে রোডের মধ্যে আঘাত করতেছিল তখন আমার মনে হয়েছিল যে না আসলে এ ও যে কোনো মুহূর্তে আমাকে মেরে ফেলতে পারে এবং ওর ফ্যামিলিকে আমি জানাচ্ছি, ওর ফ্যামিলি কোনো ওর প্রতি কোনো ডিসিশন নিচ্ছে না, ওর ফ্যামিলি ওকে আটকাতে পারছে না। অনেকগুলি ঘটনা ঘটে গেছে এর মধ্যে, থানায় 2টা জিডি হলো, একটা মামলা হলো, তারপর আবার একটা মামলা হলো, তারপর সে আবার আমাকে অ্যাটাক করলো। তারপর যখন আমি প্রথম আলোতে একটা ম্যামের সাথে কথা বলেছিলাম, আমি যখন অসুস্থ ছিলাম হসপিটালে, তখন আমি হসপিটাল থেকে এসে আমি ওই অবস্থায় আমার ডাক্তারের সার্টিফিকেট, তারপর আমার ছবিগুলি, আমি এবং আমার সবকিছু ডিটেলস নিয়ে আমি ম্যামের সাথে দেখা করতে যাই, আমি এবং আমার ভার্সিটির তিনটা ফ্রেন্ড আমরা যাই। তো আমি ম্যামের সাথে যখন কথা বলি, তখন ম্যাম আমার ব্যাপারটা দেখে, দেখে বলে আমি তো আপনাকে এখনো বলতে পাচ্ছি না আমি আপনার নিউজটা দিতে পারবো কিনা, তবে আমি আপনাকে জানাবো, আমি যখন হবে আমি আপনাকে জানাবো। তখন আমি যখন ফরহাদ ছাড়াপি আমার আমাকে হুমকি দিচ্ছে, তখন আমি ম্যামকে বলি, তখন ম্যাম বলছে যে আচ্ছা ঠিক আছে। তখন ম্যাম নিউজটা দেয়, গত 12 তারিখে প্রথম আলোতে আমার একটা নিউজ আসে। তো নিউজটা আসার পরে ও যখন আমাকে রাস্তায় অ্যাটাক করে, তখন আমি সাংবাদিক সম্মেলনে যাই যে আমরা, আমি আমার কলেজের টিচারদের সাথে কথা বলি এবং কথা বলে আমরা ওইখানকার ঢাকা রিপোর্টার্স ইউনিটের এক বড় ভাই, ওনার নামটা ঠিক আমার, ওনার নামটা হচ্ছে খোকন ভাই, হ্যাঁ উনি যুগান্তরের সম্পাদক, ওনার সাথে কথা বলি যে ভাইয়া এটা তো খুব সিরিয়াস একটা ব্যাপারে চলে আসছে, আমরা একটা কনফারেন্স করতে চাচ্ছি আমাদের সিটি কলেজের স্টুডেন্টকে নিয়ে এবং এখানে আমাদের দুইটা টিচার থাকবে। তখন এই কথাটা বলার পরে তখন ওনার ফ্রেন্ডরা বলে যে, উনি বলে যে ঠিক আছে আমরা আপনাদেরকে জানাবো না, ঠিক আছে ব্যাপারটা আমরা রিসেন্টলি কয়েকদিনের মধ্যে আপনাদেরকে একটা কনফারেন্সের ব্যবস্থা করে দিব। তখন ওই ভাইয়াদের সাথে আমার টিচাররা, দুইটা টিচার কথা বলে।
এখন কি অবস্থা বর্তমানে?
এখন আসলে বর্তমানে অবস্থা আমি কি বলবো, আমি কন্টিনিউ একটা আতঙ্কের মধ্যে আছি আসলে। ওই ফরহাদ
এখনো কি হুমকি দেয়? ফরহাদ এখনো
না, ফরহাদ আমাকে লাস্ট হুমকি দিয়েছিল, ও বের হয়ে আসে শুক্রবারে। তো শুক্রবারে আসার পরে ও লাস্ট যখন আমাকে হুমকি দেয়, ওই দিন শুক্রবার কয় তারিখ ছিল আমার ঠিক খেয়াল নাই গুরু, তো লাস্ট মনে হয় 9 তারিখ মেবি 8 তারিখ, ওই দিন লাস্ট ও আমাকে ফোন দিয়ে হুমকি দেয়। তারপর ওই যে ওই দিন লাস্টে অ্যাটাক করে, তারপর আর ওইভাবে ওর সাথে আমার কথা নেই। তো প্রথম আলোতে যেদিন পত্রিকায় ব্যাপারটা আসলো, তখন ও এলাকা ছেড়ে পালিয়ে চলে গেল। তার আগের দিন পর্যন্ত ও এলাকায় ছিল, তারপরে ও চলে গেছে। তো আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই, আমি যেমন আপনাদের এখানে আসার আগে আমি আগারগাঁ নারী কল্যাণ সমিতিতে গিয়েছিলাম, আজকে সকালেও গিয়েছিলাম। তো ওইখানে আমি যখন গিয়েছি আমার ব্যাপারটা নিয়ে, যখন থানা কিছু করতে পারতেছে না, কোর্ট থেকে চলে আসে আবার আমাকে হুমকি দিচ্ছে, তখন ওনাদের ওইখানে যাওয়ার পরে ওখান থেকে ওর ফ্যামিলির সাথে কথা বলে। তো আজকে আমার ওর ফ্যামিলি থেকে আসার কথা ছিল, ওর ফ্যামিলি থেকে আমার সম্পর্কে অনেক কমপ্লেন করে, আমি ভালো না, আমি তার ছেলেকে বিরক্ত করেছি, তার ছেলের বয়স এখনো 18 বছর হয় নাই। তখন এইসব ব্যাপার নিয়ে বিভিন্ন কথাবার্তা বলে, তখন ওরা বলছে ঠিক আছে ওর সম্পর্কে যদি আপনাদের কোনো কমপ্লেন থাকে আপনার সমস্ত ডকুমেন্টস নিয়ে আমাদের এখানে আসেন। আমরা নারীদের নিয়ে কাজ করি দেখেই যে ওর সাপোর্ট নিয়ে আমরা কথা বলবো সেটা কিন্তু না, এটা একটা আইন, আইন যা বিচার করবে সেটাই। তখন এই কথা বলার পরে তখন ওরা আজকে আসে নাই, হ্যাঁ ওরা আজকে আসে নাই
আপনার কাছে বিথে, আমরা আসবো আবার এসব বিষয় নিয়ে কথা বলবো। আপনার বাবা অন্য একটি সম্পর্কে জড়িয়ে পড়ার পরে আপনাদের পরিবারের সাথে কি আর কোন রকমের সম্পর্ক বা যোগাযোগ আছে?
হ্যাঁ আছে।
উনি ভরণ পোষণ কি দিচ্ছেন আপনাদের পরিবারে?
আসলে ওইভাবে দিতে পারে না, কিন্তু যতটুকু পারে উনি আমাদেরকে হেল্প করতেছেন।
কিন্তু নিজে কি আসেন তিনি?
হ্যাঁ নিজে না, ওইভাবে আসেন না, যদি খুব বেশি দরকার হয় তাহলে আসে,
আদারাইজ উনি নতুন যে সংসার শুরু করেছেন ওখানেই থাকেন। আপনার পরিবারে তাহলে কে কে আছেন এখন?
এখন আমি, আমার মা, আমার ছোট ভাই আর ছোট বোন।
এবং পরিবারটা উনি যে পরিমাণ অর্থ দিচ্ছেন সেটিতে সংকলন করাটা অনেক সময় সম্ভবপর হয়ে ওঠে কি?
হ্যাঁ উঠে, কারণ আমরা এই ব্যাপারটা নিয়ে একটু মীমাংসায় বসেছিলাম, তো তখন ওনাকে একটা ফিক্সড অ্যামাউন্টের কথা বলে দেওয়া হয়েছে,
সেটা দিয়ে মোটামুটি সংসার।
এবং আমার ছোট ভাইটা একজন দেশের বাইরে থাকে, ও গ্রিসে থাকে, ও আমাদেরকে হেল্প করে।
সব মিলিয়ে মোটামুটি এখন সংসারের ওই প্রবলেমটা সোফা হচ্ছে না,
আল্লাহর রহমতে এখন আমাদের ওইভাবে কোনো প্রবলেম নাই, আমরা কোন রকম রয়ে চলে যাচ্ছে।
আমরা এতক্ষণ কথা শুনছিলাম বিথির কাছ থেকে, এবং বিথির এ পর্যন্ত দুই দুইবার মামলা করেছে ফরাদের বিরুদ্ধে এবং দুই দুইবার জিডিও হয়েছে। এসব বিষয়গুলো নিয়ে আমরা আলোকপাত করব, পর্যায়ক্রমে বিভিন্ন জনের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। প্রথমে আমি এখানে একটা রেকর্ডেড স্পিচ আছে, কনসার্ন যিনি আয়ো তহিদুল আরেফিন, এবং তাকে সরাসরি বরং আমরা ফোনে নেওয়ার চেষ্টা করছি এখন। তহিদুল আরেফিন সাব ইন্সপেক্টর যিনি যার সুপারভিশনে ছিল এই এই মামলাটি, সেই মামলাটি তো পরে উইথড্র করে নেওয়া হয়, আপনার সই জাল করে নাকি মামলাটা এখনো বিচারাধীন আছে?
ওটা বিচারাধীন আছে, ওটা আমার সই নকল করে ওরা কোর্টে রেকর্ড করে,
যেটা আপনি পরবর্তীতে আবার ক্লেম করেন এবং ওই মামলাটি এখনো লাইভ আছে, তাই তো?
হ্যাঁ হ্যাঁ আচ্ছা। মামলা উইথড্র হয়েছে ফোন ছিনতাইয়ের মামলাটা, কিন্তু এই মামলাটা উইথড্র হয়নি।
আমরা এখন ফোনে নিতে চেষ্টা করছি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমাদের সাথে এখন ফোনে আছেন সাব ইন্সপেক্টর তহিদুল আরেফিন, যিনি তদন্তকারী কর্মকর্তা এই মামলার। জি, এই মামলাটি সম্বন্ধে ছোট্ট করে যদি একটু আলোকপাত করেন আপনি।
মামলাটা আসলে হয় মিরপুর থানায়, তা হওয়ার পরে ও আমার সাথে ছিল, তো মামলার ওর যে চেহারার মধ্যে বিশেষ দু চোখে অনেক আঘাতে চিহ্ন ছিল, তো মামলার যে ধারা এবং ঘটনা সত্য ওকে নিয়ে আমি ইয়াতে যাই, এলাকায় যাই, তারপর আমি আশপাশ অনেকে জিজ্ঞাসা করি ঘটনা সত্যতা। ও ছেলে ফরহাদ ওদিন ওকে মারছিল ওই দিন, না মানে ওর আগের দিন, মেবি এর আগের দিন, একদিন ট্রিটমেন্ট শেষে এসে মামলাটা করে। তো এর মামলা হওয়ার দু তিন দিন পরে, মেবি দু দিন বা তিন দিন পরে আমি ওকে অ্যারেস্ট করতে সক্ষম হই এবং কোর্টে পাঠাই দিই। তারপর সে নাকি কিছুদিন পরে আবার জামিনে বেরোয় আসে। তারপর এই তো
তহিদুল আরেফিন, আপনার কাছে একটি ইনফরমেশন জানার, সেটি হচ্ছে যে প্রথম যেটি ব্যাপার যে বিথির পক্ষ থেকে আপনি আপনার পক্ষ থেকে পরিপূর্ণভাবে এটি ইনভেস্টিগেট করার চেষ্টা করেছেন এবং আপনার কাছে মনে হয়েছে আপনি সরজমিন তদন্তে এটা উঠে এসেছে যে বিথি আসলে ভিক্টিমাইজড হয়েছিল ফরহাদের দ্বারা, এবং ফরহাদ যে বিভিন্ন রকমের ড্রাগস ইনভলভমেন্ট আছে যেটি মেন সূত্রপাত এই ঘটনাগুলোকে প্রভাবিত করার পেছনে, সেই ব্যাপারে কি সত্যতা আপনারা পেয়েছেন বা সেই ব্যাপারে কি ফার্দার ইনভেস্টিগেশনে গেছেন কিনা?
না, ড্রাগস এর ব্যাপারটা আসলে এটা তাদের ইন্টারনাল ব্যাপার, আমি যতটুকু শুনেছি সে নাকি ইয়াবা সেবন করে। হ্যাঁ, বাট এটার উপর সূত্রপাত করে ঘটনা কিনা এটা আমি আসলে মেবি এটা আমি বলতে পারবো না, তবে এটা জানি যে সে নাকি
কিন্তু এটার জন্য যে ফার্দার ইনভেস্টিগেশন বা ইনভেস্টিগেশনের ডিটেলসে যাওয়া সেভাবে আপনাদের পক্ষে সম্ভবপর হয়ে ওঠেনি। কিন্তু একটি বিষয় যেটি আপনি এর মধ্যে আমাদেরকে জানান দিলেন, সেটি হচ্ছে যে ফরহাদের মধ্যে ফরহাদ যে এই কাজটি করেছিল সেটি সরজমিন রিপোর্টে উঠে এসেছে, তারপরেও একজন তদন্তকারী কর্মকর্তা হিসেবে এত স্ট্রং একটি রিপোর্ট প্লেস করার পরেও মামলাটা সেই অর্থে আদালতে এত স্ট্রেদেন হচ্ছে না কেন? এর পেছনে দুর্বলতা কোথায় বলে আপনি মনে করেন?
না না, আসলে দুর্বলতা এখানে কিছুই নেই, যেহেতু তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং যথারীতি ফরওয়ার্ডিং দিয়ে তাকে কোর্টে পাঠানো হয়েছে, তো সব একটা আসামি জামিন হইতেই পারে, কিন্তু মামলার চার্জশিট এখনো যায়নি।
আচ্ছা আচ্ছা,
নারী শিশু নির্যাতন দমন আইনের দ্বারা একটা মামলা হয়েছে। হ্যাঁ, এটা গত তিন দিন, গত পরশু দিন, তো এখনো আমি সেই মামলায় যেহেতু সে জামিনে আসতে যাই হোক, কারণ এই মামলাতে আবার সে আসামি, তো তাকে আমি খুঁজতেছি, আমি আমার
আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে কথা বলছিলেন সাব ইন্সপেক্টর তহিদুল আরেফিন, এবং উনি ওনার জায়গা থেকে জানিয়েছেন যে একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হিসেবে যা করা উচিত এবং এই থানার তদন্তকারী কর্মকর্তা হিসেবে যে উদ্যোগটা নেওয়া উচিত আপনার জায়গা থেকে নাকি আপনি সেই উদ্যোগটা নিচ্ছেন, এবং আরো আপনি জানালেন যে যতটুকু আপনার তথ্যের মাধ্যমে উঠে আসলো যে সঠিক বিচারের স্বার্থে, সঠিক বিচারের কাজ সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে যতটুকু ইনভলভমেন্ট প্রয়োজন যা যা করা উচিত সমস্ত কিছু আপনারা করবেন। বিধি বিচার প্রার্থী হিসাবে তার নিরুৎসাহ হওয়ার কোনো কারণ নাই, সে যেন সঠিক যেটি জাস্টিস সেটি যেন পায়, সেটি তার পক্ষে হোক বা বিপক্ষে হোক, আমরা চাচ্ছি জাস্টিস, যেটি সত্য ঘটনা, যেটি সত্য সেটা যেন প্রতিভাত হয়। আপনাকে অনেক ধন্যবাদ ভালোবাসার বাংলাদেশ ঢাকা এফএম 904 এর সাথে আমাদের যুক্ত হওয়ার জন্য, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা এখন যোগাযোগ করার চেষ্টা করেছিলাম ফরহাদের সাথে, ইনফ্যাক্ট ফরহাদের সাথে যোগাযোগ করার সময় আমরা কথা বলেছি ফরহাদের বাবার সাথেও, ফরহাদের বাবার সাথে যে কথোপকথন হয়েছিল আমাদের, সেই কথোপকথনের ছোট্ট একটি ক্লিপ এখন আপনাদের জন্য।
কি বলবো ভাই, এখন আপনাকে আমি কিভাবে বলবো, কোন ভাষায় বলবো কথাটা হলো, সেটা আজকে প্রায় দুইটা বছর পর্যন্ত আমার ছেলেটা মাত্র ইন্টারে পাড়া দিল, ইন্টারে ভর্তি হওয়ার কিছুদিন পর এখান থেকে এই মেয়েটা আমার ছেলেটা পিছনে লাগলো, লাইকা মানুষ বিভিন্ন ভাবে আমার ছেলেটাকে মনে করেন যে এমন পজিশনে নিয়ে গেল যে সবাই আপনাকে বলতে পারতেছি না, নিশার জগৎ পর্যন্ত নিয়ে গেছে আমার ছেলেটাকে, বুঝতে পারছেন, সে বিভিন্ন খারাপ লাইনের সাথে সম্পৃক্ত আছে। এভাবে আমার ছেলেটাকে যখন আমি জানতে পারি আমি পুরো রকমে তাকে এক পর্যায়ে তাকে আমি মনে করেন যে একটা চিকিৎসাতে নিয়ে আসি, সেখানেও সে ডিস্টার্ব করে, তারপরে আবার মনে করেন তাকে আবার কলেজে আবার লেখাপড়া করে তখনও ডিস্টার্ব করে, তখনই তার বিষয় হলো ছেলেরে বলে তুমি আমার সাথে থাকবা, তোমার কোনো সমস্যা হবে না, তুমি আমার থেকে দূরে সরে যাবা, তুমি তোমার জীবন তো আমি ধ্বংস করবে, তোমার ফ্যামিলি ধ্বংস করবো, তার এই ধারাবাহিক এখন আমার উপরে সেই আন্দোলন গুলি চলতে, সেই কঠিন যেমন আমাকে পালাইতেছে, কিছুদিন আগেও মনে করো আমাকে একটা ছেলের আগে মনে করে আমার একটা সিঙ্কেট করে যেটা আমি মানসিক ভাবে যে মান সম্মানের বোধে আমি নিচের দিকে তাকাই মনে করেন যে সে যদি মানুষ নিয়ে আসতে হয় কোনো সে কেন্দ্র হয় নাই, কিছুদিন আগে আবার আমাকে একটা মামলা দিল ছেলেকে মনে করেন, ছেলেকে যখন মনে করেন আমার এই যে টেস্ট পরীক্ষা 16 তারিখে এর ভিতরে জামলা দাঁড়ায় মনে করেন ছেলেটাকে এমন একটা অবস্থা ফলাইলো, মামলা ঢুকানোর পরে আমি তো বাবা হিসেবে আমার একটা দায়িত্ব থাকে, আমি তাকে সেখান থেকে মামলা থেকে তাকে জামিনে আসে, এই জামিনে আসার পরীক্ষণ থেকে আজকে দুশ্চিন্তাটি পর্যন্ত ভাই আমার সংসারটা তফরাস করে দিল, এলাকাতে আমি যে 30-35 বছর বাস করি আমার সাথে কারোর সাথে একটি কথাও না, কারোর সাথে আমার সবার সাথে সুসম্পর্ক, কিন্তু দেখা চলে যে এটা আমাকে এমন ভাবে হস্তরপ্ত করতেছে যেটা আমি কোন ভাষার বলতে পারতেছি আপনাকে, আপনারা সাংবাদিকতা করেন অথবা মনে করেন সারা দেশ নিয়ে আপনারা আলোচনা করেন, আমি প্লিজ আপনাকে অনুরোধ করবো না, আপনাকে একটা আহ্বান করবো আপনি আমাদের এলাকাটা এসে অন্তত ভাবে আমি এবং আমার ফ্যামিলি সম্বন্ধে আপনারা একটু ডাটা কালেকশন করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কোন ধরনের মানুষ, আমার ফ্যামিলি কোন ধরনের কি আছে বিষয়, এবং ওই মেয়ে কোন ফ্যামিলির তার মেয়ে কোথায় থাকে, বাপ কোথায়, মায়ের পরিচয় কি, বাপের পরিচয় কি, মেয়ের পরিচয় কি, তখন আপনারা জানতে পারবেন ভাই, প্লিজ এটা জিনিসটা আপনারা আইসা আপনারা দেখেন, কোনো সমস্যা নাই, আমাকে যদি আমার মেহরবানি করে যদি আপনারা আমার বাসা আসতে চান আমি ওয়েলকাম আপনাদের সে জানাবো, আমি আমার পরিবেশটা দেখে যান, এটা আমার ছেলেটা সর্বোপরি আমি একটা কথাই বলতে চাই যে আমি শিক্ষা হিসাবে আমি আপনাদের কাছে আমার ছেলেটার জীবন দাঁড়ানোর জন্য প্রাণভিক্ষা চাই, আমার এতটুকু আমি বললাম আপনাদের এই কথা, একেবারে যাহা মিথ্যা কথা বরঞ্চ তাকে মনে করেন যে এই ছেলেতে আমরা তো সারা জীবন শুনছি ছেলেরা আপনার চন্দ্রাবাজি করে, কিন্তু কেটে হইলো ব্যতিক্রমী কথা, এই মেয়ে মনে করেন যে বিভিন্ন ভাবে মনে করেন যে তার সাথে না মিশলে মনে করেন যে সে বলে তোকে এইভাবে এক একবার এক এক ধরনের, যেমন একটা মোবাইলে কিছুদিন আগে 36,000 টাকা আমি জরিমানা দিলাম শুধু মান সম্মানের প্রশ্ন নিয়ে, আমি নিচের দিকে তাকে ফিরে গেলাম, এলাকা ভিত্তিক বসলো ভাইবার নিয়ে বসলো, এলাকা ভিত্তিক লোকজন নিয়ে বসলো, আমাকে একটা কথা বললো ভাই খারাপ মেয়ে আসতে পারবো না, হয়তো সম্মানী মানুষ ভালো মানুষ নিরিবিলি মানুষ আমি টাকাটা দিয়ে চলে যান, একটি কথা বললাম না ভাই চলে গেলাম, এটা হইলো আমার দুর্বল, বুঝতে পারছেন, এই জরিমানা দেওয়ার কারণে মনে করেন সে আমাকে দুর্বলতা পাইল, এই এখন যখন ছেলে কাছে না যায় তখন তোমাকে এইভাবে আটকা বল যাবে আটকাবে এইভাবে পরিচিত করে সে চলতেছে ব্ল্যাকমেইল করে এইভাবে তো মনে করেন করতেছে, আমি তো যারা আমার এলাকা ভিত্তিক যারা বসলাম বলছি ভাই যদি আমার ছেলে যদি মোবাইল নিয়ে থাকে তাহলে তার যে বিচার হবে সেটাই আমি মাথা পাতে নিব। আমি নয়তো অহেতুক আমি বলেছেন যে একটি পয়সা দিব না, কিন্তু দেখা গেল এলাকার মানুষের তার সম্বন্ধে জানতে পারলো, সে বিভিন্ন খারাপ অর্থের সাথে সম্পৃক্ত আছে। এই অর্থে মনে করেন আপনি যদি ভাই টাকা দিয়ে দিয়ে আমরা ছেলেটা বাঁচান, আমরা ফ্যামিলি বাঁচান, কিন্তু কি কথাটা সে এই মেয়েটা দুর্বল, আমার এই দুর্বলতার সন্ধানে আজকে আমাকে একবার পর একটা চেপে ফালাইতেছে, একবার পর একটা মনে করেন যে জামলা ফালাইতেছে। আমি অনুরোধ করবো আপনাদেরকে ভাইয়া, আপনারা আইসা আমার ডাটাটা কালেকশন করেন আমার এলাকাতে আইসা, আমি আপনাকে একটা প্রতিশ্রুতি দিতে পারি, যদি এলাকাতে আইসা যদি আমি আমার ফ্যামিলি সম্বন্ধে আপনি কোন রাত্রেল আমি দিনে চলে যাবো, 25 বছর এলাকা বাস করি, দিনে কারো কথা লাগবো না, স্বেচ্ছা চলে যাবো ভাই সব জায়গা, বুঝতে পারছেন ভাই? আপনারা আইসা একটু দেখেন, মেয়ের সম্বন্ধে জানেন, আমার সম্বন্ধে জানেন, আমার ফ্যামিলি সম্বন্ধে জানেন, আমাকে একটু শান্তি দেন, আমাকে আমাকে একটু শান্তিতে দেন, এই সমস্ত মেয়েদের থেকে মনে করেন যে বাঁচার কি উপায় আছে, আপনার একটা সরকার থেকে আপনাদের পক্ষ থেকে আমরা আমাদের মতো অসহায় মানুষ বলি আপনাদের কাছে, যেটা হলো নিরাপদ চাই, এই হলো কথা ভাইয়া।
This track was downloaded from fusionbd.com.
এতক্ষণ আমাদের সাথে যা যার ভয়েস আপনারা শুনলেন, ইনফ্যাক্ট আমাদের অডিও একটা রেকর্ডেড ক্লিপ যেটি আমরা এখন শেয়ার করলাম, সেটি হচ্ছে ফরহাদের বাবার। ফরহাদের বাবা তার পক্ষ থেকে তার মতো করে আকুতি জানাচ্ছিলেন, যে যেখানে বলা হচ্ছে যে ফরহাদ বিথির জীবনটাকে বিস্ময় করে তুলেছে, বরং ইন রিভার্স বিথির কারণে শুধুমাত্র ফরহাদ না বরং তাদের পুরো পরিবারটাই একরকম অস্থিতিশীল হয়ে পড়েছে, একেবারে একেবারে অসহায় হয়ে পড়েছে, বিভিন্নভাবে বিভিন্ন পরিস্থিতির দোহাই দিয়ে বিভিন্ন ঘটনার অবতারণা করে এবং এই সম্পর্কটাকে বিভিন্নভাবে জিইয়ে রেখে বিভিন্ন সময় ব্ল্যাকমেলিং এর মাধ্যমে টাকা নেয়ার চেষ্টা করেছে। এই ছিল ফরহাদের বাবার উক্তি যতটুকু আমরা শুনলাম রেকর্ডেড ক্লিপের মধ্যে। পর্যায়ক্রমে আরো বিভিন্ন জনের সাথে কথা বলবো, কিন্তু একটি কথা বিথি আপনাকেও বলবো, এই কথাটি আজকের যিনি যারা শ্রোতা বন্ধু আছেন আমাদের সাথে দেশ এবং দেশের বাইরে থেকে তাদেরকেও জানাবো। আপনারা খুব ভালো করে জানেন যে আমাদের এই স্টুডিওটা অনুষ্ঠানের জায়গা থেকে দারুণ মহতিক উদ্যোগের মাধ্যমে এবং একদিনে নয় দিনের পর দিন এ ধরনের পদক্ষেপ নেওয়ার কারণে এমনই একটি উচ্চতায় এমনই একটি জায়গা দখল করে আছে যেখানে মানুষ নিজের কষ্টের কথা বলে হালকা হয়, যেখানে মানুষ নিজের সমস্যার কথা বলার পরে সবাই মিলে সেই সমস্যার সমাধানে সহযোগী হয়ে ওঠে, তৎপর হয়ে ওঠে, যেখানে মানুষ পারতপক্ষে মিথ্যা কথা বলে না, বলতে চায় না বা বলা উচিত না মনে করে, যেখানে মানুষ প্রাণ খুলে নিজের মনের কথা বলে। তাই যদি হয়ে থাকে আমাদের সাথে যে বসে আছে এখন, যার চুল দেখানোর মতো অবস্থাতে নাই, তার সবচাইতে সৌন্দর্যের বড় যেটি অংশ সেই চুলটাকে এখন ঢেকে রেখেছে, যার চোখ আসলে বান্ধবীদের মহলে অথবা তার পরিচিত জনের মহলে সবাই বলতো যে চোখের মধ্যে সত্যি কপোতাক্ষ নদ স্পষ্ট দেখা যায়, সেই নদীর মতো বিস্তৃত যে চোখ, সে চোখ এখন গ্লাস দিয়ে ঢেকে রেখেছে কারণ সে ইনজিউর্ড। এই কথার পেছনে আর কোনো কথা আছে কিনা, যে কথাগুলো আমাদের সামনে বলা হয়ে ওঠেনি, যে কণ্ঠস্বর এখন শুনতে পাচ্ছেন আমার কথার পেছনে, এখন সেই ক্রন্দনরত কান্নায় ভেঙে পড়া বিথি, কিন্তু সমস্ত কান্না সমস্ত কষ্ট সমস্ত দীর্ঘ নিঃশ্বাসের পরেও আমাদের অনুসন্ধিৎসু মন আমাদের অনুসন্ধিৎসু চোখ খুঁজে পাওয়ার চেষ্টা করবে যে এসব কথার পেছনেও কোনো কথা আছে কিনা, এবং আমরা চেষ্টা চালিয়ে যাব, এখন পর্যন্ত চেষ্টা করছি এবং চেষ্টা চালিয়ে যাচ্ছি ফরহাদের সাথে কথা বলার জন্য, যদি সম্ভবপর হয় আমরা সময় মতো ফরহাদকে নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। বিথি, আপনাকে কথার উত্তর কোনো কিছু দিতে হবে না, আপনি আমার কথার উত্তর দিবেন, তার আগে আপনি একটু স্বাভাবিক হয়ে নেন।
না সমস্যা নেই, গুরু আপনি বলেন।
উনি সময় একটা মেয়ে নেয়, উনি মনে হয় উনার প্রসঙ্গে আপনার কাউন্টার মতামত দেওয়ার জন্য প্রয়োজন, আপনি আমার কথার উত্তর দিবেন তাহলেই হবে, তার আগে আপনি একটু স্বাভাবিক হন, একটু পানি খান। ব্রেকআপ নেই?
জি গুরু বলেন।
পৃথিবীতে প্রেমময় সম্পর্ক আর ভালোবাসার জাদুকরী যে খেলা, ভালোবাসার জাদুকরী যে উপস্থাপনা, নাটক সিনেমার কল্যাণে এবং বাস্তব জীবনে অনেকে যেহেতু পরিচিত থাকে, এভাবে কাছ থেকে দেখার সৌভাগ্য সবারই কম বেশি হয়ে থাকে। কিন্তু এই প্রথম মনে হয় এ ধরনের এক নতুন ভালোবাসা, নতুন প্রেমের সাথে সাক্ষাৎ হল, যে প্রেমে মাঝামাঝি রাস্তাঘাটে ধস্তাধস্তি হয়, আবার হয়তো দু তিন দিন বা চার দিন বা পাঁচ দিন বা সাত দিন বা দশ দিনের ফেরে আবার হয়তো ফোনের মধ্যে সেটেল ডাউন হয়, আবার হয়তো সেই প্রেম আর সেই ভালোবাসাকে ধর্ষিত হতে দেখে হাজারো মানুষ দিনের আলোর মতো, হাজারো মানুষের চোখের সামনে, আবার হয়তো পাঁচ দিন বা সাত দিন বা দশ দিনের ফেরে সেই ভালোবাসা আবার সেটেল ডাউন করে কোনো এক ফোন কলে। আপনার হাত ধরে এরকম ভালোবাসার সাক্ষী হলো, সাক্ষী হতে হলো, বা এরকম ভালোবাসার সন্ধান আমরা পেলাম, যে ভালোবাসার জায়গা মাঝে সাজিয়ে হয় থানার চৌহদ্দির মধ্যে, আবার হয়তো সে ভালোবাসার সমাধান টানে কোন একটি টেক্সট, কোন একটি ফোন কল বা কোন একটা ঘটনার সূত্র ধরে। নিখাদ প্রেমের জায়গা, নিখাদ ভালোবাসার কোন গল্প থানার চৌহদ্দি মারাচ্ছে চার থেকে পাঁচবার, খুব কম শুনেছি এরকম। ভালোবাসার বাংলাদেশে আমি গুরু এতেশাম হাজারো ঘটনার সাক্ষী, বহু বছর এ ধরনের অনুষ্ঠানের সাথে জড়িয়ে আছি, এ ধরনের প্রেমের উপাখ্যান খুব কম শোনার সৌভাগ্য হয়েছে, বা দুর্ভাগ্যই বলবো, এ ধরনের প্রেমের উপাখ্যান শোনার দুর্ভাগ্য খুব কম হয়েছে, যেখানে প্রেমিক এবং প্রেমিকা, প্রেমিক যুগল রাস্তাঘাটে এভাবে পরস্পরকে, পরস্পরের ভালোবাসাকে ধর্ষণ করে। যাদের ঘটনার সমাধান হয় থানার চৌহদ্দির মধ্যে একবার না, দুইবার না, চার পাঁচবার, তাদের প্রবলেমকে রিজলভ করার জন্য এলাকার মাতবোর্ড থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার লোক বারংবার তাদেরকে নিয়ে সমাধানে বসে। এখন প্রশ্ন থেকে যায়, একজন যদি অ্যাডিক্টেড হয় তাহলে তার জ্ঞান প্রজ্ঞা এবং তার চিন্তাধারা লোপ পাবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি যদি কোনো অ্যাডিকশনে না থেকে থাকেন, আপনি যদি নেশাগ্রস্ত না হয়ে থাকেন, আপনার যদি অন্য কোনো সমস্যা না হয়ে থাকে, আপনার যদি অন্য রকম কোনো প্রবলেম না থেকে থাকে, আপনি আপনার পক্ষ থেকে আপনার প্রেমকে কত দফায় ধর্ষিত হতে দেখবেন? এই এনার্জি, এই মানসিকতা, এই রুচি আপনার হলো কোত্থেকে? আমি যতটুকু বুঝি, আমার ভাবনা, আমার চিরায়ত চন্তর চিন্তনা, চিন্তা যেটা আমাকে শিক্ষা দেয় বা ধারণা দেয়, সেটা হচ্ছে যে এইরকম পরিস্থিতিতে পড়লে খুব স্বাভাবিক, যত কষ্টই হোক না কেন, ভালোবাসায় যতই পাগল প্রায় হোক না কেন, তারপরও নিয়ে সে নিজেকে কন্ট্রোল করবে, সে পথ আর মারাবেই না। কিন্তু আপনার ক্ষেত্রে এই ঘটনাটা কিন্তু ঘটেনি। ভালোবাসার প্রেম নিয়ে এক ঝটকায় চলে গেছেন থানাতে, গিয়ে মামলা ঠুকেছেন সেই মানুষটির বিরুদ্ধে যে অন্যায় করেছে, এটা একদম ঠিক আছে আপনার জায়গা থেকে। কিন্তু পরক্ষণে পাঁচ দিন বা সাত দিনের নোটিশে আবার তাকে ফোন করেছেন, আজকে ঈদের দিন বা আজকে অমুক দিন বা আজকে একটি স্পেশাল দিন, আমার ভালোবাসার মানুষটাকে একটু উইশ করবো না, আবার ঘটনাটাকে ক্যারি ফরওয়ার্ড করেছেন, আরেকবার কন্টিনিউ, আরেকবার জায়গা করে দিয়েছেন নিজের প্রেমকে চোখের সামনে লাখো মানুষের সামনে ধর্ষিত হওয়ার। আজব, দারুণ, অন্যরকম এক ভালোবাসা আপনার। আবার কোন একটা দুর্ঘটনা, কোন একটা অঘটন, আবার চলে গেছেন কোর্টের বারান্দায়, মামলা ঠুকেছেন, এটাও ঠিক আছে, আপনাকে অন্যায় করবে, রাস্তাঘাটে এভাবে ধরে পেটাবে, আপনি মামলা করবেন না। কিন্তু তারই কিছুদিন পর আপনার ছোট ভাইয়ের হয়তো কোনো প্রবলেম রিজলভ করেছে সেই ছেলে, আবার আপনি তাকে মনে, তার ভালোবাসায়, তার প্রেমে আবার আপনার একদম পাগল প্রায় অবস্থা, আবার তার সাথে আপনি সম্পর্কটাকে স্বাভাবিক করেছেন। এইটা কোন রুচি বলে আপনাকে পারমিট করলো, এটা ভেবে আমি অবাক হচ্ছি। যে অন্যায় করেছে ফরহাদ, যে দোষ করেছে, যতটুকু কথা আপনার কাছ থেকে শুনলাম, থানার আয়ও যে অ্যাকনলেজমেন্টটা দিল, যে আসলে সে এভাবে সবার সামনে বহু মানুষের উপস্থিতিতে বিথিকে সে পিটিয়েছিল এবং তার চোখ মুখের চেহারা পাল্টে দিয়েছিল এমন ভাবে, সে তাকে, যদি কারো প্রশ্নে ভালোবাসা থাকে, মহব্বত থাকে, টান থাকে, এস থাকে, তাহলে কি সম্ভব এভাবে পেটানো? এবং থানার আয়োজনী যে আমাদের সাথে ফোনে ছিলেন তহিদুল আরিফিন, তিনি আমাদেরকে জানালেন যে ঘটনা সত্যি। তারপরে কোন রুচিতে তার সাথে আবার সম্পর্ক সেটেল ডাউন করেন, কোন রুচিতে আপনি তাকে ফোন করেন, এই কথাগুলো কিন্তু আপনার তরফ থেকে বেশিরভাগ ক্ষেত্রে গেছে। প্রথমবার মামলা করার পরে আপনি ফোন করেছিলেন কোন একটা অকেশনে, দ্বিতীয়বার মামলা নিয়ে এলাকা নিয়ে যখন এরকম একটি অবস্থা হলো আপনার ভাইয়ের কি প্রবলেম রিজলভ করেছে, তখন আপনি আবার তাকে কৃতজ্ঞতা জানানোর প্রয়োজন মনে করলেন, কোন রুচিতে? এটি কিন্তু আমার কোনোভাবেই আপনার সাথে যায় বলে মনে হয়নি এবং আমি ব্যাপারটা নিয়ে প্রচন্ড রকম বিরক্ত। এবং আমার মনে হয় যে ভালোবাসার বাংলাদেশের লিসনার্স যারা আছেন তারা অনেকে হয়তো চিন্তা করছেন যে বিথি ভালোবাসা বাসুক বা নাই বাসুক নিজেই অনেকখানি সুযোগ তৈরি করে দিয়েছে, পরিস্থিতিকে সৃষ্টি করে দিয়েছে যার কারণে সে এতবার বারংবার ফরাতের দ্বারা অপদস্থ হয়েছে। নিজের প্রতি লজ্জা হচ্ছে কিনা সেটা আমার জানাটা আগে বেশি জরুরি, তারপর অবশ্যই ফরাদের প্রসঙ্গে আসবো। লজ্জা হচ্ছে কি? জোরে বলুন।
হ্যাঁ, আমার অবশ্যই লজ্জা হচ্ছে, কারণ আমি অনেকবার চেষ্টা করেছি ওকে ভালো করার জন্য, ও বুঝুক আমাকে, ও চেঞ্জ করুক নিজেকে, কিন্তু না, ও প্রতিবারই আমার সুযোগের অপব্যবহার করছে।
না, কথার উত্তর সঠিক হলো না। ওকে চেঞ্জ করার চেষ্টা যখন করছিলেন সে যখন রিহ্যাব সেন্টারে ছিল, রিহ্যাব থেকে ফিরে আসার পর ফার্দার যখন আবার নেশার মধ্যে ইনভলভ হলো, এটা নেশার চারিত্রিক একটি বৈশিষ্ট্য, ইনভলভ হবে আবার হয়তো সেটাকে ঠিক করার চেষ্টা করা যেতে পারে, কিন্তু ভালোবাসাকে যখন ধর্ষিত হতে দেখলেন রাস্তার ভিড়ে লোকের মাঝে হাজারো চোখের সামনে, তারপর আপনি কি আশ্বস্ত ছিলেন যে না আবার ওই সম্পর্কটা ঠিক হওয়া সম্ভব, ওকে ভালো করা সম্ভব? সেই আশা নিয়েই কি ফিরে গেছিলেন, নাকি মুহূর্তের দুর্বলতায় নিজের কাছে নিজে পরাজিত হয়েছিলেন দেখে তার সাথে কথা বলেছিলেন? আপনি যখন দেখলেন নেশা এক জিনিস, রাস্তাঘাটে যখন সিনক্রেট হয়ে যাচ্ছে কত জঘন্যতম নোংরা একটি দৃশ্য কল্পনা করুন, যেখানে স্বপ্ন দেখছেন গ্রিক দেবতাদের মতো, যে একদিকে আপনার ভালোবাসার মানুষ ফরহাদ, 5 ফিট 7 ইঞ্চি লম্বা, দারুণ গায়ের রং, চমৎকার ভাবে নিজেকে কথা বলতে পারে, দারুণ দারুণ টেক্সট পাঠাতে পারে, এরকম ভালোবাসাময় একজন মানুষ, আরেকদিকে আপনি হচ্ছেন সেই সাদাপরি বিথি। এদের ভালোবাসার উপাখ্যান হবে স্বর্গের দেবদেবীদের মতো, সেই স্বর্গের দেবদেবীদের পার্থিব জগতে চেহারাটা কেমন ছিল, একজন সেট নিয়ে দৌড়াচ্ছে আর একজন পিছপিছ দৌড়াচ্ছে যে কিভাবে সেটটা রেস্কিউ করা যায়, আরেকটি দৃশ্য কেমন ছিল, একজন পড়ে আছে তার মাথা দিয়ে কপাল দিয়ে চোখ দিয়ে রক্ত পড়ছে আর একজন পেটাচ্ছে তাকে, হাজারো মানুষ দেখছে চোখের ক্ষুধা মেটাচ্ছে অনেকে। তারপরেও আশান্বিত ছিলেন যে এইটাকে আবার ওই স্বর্গের ভালোবাসায় পরিণত করা সম্ভব ছিলেন? তারপর জোরে বলুন, শুনতে পাচ্ছে না কেউ, ছিলেন? তাহলে কোন ভরসায় কোন দুর্বলতায় আবার সম্পর্কগুলোকে সেটেল ডাউন করতেন, আবার রিবিল করতেন?
লাস্ট যখন সে আমাকে মেরে রাস্তায় ফেলে রেখে চলে যায়, সেই দিন থেকে সে আমার অন্তর থেকে একেবারে উঠে গেছে।
মোবাইল নিয়ে যখন দৌড়াদৌড়ি শুরু করার বিচ রাস্তার মাঝখানে, তখন তারপরে তো আপনি সম্পর্কটাকে আবার আপনার পক্ষ থেকে তো ফার্স্ট ফোন কলটা গেছিল।
আমি একটা কথা বলতে চাই, বলবো?
ফার্স্ট ফোন কলটা কার ছিল, আপনার না তার ছিল? আপনারই তো ছিল।
হ্যাঁ, আমার ছিল।
কেন?
আমি মিথ্যে বলবো না।
কেন?
কারণ আসলে ওইখানে বিচারটা হয়েছে, এবং একটা আমরা যখন বিচারটা যখন ফ্যামিলি থেকে দিছে তখন আমাকে ডাকানো হয়েছে।
এগুলো সবই ফিরিস্তি বহুত শুনেছে, আর শুনতে চাচ্ছি না। ফোন কলটা কেন করতে গেলেন? ঠিক আছে, এভরিথিং ইজ সেটেল ডাউন, ও আর মতো থাকবে, আপনি আপনার রাস্তায় থাকবেন। আবার যেখানে এই রকম একটা দুর্ঘটনা ঘটেছে, এরকম একটা নোংরামি রাস্তার মধ্যে ঘটেছে, তারপরে ওই সম্পর্কটা নিয়ে নতুন করে কনফিডেন্ট হওয়ার কোনো কারণ নাই?
ওই দিন ফোন করার কারণ ছিল ওরা আমার কাছে মামলার কাগজপত্রগুলি চেয়েছিল। হ্যাঁ, যে জিডিগুলি হয়েছিল লাস্ট টাইম এবং যে মামলাটা হয়েছে, ওরা যেহেতু ফোনের টাকাটা দিয়ে দিয়েছে, সাক্ষী প্রমাণ হয়েছে আমার।
আপনার কথাই কিন্তু 36,000 টাকা দিয়েছে, এই কথা কিন্তু আপনি একবার উল্লেখ করেন
না। আসলে আমি কথাটা এখানে বলিনি, কিন্তু আমার যখন পত্রিকায় রিপোর্টটা হয়েছে ওইখানে কিন্তু আমি বলেছি।
আমি পত্রিকার প্রসঙ্গটা আমি এখন শোনার প্রতি এত আগ্রহী না। অনেকগুলো প্রয়োজনীয় ইনফরমেশন দিচ্ছেন আপনি আপনার পক্ষ থেকে, আমি তখনই আপনাকে অনেক লিবারেল ভাববো এবং আপনার কথার প্রতি আমি অনেক বেশি কনফিডেন্ট হবো যখন বোথ পার্টির কথাগুলো আপনার মুখ দিয়ে উপস্থাপিত হবে। সেট চুরি করে নিয়ে চলে গেল, এটা যেমন ইম্পর্টেন্ট, ততখানি ইম্পর্টেন্ট কিন্তু যে ফাইনালি ওরা হ্যান্ডসেটের ড্যামেজ বাবদ 36,000 টাকা আপনাকে দিয়েছে না, এটা খেয়াল থেকে হারিয়ে যাওয়ার মতো এমন তথ্য না, কিন্তু বলতে হতো, বলা উচিত ছিল। এবং আমি আমার অন্য কোনো বিষয় না, আপনাকে যে আপনি যে ভিক্টিমাইজড হয়েছেন ফরহাদের দ্বারা, ফরহাদ আপনাকে টর্চার করেছে, দিস অলরেডি বিন হ্যাপেন্ড এন্ড ইজ প্রুভেন যেটা আমরা অলরেডি থানার যে তদন্তকারী কর্মকর্তা তার কাছ থেকেও শুনলাম যে আসলে ঘটনাটা ঘটেছে। আমি বিহাইন্ড দ্য সিন চিন্তা করছি যে এই ঘটনাগুলো ঘটার পেছনে প্রভাবক ভাবে কোন ঘটনাগুলো ঘটেছে, কোন জিনিসগুলো ঘটনাগুলোকে ঘটানোর জন্য অনুঘটক হিসেবে কাজ করেছে। সেখানে আমি খুঁজে একটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে আপনার এই যে ধরনের চিন্তা চেতনা, যে একটা ঘটনা ঘটছে সেখান থেকে আপনি শিক্ষা নেবেন, নিজেকে সাজিয়ে ঠিক করবেন, তা না করে আবার হয়তো সম্পর্কটাকে কন্টিনিউ করতে পারমিট করেছেন, অথবা আপনি নিজে থেকে ফোন করেছেন যে আবার আর একটা দুর্ঘটনার দিকে নিজেকে এগিয়ে নিয়ে গেছেন, আবার ঘটনাটা ঘটেছে, আবার নিজেকে ধরে নেবেন, থামিয়ে রাখবেন, না তো করে আবার নতুন করে আরেকটি ঘটনার জন্য নিজেকে হয়তো এগিয়ে দিয়েছেন। এইটা কেন ঘটেছে আপনার দ্বারা বারংবার? এটি আমাকে চরমভাবে বিপর্যস্ত করেছে। তার ওই নষ্ট জগৎ থেকে ফিরিয়ে নিয়ে আসার জন্য এফোর্ট থাকতে পারে, যে এফোর্টের একটা পার্ট হিসেবে সে রিহ্যাব সেন্টারে যখন ছিল, আপনি শাওনের সাথে গেছিলেন, শাওন তো ফরাদের ফ্রেন্ড তাই তো, শাওনের সাথে গিয়ে দাঁড়িয়েছিলেন এক ঝলক দেখিয়ে দেখানোর জন্য, যাতে করে আপনাকে দেখে সে কিছুটা হলেও তৃপ্তি পায় এবং আপনার আপনি তার বড় বোনের সাথে যথার্থ সময় দেয়া, ওকে নিয়ে কিভাবে নতুন করে আবার সবকিছু ঠিক করা যায় সেই নিয়ে প্ল্যানিং করা, দিস অল অলরেডি হ্যাপেন্ড, এগুলো ঠিক আছে, সব ঠিক আছে। কিন্তু যখন আপনার ভালোবাসার এইরকম একটা রূপ দেখতে পাচ্ছেন আপনি, তখন আর নতুন করে তো তাকে নিয়ে কনফিডেন্ট হওয়ার সামান্যতম কোনো সুযোগ নেই।
আমার মনে হয়তো কি যে ওগুলি আমার কাছে কোনো অন্যায় ছিল না, কারণ ও মেন্টালি খুব অসুস্থ থাকতো, তো ভাবতাম যে একটা মানুষ যখন
ও সেই কারণে রাস্তাতে এরকম হয়তো দুর্ঘটনা ঘটাতেই পারে, যেহেতু মানসিক ভাবে অসুস্থ তাই ভাবতেন তাই তো?
না না, আসলে আমি আসলে মাঝে মাঝে নিজের কাছে নিজে কোশ্চেন করলেও আমি অ্যানসারগুলি
এখন অ্যান্সারগুলো একটু নেয়ার চেষ্টা করেন, তো এটি তো ভাবেন তাই তো, যে এই যে হঠাৎ করে রাস্তার মধ্যে এরকম সিন ক্রিয়েট করলো, আমার মোবাইল নিয়ে দৌড় দিল, বা আমার এইরকম ভাবে আমাকে মানুষের মধ্যে অপদস্থ করলো, এই যে ফোনে গালিগালাজ করে, টেক্সট পাঠায়, একটার পর একটা ঘটনা না। কিন্তু আপনি বলেছেন একদম, আমি একদম হলপ করে বলতে পারি যে মুখ্য তিন চারটা ঘটনার কথা আপনি বলেছেন, কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এরকম হাজারো ঘটনা রোজ ঘটাতো।
হ্যাঁ,
আমি যদি ওর টেক্সটের কথা চিন্তা করি, ওর যদি ফোন কলের কথা চিন্তা করি, প্রায়শই ঘটাতো। তারপরেও আপনি স্বপ্ন দেখছেন যে হয়তো সামনের রাতটা পার হলে যে ভোটটা হবে সেটি সাগর এই কপোতাক্ষ নদের মতোই হবে, যশোরে যে দিনটা পার করে এসেছি তাই তো? দুইটা জিনিস একসাথে চলতে পারে না। এই দিনের আলোর মতো সত্য কথাটা বলার জন্য আমি এত এত রূঢ় আলোচনায় গেছি। আপনার কান্না, আপনার কষ্ট, আপনার দুঃখে আমি নিজেকে হারিয়ে না ফেলে এই রূঢ় বাস্তবতাগুলো আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি। দুইটা জিনিস প্যারালালি চলতে পারে না বিথি।
এই জন্য আজকে আমি প্রতি মুহূর্তে কষ্ট পাচ্ছি, প্রতি মুহূর্তে মানুষ আমাকে অসম্মান করছে, কারণ পরহাদের বাবা ছিল আমার বাবার মতো।
একদিন দুই দিন না, দিনের পর দিন আপনি এই ঘটনাটা আপনার দিকে চলে আসুক, সেই রাস্তাটা আপনি তৈরি করে গেছেন। এর জন্য সবচেয়ে বড় বেশি যদি দায়ী কেউ থেকে থাকে সেটি হচ্ছে আপনার বাবা। আমি দোয়া করি, আমি প্রার্থনা করি, আমি রিকোয়েস্ট করছি একেবারে করজোড়ে, যারা আমাদের কথা এখন এই মুহূর্তে শুনছেন, মা বা বাবা হওয়ার ক্ষমতা থাকলে প্লিজ বাবা বা মা হবেন না। তাহলে নীতিগতভাবে আমার আপনার সাথে যে মানুষকে সৃষ্টির সেরা জীব হিসাবে আখ্যা দেয়া হয় তার সাথে সাধারণ প্রাণীর কোনো পার্থক্য থাকবে না। বাবা এবং মা এই সত্তাটির ভিতরে অনেক অনেক রেসপন্সিবিলিটি মিশে থাকে। সেই রেসপন্সিবিলিটিকে যদি একটা বাক্যে সংজ্ঞায়িত করতে হয় তাহলে হয়তো এরকম বলা যায় যে পৃথিবীর মুখ তো দেখিয়েছি এই মানুষটিকে আমি, আমি তো তার কারণ, সেটি বাবা হিসেবে অথবা মা হিসেবে। যদি তার সেই পুরো রেসপন্সিবিলিটি নেওয়ার ক্ষমতা না থেকে থাকে, সেটার মানসিকতা না থেকে থাকে, সেটার যোগ্যতা যদি না থেকে থাকে, শুধুই মাস্তি করতে গিয়ে কোনো নতুন প্রাণের জন্ম দিয়ে না, আল্লাহর দোহায় লাগে, শুধু মুহূর্তের ভালো লাগা তৈরি করতে গিয়ে, ভালো লাগা তৈরি করার হাজারো পথ আছে, হাজারো জায়গা আছে, শুধুই মুহূর্তের ভালো লাগা তৈরি করতে গিয়ে নতুন কোনো প্রাণের সঞ্চার করেন না এই পৃথিবীতে। আজ বড় বেশি যদি কেউ দায়ী থেকে থাকে এই ঘটনার জন্য সেটি হচ্ছে আপনার বাবা। এই মানুষটা যদি আমার কথা শুনে থাকে, এই মানুষটির কাছে যদি সত্যি আমার কণ্ঠস্বর আজকে পৌঁছে থাকে, আমি এই প্ল্যাটফর্ম থেকে দারুণভাবে ঘৃণা জানাচ্ছি। এগুলো কখন হয় বিথি? আমি অনেক পেছনে চলে গেছি তোমাকে নিয়ে, এটা তখনই হয়। আমার জন্য তুমি কষ্ট পেও না ভাই। আমি তোমার প্রশ্নে পরিপূর্ণভাবে সহমর্মিতা না দেখিয়ে কেন এ ধরনের কথাবার্তা বলছি এজন্য অবাক হয়েও না। হয়তো চিন্তা করছো যে গুরু তো এরকম, ফিতরাতে এরকম জিনিস না, হঠাৎ কি হলো গুরুর? আমি তোমার প্রতি পরিপূর্ণ সহমর্মিতা রেখেই কথাগুলো বলছি। যখন এরকম কাছের মানুষ, বাবা তো একটা ইনস্টিটিউশনের মতো, সেই ইনস্টিটিউশনটা যখন চোখের সামনে অপদস্থ হতে দেখে কেউ, এই স্বপ্নটাকে হুড়মুড় করে ভেঙে পড়তে কেউ দেখে, তখন একটা বিশাল শূন্যতা তৈরি হয়, বিশাল ফাঁকা জায়গা তৈরি হয়। সেই ফাঁকা জায়গাতে যে কেউ তখন ভর করতে পারে। তখন ওই মানুষটি তীর্থের কাকের মতো একদম লোভাতুর দৃষ্টি নিয়ে একটু ভালোবাসা পাওয়ার জন্য, একটু বিশ্বাস পাওয়ার জন্য, একটু আস্থার জায়গা পাওয়ার জন্য তাকিয়ে থাকে, মুখিয়ে থাকে। তখন যে কেউ ওই জায়গাটা দখল করে ফেলে, যেমন দখল করেছিল ফরহাদ। যদি তোমার জীবনের এই ছন্দপতন না হতো বন্ধু, তাহলে হয়তো এত সহজে কেউ এক্সিস্ট করত না, এত সহজে ওই ফাঁকা জায়গাটাকেও পরিপূর্ণ করতে আসতে পারত না। সময়ের সাথে সাথে তুমি বড় হতে, যেভাবে তুমি প্ল্যান করছিলে যে আমি কমার্স নিয়ে পড়বো, আমি দেন ফাইনালি আমার ড্রিম কলেজ সিটি কলেজে ভর্তি হলাম, BBMBA কমপ্লিট করব, একদম দারুণ একজন এক্সিকিউটিভ হব, হয়তো কর্পোরেট ওয়ার্ল্ডে আমার নাম হবে, সেই স্বপ্নের সাথেই তুমি এগিয়ে যেতে। এবং এই সাথে সবচেয়ে বড় যে লাভটা হতো, তুমি অনেক বেশি ম্যাচিউরড হতে, এবং তোমার জন্য যোগ্য যে মানুষটি, তোমার জন্য স্বপ্নের কাছাকাছি যে মানুষটি, সে মানুষটিকে তুমি বেছে নিতে পারতে। কিন্তু তোমার জীবনের এই ছন্দপতনের কারণে সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে গেল। তখন তোমার মন একদম মুখিয়ে উঠল, শুধু কোন একটা খড়কুটাকে জাহাজ মনে করে তার কাছে শরণাপন্ন হলো, সেটি ছিল ফরহাদ। এই ভুলটা হতো না তাহলে, যদি তোমার জীবনে এরকম শূন্যতা না তৈরি হতো। আমার আরেকবার আমি এই প্রসঙ্গ নিয়ে কথা বলতে গিয়ে বলছি, যত খারাপই লাগুক না কেন, আমি অনুরোধ জানাচ্ছি সবাইকে যে শুধুমাত্র মুহূর্তে দুর্বলতা, মুহূর্তে ভালো লাগাকে প্রাধান্য দিতে গিয়ে কেউ যেন কোনো প্রাণের সঞ্চার পৃথিবীতে না করি। বাবা এবং মা এই সত্তাটার মধ্যে কত কি যে মিশে আছে, এর গুরুত্ব, এর দায় দায়িত্ব বোধ যদি উপলব্ধি না করি, তাহলে যেন এ ধরনের সম্পর্কের মধ্যে নিজেকে জড়িয়ে না ফেলি। এবং আমি যতদূর বুঝি বিথি, যতটুকু বুঝেছি আপনাকে, আমার কাছে এইটি মনে হয়েছে যে আপনার মন বলছে, আপনার নিউরন বলছে, আপনার মাথা মস্তিষ্ক বলছে যে এই সম্পর্কটা আসলে ভালো পথে কখনোই যাবে না, ফরহাদ কোনোভাবেই আপনার যোগ্য না, ফরহাদের সাথে আপনার সম্পর্কে ইতি টানা উচিত। কিন্তু মনের মধ্যে খাঁকা করে যে জায়গাটি একেবারে দুপুরের সেই একেবারে হন্যে হয়ে খুঁজে বেড়ায় যে ভালোবাসার জন্য মনের যে জায়গাটুকু, সেই জায়গাটুকু কিন্তু একটু ভালো লাগা পেয়েছিল যশোরের কোনো একটি জায়গাতে, একটু ভালো লাগা পেয়েছিল তার কথাতে বা টেক্সটে, সে ভালো লাগাকে খুঁজে ফিরে পাওয়ার জন্য আবার পাগলের মতো ছুটে গেছে, অসহায়ের মতো সেই জায়গাতে ধাবিত হয়েছে। ব্যাপারটা তো এইভাবেই ঘটতো, ঠিক না ভুল? কি বলছি আমি?
হ্যাঁ ঠিক।
জোরে বলেন।
ঠিক।
এইভাবেই ঘটনাগুলো ঘটতো তো?
হ্যাঁ।
বারবার কোর্টে যাওয়া, বারবার মামলা করা, দুইবার মামলা করা, দুইবার জিডি করা, মাপবর্দি নিয়ে বসা, বারংবার এই ঘটনা ঘটা, বারংবার আপনাকে রাস্তাঘাটে অপদস্থ করা, বারংবার টেক্সট মেসেজ ফোন কল অপদস্থ করা। আপনি বুঝে গেছেন যে সম্পর্কটা অপমৃত্যু ঘটতে বাধ্য, কিন্তু মনের মধ্যে লালিত ছিল স্বপ্ন, একটু ভালো লাগা পেয়েছিলেন কবে কোথায়, একটু মজা কোথায় কবে কবে কোথায় পেয়েছিলেন, সেই স্মৃতি হাতড়ে বেড়ে আবার সেই ভালো লাগা পাওয়ার জন্য পাগল হয়ে ছুটে যেতেন। এইভাবেই আপনার মাথা বলতো যেটা ঠিক না, কিন্তু মনকে আপনি দমিয়ে রাখতে পারেননি, যার আলটিমেট রেজাল্ট হচ্ছে খারাপ, খারাপ আর শুধুই খারাপ। আর চাকচোখে অস্পষ্ট দেখছেন, যতটুকু আপনি বলছেন, চুল আজ মানুষকে দেখাতে পারে না, যেটা ছিল সৌন্দর্যের সবচেয়ে বড় জায়গা, এবং এটা আরো কতদিক যেতে পারে গড নোজ, আমরা জানি না, তাই কি? আমি কি ঠিক ব্যাখ্যা করতে পারছি?
কারণ এখন যদি আমি সবচেয়ে বড় শত্রু হয়ে থাকি ফরহাদের, আর এখন ফরহাদ আমার জন্য সবচেয়ে বড় শত্রু, আর ফরহাদের জন্য আমি বড় শত্রু। আর আঙ্কেল যতগুলি কথা বলেছে, প্রত্যেকটা ঘটনা ঘটার আগে আমি আঙ্কেলকে ফোন করেছি, ওর ফ্যামিলিকে ফোন করেছি।
আপনার আলোচনা আমরা শুনেছি, যথেষ্ট সময় নিয়ে শুনেছি। আমি যে প্রসঙ্গগুলো বললাম, যেভাবে আপনাকে ব্যাখ্যা করার চেষ্টা করলাম বা ব্যাখ্যা করলাম, ব্যাপারগুলো এইভাবেই ঘটতো যেভাবে আপনি বললেন। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে ফরহাদের সাথে কথা বলবো।
ইয়েস বন্ধু, এই মুহূর্তে আমি কিছু এসএমএস পড়তে চাই যারা এতক্ষণ আমাদের এতক্ষণ কমেন্ট করলেন আমাদেরকে নানানভাবে ফেসবুকে এবং এসএমএস করেছেন আমাদেরকে 16260 তে আমাদের কমন এসএমএস পোর্টে। তারা তো আমাদের সাথে আছেন এবং যারা নেই যুক্ত নেই কোনোভাবে আমাদের সাথে তাদেরকে বলছি বন্ধু কিভাবে যুক্ত হবেন। মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইজটি লিখবেন, তারপর আপনার কোনো মতামত থাকলে লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং ফেসবুকে আমাদের যে কমন এস এম এস পোর্ট আছে সেখান থেকে আপনি কমেন্ট করতে পারেন। আমাদের অফিসিয়াল ফ্যান পেজের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/thakafm90.4। আর যারা আমাদের প্রোগ্রামগুলো মিস করেন এপিসোডগুলো মিস করেন তাদের একদম ওয়ারিড হওয়ার কোন কারণ নেই, তারা আমাদের আমাদের যে একটা নিয়মিত আমাদের যে একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে নিজস্ব ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আমাদের সমস্ত প্রোগ্রামগুলো আপলোড করে রাখা আছে। আপনি ইচ্ছে করলে যখন তখন সেই ওয়েবসাইট থেকে আমাদের প্রোগ্রামগুলো ডাউনলোড করে শুনতে পারবেন। এবং ওয়েবসাইটের অ্যাড্রেসটি হচ্ছে www.thakafm904.com। এবং দেশের বাইরে যারা আছেন যারা আমাদেরকে শুনতে চান কিন্তু অনেক সময় ফ্রিকোয়েন্সির বাইরে থেকে শুনতে পারেন না, তারা আমাদেরকে ইচ্ছে করলে অনলাইনে ব্রাউজ করে শুনতে পারবেন। এবং সেক্ষেত্রে আমাদের অনলাইনে ব্রাউজিং অ্যাড্রেসটি হচ্ছে www.thakafm904.com/live। ওকে, আছেন আমার সাথে এই মুহূর্তে জান্নাতুল সুমন। সুমন লিখেছেন কি বলবো ভাষা হারিয়ে ফেলেছি। আব্দুল্লাল মুমিন লিখেছেন আপু কেঁদো না, আল্লাহ তোমার জন্য অনেক ভালো মানুষ রেখেছেন, তুমি অনেক সুখী হবে দোয়া করছি। এবং দেশের বাইরে থেকেও অনেকে আমাদেরকে এসএমএস করেছেন, যেমন আছেন শরীফ খান, উনি কুয়েত থেকে আমাদেরকে শুনছেন। হোসেন আহমেদ মাহফুজ লিখেছেন, উনি আমাদেরকে ফিলিপিন্স থেকে শুনছেন এবং লিখেছেন যে আমি অনেক দিন ধরে এই প্রোগ্রামটা শুনি বাট কখনো এসএমএস করা হয়নি, এটাই আমার ফার্স্ট এসএমএস। আমি গুরুর অনেক বড় ফ্যান, আমার অনেক ভালো লাগে যখন উনি কাউকে কোনো প্রবলেমের সলিউশন দেন। থ্যাংকস গুরু অ্যান্ড মেঘলা আপু, মিসিং বাংলাদেশ, ওনার এসএমএস যাতে পড়ে এই জন্য রিকোয়েস্ট করেছেন, অ্যান্ড থ্যাংক ইউ আপনাকে। আছেন আমার সাথে এই মুহূর্তে তানজিম আহমেদ লিখেছেন, বিথি আপু তুমি ভুল মানুষকে ভালোবেসেছ। শুভ আহমেদ লিখেছেন, আপু আপনার ঘটনা শুনছি কিছু বলার নেই। কাজী ওয়াসিম লিখেছেন, তোমাকে ভালোবেসে না আপু, তোমার সাথে মজা আছে, ও তোমাকে ভালোবাসে না, তোমার সাথে জাস্ট মজা করেছে। অ্যান্ড জুমু আক্তার লিখেছেন যে কিভাবে একটা মেয়েকে একটা মানুষ এভাবে মারতে পারে, আবু আপু সত্যি খুব খারাপ লাগছে। এবং এত খারাপ মানে ফরহাদকে বলেছেন যে উনাকে আমার মোটেও ভালো লাগছে না এবং ওদের জন্য সত্যিকারের ভালোবাসা চেনাটা কঠিন হয়ে গেছে এবং কঠিন হয়ে যায়। আল মামুন লিখেছেন UAE থেকে, লিখেছেন মেঘলা আপু অ্যান্ড গুরু ভালো আছেন নিশ্চয়ই এবং আশা করি স্টোরিটা ভালো হবে। ওকে, অ্যান্ড সোনিয়া লিখেছেন আমাদের শনির আখড়া থেকে, লিখেছেন বিথি আপুর কথাগুলো ভালো লাগছে তবে জানি না পরে কি হবে, এটা অনেক আগের এস এম এস। আর আলহাদি লিখেছেন বাংলাদেশ থেকে, ওকে সেটা উনি খুব বড় করে মেনশন করে দিয়েছেন আলহাদি ফ্রম বাংলাদেশ। ওকে, এই মুহূর্তে ফেসবুকে আমার সাথে যুক্ত হয়েছেন প্রিয়া অ্যান্ড রুহুল, রাহুলও আছেন আমার সাথে, রাহুল রায় এবং মাসুম বিল্লা যুক্ত হয়েছেন। আছেন শাইলা রাহাত, হাবিবুল্লাহ আছেন এই মুহূর্তে, লিখেছেন খুবই কান্না আসছে তার। তানজিম আহমেদ আছেন, উনার অনেকগুলো কমেন্ট করেছেন। অ্যান্ড সুজান ভৌমিকও যুক্ত হয়েছেন, স্বপ্নের রাজকন্যাও আছেন। অ্যান্ড সোহেল আহমেদ, নাইমুল ইসলাম মিহাদ এবং আছেন সোহাগ আলম, আছেন সোহেল আহমেদ, আছেন আতিকুর রহমান সজীব, সালাউদ্দিন সুজন খান এবং আছেন হক। ওনারা অনেকগুলো আমাদেরকে কমেন্ট করছেন ফেসবুকে। আর বন্ধু আপনি আমাদেরকে ফেসবুকে যেভাবে খুঁজে পাবেন আমাদের অফিসিয়াল অ্যাড্রেসটি সেই নিয়মটি বলছি, আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ বারে গিয়ে ঢাকা FM লিখে সার্চ দিলেই সেই কাঙ্ক্ষিত অফিসিয়াল ফ্যান পেজটি উন্মুক্ত হয়ে যাবে আপনার সামনে। এবং এখানে আপনি দেখছেন যে লাইকিং এর পরিমাণ হচ্ছে 1,87,000 প্লাস, সো এটি হচ্ছে ঢাকা FM 90.4 এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। সো এখানটিতে এসে আপনি আমাদের ফ্যান পেজটিতে লাইক করবেন এটাই আশা করছি এবং আমাদের সাথে সংযুক্ত থাকবেন 24/7। আর এখানটিতে আমাদের এই পেজটিতে আমাদের পোস্ট আপলোড করা হয়েছে প্রাণা ভালোবাসা বাংলাদেশের পোস্ট। এবং আজকের অতিথি বন্ধু হচ্ছে বিথি, আমরা শুনছি তার জীবনের কাহিনী। এবং অনেক বন্ধুই এই আমাদের গল্পের মাঝে, আমাদের প্রাণা ভালোবাসার বাংলাদেশ অনুষ্ঠানের মাঝে একেবারে মিশে গেছেন, এবং তারই প্রমাণ আমরা দেখছি ফেসবুকে কমেন্টস এবং লাইকিং এর পরিমাণ দেখে, এবং অবশ্যই আমাদের কমন এস এম এস পোর্টে অনেক বন্ধু এস এম এস করছেন। এবং আরো একটি জিনিস জানাই বরাবরের মতো, যে যারা আজকে সর্বাধিক ফেসবুকে কমেন্ট করবেন এবং আমাদের কমন এস এম এস পোর্ট 16260 তে এস এম এস করবেন, তারা দুইজন সুযোগ পাবেন আগামী বৃহস্পতিবার বা আগামী প্রোগ্রামে গুরু হিতেশামের সাথে কথা বলার সুযোগ। আর বন্ধু আরো একবার জানাচ্ছি কিভাবে এস এম এস করবেন আমাদেরকে। মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ টি লিখবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে।
আমরা সরাসরি চলে যাচ্ছি ফরাদের সাথে কথা বলার জন্য, এবং মেঘলা যা বলছিল যে আপনারা যারা বেশি পরিমাণে কমেন্টস পাঠাচ্ছেন, লাইক দিচ্ছেন, তাদের সবাইকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, এবং সেই সাথে যারা বেশি বেশি পরিমাণ কমেন্টস লিখছেন তাদেরকে আমরা প্রতি অনুষ্ঠানে দুইজনকে ফোনে নিয়ে থাকি, যেমন আজকেও নিব, তাই তো মেঘলা?
অবশ্যই,
যদি অনুষ্ঠানের একদম শেষ সময়, এবং প্রচুর প্রচুর টেক্সট আমি আসতে দেখছি, অলরেডি একজন পাঠিয়েছেন, শামিমা, সুমাইয়া, তৌহিদ একসাথে বসে আমাদের অনুষ্ঠানটি শুনছেন এবং প্রেজ ওয়ার্ডি কিছু কথা লিখেছেন, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকবার জন্য।
ওকে,
এবং এই মুহূর্তে এখন আমরা ফোনে নিতে যাচ্ছি ফরহাদকে।
This track was downloaded from fusionbd.com.
ফরহাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে।
আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম, আপনাকে স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশ থেকে।
ধন্যবাদ গুরু আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য।
ফরহাদ, অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি, আপনার কাছ থেকে শুধু একটা একটা বিষয় একটু জানতে চাই, যে বলতে গেলে হয়তো আপনি আপনার জায়গা থেকে বলবেন যে এটি ঠিক ছিল না, এটি ভুল ছিল, বিথি যে এই কথাটি বলেছে এটা সত্য না, এটা মিথ্যা, এটা অমোক, এইসব প্রসঙ্গ আসবে, বাট এগুলোতে আমি যেতে চাচ্ছি না। আমার যতটুকু আপনার কথা শুনে মনে হয়েছে ফরহাদ, এবং এখন এই প্রথম আপনার কণ্ঠস্বর শুনলাম, তাই তো আপনার সাথে তো এর আগে কখনো কোনোদিন ফোনে কথা বলা হয়ে ওঠেনি, তাই না? বা কখনো আপনাকে দেখিও নি পর্যন্ত, ইনফ্যাক্ট আপনার নামের সাথেই তো পরিচয় হলাম অন ইয়ারে এসে, বাট কেন জানি আমার প্রেডিকশন বলছে যে আপনি কি ধরনের মানুষ, এটা বলতে গিয়ে আমি বলছি আপনার সম্বন্ধে, সেটি হচ্ছে যে আপনি বিথিকে যে ভালোবেসেছিলেন সেটি হয়তো সত্য। আপনি আমার কথাগুলো একটু খেয়াল করবেন, আপনি বিথিকে যে ভালোবেসেছিলেন সেটি সত্য, সেটি ঠিক, আপনার মধ্যে হয়তো দুইটি মনের বসবাস প্যারালালি চলে, একটি মন হয়তো আপনাকে সবসময় গাইড করে যে আপনি বিথিকে ভালোবাসেন, ওর জন্য আপনাকে ঘুরে দাঁড়াতে হবে, আরেকটি মন বারংবার, যেহেতু অ্যাডিকশন এমনই একটি জায়গা যেখানে বারংবার পা পিছলে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই থাকে, তখন আপনি সেই অ্যাডিকশনের জগৎটাকে ঠিক রাখবার জন্য যাবতীয় যা যা করা লাগে তাই করেন, এবং এই দুটাতেই কনফ্লিক্ট হতো, তাই আপনি কখনো অ্যাডিকশনের ভিতরে যেমন থাকতে পারেননি, ঠিক সেই রকম ভাবে এই বিথির ভালোবাসার মানুষ আপনার পক্ষে হয়ে ওঠা সম্ভবপর হয়নি, কেন বলুন তো?
আসলে মানে গ্রুপ বলতে গেলে যে একটা ছেলের অ্যাডিকশন লাইফ কখন আসে, একটা ছেলে কখন সে অ্যাডিকশন লাইফ ক্রিয়েট করে,
স্পেসিফিক আপনার কথা বলুন।
এটা কিন্তু তার সাথে গুরু আমার যখন ফার্স্ট রিলেশন হয়, রিলেশনশিপ তৈরি হয়, ঠিক তখন থেকেই আমি ফার্স্ট যেদিন গুরু তার সাথে দেখা করি, তার সাথে বসি, ওই দিন থেকে শুরু করে একটা স্মেল আসে, একটা মানুষ একটা মানুষের সাথে চলাফেরা করলে সে কিন্তু অনেক কিছু বুঝতে পারে গুরু, তো একটা স্মেল আসে, সে কথাবার্তা বলে আমার সাথে, আমরা একটা রেস্টুরেন্টে বসি, সে বলেছিল কই পাবদা, কই পাবদা না, তার সাথে ফার্স্ট মিট হয় রেস্টুরেন্ট 10 নম্বর মুসলিমে, তো আমি ওই দিন মানে অ্যাভয়েড করে যাই তার স্মেলটা, তার সাথে কথা বলি, চলাফেরা করি। অ্যাডিকশন লাইফটা এখান থেকে শুরু হয় গুরু, আমার জীবনের ফার্স্ট যদি আমি কোনোদিন নেশা করে থাকি তাহলে ভালোবাসার ক্ষেত্র থেকে, সেটা হচ্ছে ফার্স্ট একদিন সে ড্রিঙ্কস করে আসে, লাইফের সবচেয়ে কষ্টদায়ক দিন। ড্রিঙ্কস করে আসার পর সে আমার সাথে কথা বলতেছে সর্বদাই বাংলা, তার কথার মধ্যে কোনো কিছু মানে কেমন জানি, একটা মানুষ যখন ড্রিঙ্কস করে কষ্ট পায় করে, নিশার জগতে যখন যায় মানুষ কষ্ট পেয়ে তারপর নিশার জগতে বেঁচে নেয়, সে তো আমার থেকে এমন কিছু লাঞ্ছনা পায়নি বা কষ্ট পায়নি।
আপনার কথা আপনি কন্টিনিউ করবেন, তার আগে শুধু একটা তথ্য আমি দিয়ে রাখি, আপনি কি ভালোবাসার বাংলাদেশ এই প্রোগ্রামটি শোনেন?
জি স্যার।
আপনি কি গুরু এতেশামকে প্রোগ্রামের মাধ্যমে জানেন, চিনেন তো তাহলে? না মানে মিনিমাম শ্রদ্ধাবোধ কি আছে আমার প্রশ্নে আপনার, সেটি জানতে চাচ্ছি। আপনার চাইতে আমি বয়সে বড়ই হব, আমার বয়স প্রায় এখন 38-39, সেই অর্থে আপনার চাইতে বয়সে প্রায় ডবলের কাছাকাছি যেতে পারি। আপনার মনে হয় 22-23 উপর হওয়ার কথা না বয়স? যাই হোক, আমরা সার্টিফিকেট এজেন্ট এখনো নাই যাই, তাহলে তাই যদি হয় তাহলে তো আপনার বয়সের ডবলেরও বেশি। মিনিমাম শ্রদ্ধাবোধ কি আমার প্রশ্নে আপনার আছে?
আপনার আমি এই প্রোগ্রামটি শুনি হচ্ছে প্রায় 2 বছর ধরে।
মানে আমি বলছি যে আমার প্রশ্নে কি মিনিমাম শ্রদ্ধাবোধ আছে আপনার ফরহাদ?
জি
আছে। আপনার আল্লাহ দোহায় লাগে, এমন কোন তথ্য দিয়েন না যে তথ্য সত্য না, আর সেই তথ্যটাই দেন যে তথ্য সত্য, প্লিজ বলুন আবার।
গুরু আমি কোনো কিছু আজকে এখানে লুকাবো না, আমার জীবনে যা বলার আমি সেটাই বলবো।
জি বলুন।
আমি আমার লাইফের অধপতনটা কোন দিন থেকে, সেই দিনগুলো থেকে আমি শুরু করে আজকের দিন আমি বলবো গুরু। হ্যাঁ, আমি লাইফে যদি ড্রাগস নেই তাহলে তার কারণ থেকে সে হচ্ছে কারণ, আর সেটা যদি মিথ্যা হয় গুরু অবশ্যই প্রত্যেকটা জিনিসের জন্য প্রত্যেকটা জিনিস সাক্ষী, আলো বাতাস মানুষ প্রত্যেকটা জিনিস, তো সে তার নিজেরও ভয়েস রেকর্ড আছে, ইয়াবা খাওয়া বলেন, ড্রিঙ্কস করার কথা বলেন, সে নিজে এমনও কিছু বলছে যে আমি ড্রিঙ্কস করতে পারি না, বমি আসে, ইয়াবাটা খেলে ভালো লাগে। আসে গুরু, যদি এভিডেন্স না থাকে আমি আপনাকে বলতাম না। আমার লাইফের ফার্স্ট সে আমাকে ইয়াবা এনে দেয় ফার্স্ট গুরু। আমি একটা সময় কষ্ট পেতে 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 অ্যাডিকশন লাইফ ক্রিয়েট করি, আমি আমার ফ্যামিলি থেকে দূরে চলে যাই, আমি আমার ফ্রেন্ড সার্কেল সমাজ থেকে চলে যাই। আজ থেকে 1.5 বছর আগে রিলেশনের ফার্স্ট অবস্থা থেকে 1 মাস পর সে হঠাৎ একদিন রাতে তার ব্যাগ জামা কাপড় নিয়ে বের হয়ে যায়। সে তার বাসা থেকে বের হয়ে গেছে, তার বাবা তাদের কোনো কিছু ইন্টারফেয়ার করে না, সে তার ফ্যামিলি মেনটেন করে। একটা মেয়ে গুরু তার ফ্যামিলি মেনটেন করতে হলে তার অর্থের প্রয়োজন আছে, তো সে কোথা থেকে কি করে? সে পড়াশোনা করে, সে আমাকে একটা জবের কথা বলছে, জব করে অফিসিয়াল ব্লাড ব্যাংকে, সেটা হচ্ছে নিকেতনে। আমাকে বলছে যে আমাকেও সে নিয়ে যাবে সেখানে, কিন্তু সে নেয়নি। আমার বাসা থেকে সে আমাকে নিয়ে আসে, 3 মাস তাকে নিয়ে আমরা থাকি দুজন একসাথে গুরু। সে তার বাসায় না যেত, তার জামা কাপড় সবকিছু এভরিথিং, একটা ছেলে তার বাবা মাকে ত্যাগ করে আসে কার জন্য, কার ভরসা, কিসের জন্য?
আপনারা আলাদা থাকতেন দুজনে?
সে এই কথাগুলো বলেনি গুরু।
আপনারা আলাদা থাকতেন দুজনে তাই তো?
হ্যাঁ, সে আর আমি একসাথে থাকতাম।
মানে ইন শর্ট যেটাকে লিভিং টুগেদার বলে, কারণ আপনাদের মধ্যে তো বৈবাহিক সম্পর্ক হয়নি?
না, আমাদের আমাদের কোনো বৈবাহিক সম্পর্ক হয়নি। সেই বিবাহ সম্পর্কটা কথা বলে আমাকে, আমি সর্বদা বলি যে আমার এখনো বড় ভাই আছে, ছোট আমার বড় আপু আছে, তারপর আমার একটা ছোট বোন আছে। সে বলে কোনো সমস্যা নেই।
জায়গায় থাকতেন আপনারা? কোথায় থাকতেন?
জি গুরু,
এই 3 মাস কোথায় ছিলেন আপনারা?
আমরা প্রথম মাস উঠে হলো আপনার শ্যাওড়াপাড়া, এই বেলতলা মসজিদ একটা বাসায়।
একটু আপনি ফোনে থাকবেন, এই জিনিসগুলো আসলে এভিডেন্স, এই জিনিসগুলো আসলে কালেক্ট করা ইনফরমেশন, এটা একদম সহজাত একটা ব্যাপার। তিন মাস আপনারা ছিলেন কয়টা জায়গাতে টোটাল?
মিথ্যা কথা বলতেছে, আপনারা যদি ইনফরমেশন কালেক্ট করে সত্যতা প্রমাণ করতে পারেন তাহলে আপনারা আমাকে যা
শাস্তি। কোনো জায়গাতেই ছিলেন না, এর সাথে যে তিন মাস ছিলেন বলছে, সেটা কি মিথ্যা ইনফরমেশন?
হ্যাঁ, সব মিথ্যা।
আচ্ছা, আপনার কাছে আবার পরে আসবো। ফরাদ, কন্টিনিউ করেন।
ঠিক আছে গুরু,
আপনি কন্টিনিউ করেন।
যদি মিথ্যা হয় তাহলে আমারও শাস্তি যেন হয়।
আপনি কন্টিনিউ করেন যা বলছিলেন, বলেন।
তো তিন মাস থেকে শুরু সে বলেছিল গুরু আমার পায়ের কাটার কথা। সে যখন এই জিনিসগুলো নিত ভিতরে কষ্ট লাগতো, একসাথে বসে গুরু সে আমার সাথে ব্যাগ কিছু নেয়, সে সামান্য একটা সিগারেট যখন স্পর্শ করে কষ্ট লাগতো, নিজের মধ্যে অনেক কষ্ট চাপায় রাখতাম, নিজেকে শেষ করতাম বা ওকে কোনো কিছু করতে দিতাম না, কষ্ট লাগতো। একটা পর্যায়ে একদিন সে ইয়াবা নেওয়ার পর যখন সিগারেটটা টাচ করে, টাচ করার সাথে সাথে আমার সামনে ব্লেড থাকে, ব্লেডটি নিয়ে আমি আমার পাম পায়ের রানে একটা ক্রস করি গুরু। ক্রস করার সাথে সাথে আমি পাঁচ মিনিটের মতো মানে চোখে মুখে কিছু দেখি না। তারপর তার পাশের রুম থেকে তার এক ফ্রেন্ডের বাসা ছিলাম, যে ফ্রেন্ডের বাসা তামান্না, তার হাজবেন্ড হচ্ছে শাওন, তাদের আরেক দুইটা ভাই আছে, একটা নাম হচ্ছে মনে হয় রিজবি, একটা কথা বলতে পারতেছি না। তো তারা আমার সাথে সাথে রাত দুইটার দিকে সে চিৎকার করে, তারপর তার বান্ধবী তামান্না আসে, তার হাজবেন্ড শাওন ভাই আসে, আয়সা, তারা কাপড় পুরার পর আমার এখানে ট্রিটমেন্ট করে। তখন সে না ফিট হয়ে পড়ে যায়, তার সেন্সলেস থাকে পাঁচ মিনিটের মতো। পরবর্তী একটা সময় সে যখন যে বাসার নিচে ট্রিটমেন্ট করবে, সেলাই করবে, সন্ধ্যার দিকে পরের দিন সেলাই করতে যাই, ডাক্তার দেখে অনেক ঘাবড়ার পরে যে আপনাদের এটা হয়েছে বাট আপনারা সারাদিন নিয়ে আসলেন না, সন্ধ্যার দিকে নিয়ে আসলেন, এটা তো অনেক ডেঞ্জারাস অবস্থা, কিভাবে কি। তারপর আমি গুরু বললাম যে আপনি ট্রিটমেন্ট করেন। তো যখন এই জিনিসটা ব্যান্ডেজটা খুললো, সে দেখার সাথে সাথে ওইখান থেকে ফিট হয়ে পড়ে যায়। আমি ঘাবড়ে যাই, তারপরে ডক্টর উনি তাকে বেডে শোয়ায়, আমার পায়ের ট্রিটমেন্ট শুরু হয়, তার কিছুক্ষণ তার সেন্স আসে, সেন্স আসার পর সম্পূর্ণ ট্রিটমেন্ট করার পরে সে আর ওই শাওন ভাই তারা দুজন মিলে আমাকে উপরে উঠায়। উপরে উঠার পরে আমার অনেক কষ্ট হয়, কষ্ট হওয়ার পরে মানে আমি অনেক কান্না করি, তখন সে আমার প্রতি অনেকটা টেক কেয়ার করে। টেক কেয়ার করে তারপর পয়লা বৈশাখ, সেই পয়লা বৈশাখে আগের দিন রাতে সে তার ফ্যামিলির জন্য কিছু কেনাকাটা করে, আমার জন্য একটা লাল পাঞ্জাবি কিনে আনে। তার আগে তার সাথে কথা হয়েছিল যে সে অনেক দূর একটা জায়গায় লং রাস্তায় ঘুরতে যাবে আমাকে নিয়ে, তা আমার সে ভাগ্য হয়নি কাটার জন্য, সে আমাকে একটা পাঞ্জাবি এনে দেয়, আমি পাঞ্জাবিটা পরি। ঠিক রাতের বেলায় ওই দিন একসাথে দুজন ইয়াবা নেই, হয়তোবা আমার কষ্ট হয়, প্রচন্ড কষ্ট হয়, সে নিজের থেকে নিয়ে আসে, এনে বলে যে বাসার সবার জন্য সবকিছু না পারছি, কিছুটা হলো কিছু কিনছি। তো আজকে সেই দিনের উসিলায় আমরা ঘুরতে যেতে পারিনি, তুমি রাগ করো না,
চলো রুমের মধ্যে ইউ বানিয়ে সেলিব্রেট করি। ব্যাপারটা কিরকম ছিল?
সরি,
তোমার পা কাটা বাইরে ঘুরতে পারেনি, ড্রং ড্রাইভে যাইতে পারেনি, অন্তত রুমের মধ্যে নিজেদের মতো করে সেলিব্রেট করি, ব্যাপারটা কিরকম ছিল?
হ্যাঁ, নিজেদের, জি জি গুরু, নিজেদের ইয়োবাটা সেলিব্রেট করে, সে আমাকে এনে ইয়োবাটা নিয়ে পাঞ্জাবি গিফট করে। আমি খুব খুশি হই পাঞ্জাবিটা গিফট পাওয়ার পর। আর ভিতরে অনেক কষ্ট হয় যে প্রত্যেকটা অকেশনে ঘুরতে বের হই, প্রত্যেকটা অকেশনে আমরা ঘুরতে বের হইতাম, বিকালে ঘুরতে বের হইতাম, রাতে আসতাম আটটা নয়টার দিকে। তো ওই অকেশনে আমার ভাগ্য হলো না, ওই রুমের মধ্যে আমরা যতটুকু করার জন্য সে ওই জিনিসটা নিয়ে আসে। আর ওই টাইমটা গুরু ঘোরাটা যদি বলেন, ঘোরাটা পরের সাবজেক্ট, বাট আগে ওই জিনিসটা আমার ভিতরে এমন ভাবে ধারণ করে, একটা ছেলে তিন মাস বাসার বাইরে থাকলে কন্টিনিউ নিতে নিতে তার কিন্তু মাইন্ডটা সেটা হয়ে যায় ওইখানে। কারণ আমি তখন অন্ধজগৎ ক্রিয়েট করতেছিলাম, আমার বোঝার মতো শক্তি ছিল না কোনটা ভালো কোনটা খারাপ। আমি একটা সময় ফুলফিল একটা অ্যাডিক্টেড হয়ে যাই। ওই দিনটা আমি ওইভাবেই সেলিব্রেট করি, তার সাথে অনেক মজা করি, পায়ের কাটা অবস্থাও। পরের দিন গুরু সকালবেলা আমার অনেক কষ্ট হয়, আমি তাকে যে কোনো একটা ব্যাপার শেয়ার করি, সে আমার সাথে অনেক মিসবিহেভ করে। মিসবিহেভ করার কারণে আমি ওই কাটা পা নিয়ে কষ্ট করে কাঁদতে কাঁদতে ওই বাসা থেকে আমি এসে পড়ি আমার বাসায়। আমার বাসায় আসার পরে আমার ফ্যামিলি দেখে খুব শক, তখন আমি প্রত্যেকটা মানুষের
আমাদের অলরেডি আমরা 15 মিনিট সময় পার করে ফেলেছি, তারপর আপনাকে কথা বলার আরো সুযোগ দিচ্ছি, আর 3 মিনিট সময় এর মধ্যে শেষ করুন।
সরি গুরু,
আর 3 মিনিট সময় এর মধ্যে শেষ করুন
গুরু। আমাকে যদি আরেকটু সময় দিতেন আমার জন্য অনেক ভালো হতো।
অলরেডি 1:30 অনুষ্ঠান শেষ, 15 মিনিট সময় বেশি নিয়ে নিয়েছি, তারপর আপনার জন্য আরো 4 মিনিট সময় দিলাম, এর মধ্যে শেষ করুন।
তো গুরু এখানে কথা হলো যে দেখেন, সে একটা কথা বলছে যে রিলেশনে রাখার কথা, প্রত্যেকটা গুরু ইয়ার কথা শুনছেন আপনি, যে তার সাথে সিন কেটের কথা। সে যখন ফার্স্ট যেদিন থানা জিটি করে, আমার বাবা অসুস্থ, গ্লাক্সি হাসপাতালের মধ্যে আমার বাবা থাকে, ওই টাইমে সে আমাকে ফোন করে, অনেক মিসবিহেভ করে। একটা বাবা মরতেছে মৃত্যুর পর, যে আমার বাবা এমন একজন পার্সন যে ভাঙ্গে কিন্তু মচকায় না, সেই বাবার কষ্ট দেখে আমি অনেক কষ্ট পাই, সারাদিন দৌড়াদৌড়ি করি। সে তাকে অনুরোধ করি যে আপনি এমন কিছু করিয়েন না যে আমার বাবা অসুস্থ, আমার বাবা কষ্ট পায়। সেদিন সন্ধ্যার দিকে সে একটা সিনকেট করে, সিনকেট করার পর আমার অসুস্থ বাবা বাসার মধ্যে, সেই বাসার মধ্যে সে পুলিশ নিয়ে আসে। তারপর গুরু খুব কষ্ট পাই, তার থেকে আর কোন একটা ছেলের জীবনে এর চেয়ে অপমান আর আছে কিনা আমি বলতে পারি না। তো আমি তার সাথে রিলেশন ওইখান থেকে স্টপ করে দেই। আরেকটা গুরু কথা, যেদিন আমি রিহ্যাব থেকে ট্রিটমেন্ট করে আসি, ওই দিন আসার পরে তার সাথে যখন আমি ফার্স্ট কন্ট্যাক্ট করি, সে আরেকটা ছেলের সাথে যখন দেখি, আমি চলে আসি ওইখান থেকে। আমি রিহ্যাব থেকে আসার পর যখন তার ফুল ফিল সম্পর্কে জানতে পারি, আমি অ্যাভয়েড করি তার লাইফের থেকে, সে যে কোনো একটা সঙ্গীদের সাথে রিলেটেড, যা একটা ছেলের পক্ষে মানা খুব কষ্টদায়ক ব্যাপার। সেটা হয়তো গুরু আপনি বুঝতে পারতেছেন কাদের সাথে, তার ইনকাম সোর্সটা কি গুরু যদি আপনি জিজ্ঞেস করেন সে বলতে পারবে কিনা আমার মনে হয় না। তার ছোট ভাই গ্রিসে থাকে, তার ছোট ভাই তাদেরকে কোনো হেল্প করে না। তারপর গুরু দ্বিতীয়বার যখন একটা সিনকেট হয়, সেই সিনকেটটাও মিথ্যা ছিল, একটা দরবার হয় আমার বাবার সম্মানের দিকে তাকিয়ে তার চাহিদা পূরণ করে, তাকে দিয়ে দেয় সম্মানের সহিত। তারপর গুরু কন্ট্যাক্টের কথা, সে কন্ট্যাক্ট করে আমার সাথে ফোন দিয়ে আমাকে বলে যে আমি যা করছি অন্যায়, অতীতে যা করছি ওইটা ভুল করছি, এবার যেটা করছি এটাও ভুল করছি, আমাদের লাস্ট একটা সুযোগ দাও, আমি এমন কিছু করবো না যেটা তোমার সম্মান চলে যায়। সে সালিশ থেকে 300 টাকা স্ট্যাম্পে সাইন দেয়, এই পক্ষ ওই পক্ষকে ফোন করবে না, আমি তাকে গুরু ফোন দেই না, আর যদি ফোন করা হয় তার গার্ডিয়ানকে জানাবে। সে ফোন করে, ফোন করার পর সে বলে যে আমি 36,000 টাকা ধান্দা করে নিছি তোমার থেকে, আমি আমার জবানবন্দি দিচ্ছি, তুমি আমার সাথে রিলেশন রাখো লাস্টবারের মতো। আমি ফোনে কথাটা রেকর্ড করে রেখে দিই যে হয়তো বা দুইবার বিশ্বাস করেছি, লাঞ্ছনা পাইছি, এবার হয়তো বিশ্বাসের মধ্যে সে রাখবে, কারণ তার জবানবন্দি দেওয়া এখানে সে 36,000 টাকা নিছে, সে আমাকে অপদস্থ করে, আমার ফ্যামিলিকে অপদস্থ করে। তারপর গুরু তার বিহেভ কেমন জানি দিন দিন চেঞ্জ হয়,
তার উপর ফেটা হওয়ার একটাই কারণ, আমি যখন নেশাগ্রস্ত ছিলাম তখন হয়তো অনেক কিছু বুঝি নাই, যখন আমি ফুলফিল একটা সুস্থ জীবনে ফিরে আসছি ট্রিটমেন্ট করে, তখন তার যে অ্যাটিটিউড, ইভেন তার চলা স্টাইল, সে সুন্দর সে যেগুলো বের হইতো বা সে বাসা আসতো, তার চুলের অবস্থা, চেহারা অবস্থা অন্যরকম গুরু, তখন একটা ছেলে কি মানা পক্ষে সম্ভব? সম্ভব না। সে আমাকে ওই পর্যায় থেকে যখন আমি তাকে অ্যাভয়েড করে আসি, অ্যাভয়েড করার সাথে সাথে সে আমাকে যে কোনো ভাবে বলতো যে আমার সাথে রিলেশন রাখতেই হবে তোমার। যখন আমি তার গার্ডিয়ানকে জানাই, তার গার্ডিয়ান একজন ছিল বোহার নাম, তাকে দেয়া ফোনটা দিয়ে সে আমাকে ফোন দিয়ে যথেষ্ট বিরক্ত করে। তার গার্ডিয়ানকে দেওয়ার পরে তার গার্ডিয়ান বলে ঠিক আছে তুমি যে সালিশের, আমরা যাকে গার্ডিয়ান মানি তার কাছে বিচার নিয়ে যাও। তো গুরু ওনার চাচার কাছে আমি লাস্ট যেদিন বলার কথা বিচার দিছি, তিন দিন দিছি এর আগে, তারপর চতুর্থ দিন দিছি যখন, তখন তার টাইম ডেট সবকিছু বলে দিয়ে আসছি যে আপনার ভাস্তি আমাকে এভাবে ইয়া করতে। তার চাচা কিন্তু তার হাত পা জোর করে বলছে যে বিথি তুই আর ওকে ফোন দিস না। আমি গুরু ওনার চাচাকে এমন ভাবে বলছি, আমার সামনের 23 তারিখে পরীক্ষার ডেট ছিল, সেটা আগায় নিয়ে আসে 16 তারিখে। আমি এটাও বলে দিছি যে আমার টেস্ট পরীক্ষা সামনে, আমার কিন্তু গুরু পড়াশোনার অনেকটা ঘাটতি, তার জিদ আমার পড়াশোনা হবে না এটাই জিদ, কারণ সে 2 বছর ধরে আজকে পড়াশোনা থেকে বিরত আছে, 2টা বছর সে পড়াশোনা করতেছে না। তারপর গুরু যেদিন 26 তারিখ ঈদের পর সে আমার সাথে আর কি কন্ট্যাক্ট করে না, 1 সপ্তাহ পর কন্ট্যাক্ট করে 26 তারিখে রাতে, সারা রাত কথা বলে গুরু, তাকে জিজ্ঞেস করি আপনি কি বাসায়, বলে যে হ্যাঁ। কিন্তু গুরু সে ছিল ওই দিন রাতে বাহিরে, আমার ফোনে সমস্ত কিছু রেকর্ড করে রেখেছিলাম আমি। সে আমাকে বলে কালকে দেখা করবে, সে আমাকে বলে যে আমরা নতুন একটা রিলেশন করি, তুমি আমার বন্ধু।
আর 1 মিনিট সময় ফরহাদের মধ্যে শেষ করুন।
জি গুরু, সে আমাকে এটা বলছে যে গুরু মিথ্যে মামলার কথা, যে মিথ্যে মামলা দিয়ে আমার লাইফ নষ্ট করছে, সে কিন্তু এগুলো বলছে গুরু। আর এরপরে কথা হচ্ছে যে গুরু, যে আমি জাবিন থেকে আসছি, আসার পরে আমার কোনো ফোন ছিল না, কোনো কিছু ছিল না, কাউকে হুমকি দূরের কথা। সে আমি জাবিন থেকে কেন আসছি তার ক্ষোভ এখানে, যে আমি কেন আসছি জাবিন থেকে। তারপর থেকে সে আমার কাছে এমন ভাবে লাগছে, সে একদিন পত্রিকা দেয়, একদিন মিডিয়ার লোক নিয়ে আসে, একদিন নারী সংস্থা থেকে ওইখান থেকে ফোন আসে, গুরু আমি আসছি জাবিনে, আমি যাবি না আসছি, সেটা তার সহ্য হয়নি। তাহলে গুরু আপনি চিন্তা করেন যে সে গতকালকে আমার বাসায় মিডিয়া নিয়ে গেছে, 71 আমার বাসায় মিডিয়া নিয়ে যেয়ে সে একটা মানহানি করলো। তারপর স্যার আমার ফ্যামিলি প্রচন্ড ভাবে অসুস্থ, আমার বাবা মা ভাই বোন, আমি ইভেন আমি এমন একটা অসুস্থ, এখন আমি বেড থেকে উঠতে পারতেছি না, একমাত্র চিন্তা করতেছি প্রতিনিয়ত যে কার সাথে রিলেশন করলাম, কি হলো, সে আরেকজনের সাথে ছিল, সেই তাদের কণ্ঠ সহকারে আমার ফোনে 26 তারিখের রেকর্ড আছে, ইভেন সে সকালে দেখা করার কথা বলে আমাকে, সে গুরু কন্টিনিউ আমার সাথে যতই সিন কেটেছে সে সন্ধ্যার দিকে আমার সাথে দেখা করার কথা বলে, কেন দিনের মধ্যে কেন বলে না? 16 তারিখে আমার পরীক্ষা, কিন্তু সে পরীক্ষা দিতে দিবে না দেখে এত কিছু করতেছে গুরু, মিথ্যা আরেকটি মামলা দিল। তা আপনারা গুরু, আমি অবশ্যই লাখো মানুষ শুনতেছে, এর মধ্যে যদি বিচার বিশ্লেষণ করেন গুরু, আমি আপনার কাছে রিকোয়েস্ট করব যে আমার ফ্যামিলিটাকে বাঁচান, আমার মতো যেন কোন ছেলে অপদস্থ না হয়। গুরু লাস্ট একটা কথা, যে আপনারা অবশ্যই দেখবেন যে তার ইনকাম সোর্সটা কি, সে কাদের সাথে চলাফেরা করে। আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ, হাত জোর করে অনুরোধ, তার ইনকাম সোর্সটা কি, সে কাদের সাথে চলাফেরা করে, এবং একটা ছেলে রিহ্যাব সেন্টার থেকে আসার পরে কেন নষ্ট হয়।
ফরহাদ ফোনে থাকবেন আমার সাথে, এবং দুইজনের কাছে অনুরোধ যে আমরা অলরেডি 1:30 অনুষ্ঠান শেষ করি, অলরেডি 20 মিনিট সময় পার করে ফেলেছি বেশি, তারপরে হয়তো আরো আর দশ মিনিট সময় থাকব। অনুরোধ, এই এই দশটা মিনিট সময় আপনারা চেষ্টা করবেন আমাকে সঠিকভাবে তথ্য দিয়ে সাহায্য করতে।
গুরু, আমি আপনাকে সমস্ত ইনফর্ম শুনবো, যদি আমার ভাগ্য হয় আমি আপনাকে রেকর্ড শোনাবো যে সে আমাকে ইনফর্ম করতো ইয়াবা খাওয়ার জন্য।
এখন সবকিছুকে পেছনে ফেলুন ফরহাদ, একদম সবকিছুকে পেছনে ফেলে আমার সাথে একদম আমি বিথি আর আপনি তিনজন মিলে কিছুক্ষণ কথা বলি, কথা বলে অনুষ্ঠান থেকে বিদায় নিই। এবং আমাদের তিনজনের কথোপকথন যে কথোপকথন ছড়িয়ে যাচ্ছে দেশ এবং দেশের বাইরে। সবচেয়ে বড় যেটা ব্যাপার, যে তরুণ প্রজন্ম নিয়ে, যে জেনারেশনকে নিয়ে আমরা গর্ব করি, যে প্রজন্মর হাত ধরে সমগ্র বাংলাদেশ আবার নতুন করে দাঁড়াবে, সবচাইতে বিশ্বের উচ্চকিত হবে যে পতাকা সেটি হচ্ছে বাংলাদেশের পতাকা, যে স্বপ্ন আমরা দেখি সে স্বপ্ন কিন্তু অনেক বেশি ঘোলাটে, অনেক বেশি ধোয়াটে আপনাদের দুইজনের জীবনচারিত শোনার পর। এবং আপনারা দুইজনেই কিন্তু এই প্রজন্মকে রিপ্রেজেন্ট করেন, এই প্রজন্মের চিন্তা চেতনা, এদের কালচার, এদের ভাবনা, এদের লাইফস্টাইল, এদের চলাফেরা, এর গতি প্রকৃতি যদি এইরকমই হতে থাকে তাহলে আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি সে স্বপ্ন কিন্তু অধরায় রয়ে যাবে বলেই মনে হচ্ছে আমার। কিন্তু অনুরোধ, শেষ পাঁচ সাত মিনিট প্লিজ আমার সাথে আপনারা দুইজনে কোঅপারেট করবেন এবং সঠিক তথ্য দিবেন।
একটা ছেলে খারাপ হতে পারে কিন্তু এতটা জঘন্য না একটা মেয়েকে রাস্তায় ধরে ক্ষতগ্রস্ত করবে।
আপনার সব প্রসঙ্গ নিয়ে আসবো, সমস্ত প্রসঙ্গ নিয়ে আসবো, একটু ওয়েট করেন, এসব প্রসঙ্গে আসবো আমি। ফরাদ, আপনার আপনার জন্য আমি প্রথম যে প্রশ্নটা সেটি হচ্ছে একদম সঠিক তথ্য দিবেন, আপনি বিথিকে এখনো ভালোবাসেন?
আমি আমার বাবা মাকে ভালোবাসি, বিথি।
আপনি আপনি এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড আমি একটা প্লটের কথা বলতেছি, একটা তথ্যের কথা বলতেছি, সেটি হচ্ছে যে আপনার কাছে মনে হলো যে সমস্ত কিছু মনে হয় ঠিক হয়ে গেল, যে প্রবলেম হচ্ছে, যে সমস্যা হচ্ছে সে সমস্যার পুনরাবৃত্তি আর ঘটবে না, কোন এক শক্তি বলে এ ধরনের আপনি গ্যারেন্টি পেলেন, যে ধরনের সুখস্মৃতি, অনেক দুঃসহ নোংরা স্মৃতি আছে আপনাদের দুইজনের মধ্যে, কিন্তু কিছু সুখস্মৃতিও আপনাদের মধ্যে আছে, সেই সুখস্মৃতির টানে ওকে নিয়ে আবার জীবন পার করার সুযোগ তৈরি হলো, অবশ্যই সেই সুযোগটা আপনি নিতে চাইবেন, ঠিক না বেঠিক? কোন ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিবেন না, কোন
জীবন নিব না, যে সুযোগ আমার জীবন, আমার ফ্যামিলি ধ্বংস করে দিচ্ছে, আমার সমাজ, সেই সুযোগ গুরু কেউ নিবে না জীবনে।
আপনি নিবেন না,
সুযোগের কোনো প্রয়োজন নাই। যে
আপনার ফরহাদ, ফরহাদ, আপনার মনের মধ্যে বিথির প্রশ্নে দুর্বলতা এখনো বর্তমান, সঠিক না বেঠিক? আপনি সেই দুর্বলতা অনুযায়ী তার প্রতি আপনি আহ্বান জানাবেন না, তাকে আপনার জীবনে নিবেন না, সেটা ঠিক আছে, কিন্তু দুর্বলতা এখনো বর্তমান, ঠিক না বেঠিক? মিথ্যা কথা বলবেন না।
না গুরু, তার প্রতি আমার কোনো দুর্বলতা নাই।
বিথি, এক সেকেন্ড আপনি থাকেন, এক সেকেন্ড,
তার প্রতি আমার কোনো দুর্বলতা
বিথি, এখনো ভালোবাসার জায়গা জুড়ে ফরাদের অবস্থান আছে, ঠিক না বেঠিক?
না, এখন ওর প্রতি আমার কোনো ভালোবাসাই নেই, কারণ ও আমার সম্পর্কে যা বলল
না, আপনি
এই মুহূর্তের হয়তো বা টান ছিল, এতদিনের একটা সম্পর্ক ছিল,
অর্থাৎ এই মুহূর্তে যে কথাগুলা শুনলেন তারপর থেকে টান নাই হয়ে গেল, এত সহজ না টান জিনিসটা। তার প্রশ্নে আপনার টান বর্তমান নাকি অতীত, টান কি আছে কি নাই?
না, টান একদমই নাই।
কতক্ষণ আগ পর্যন্ত ছিল?
কতক্ষণ আগ পর্যন্ত না, লাস্ট যে ঘটনা ঘটে তার আগ পর্যন্ত ছিল, তারপরে যা হয়েছে তারপর থেকে জাস্ট তাকে ঘৃণা করা ছাড়া আর তার শাস্তি কামনা ছাড়া আমার কোনো উদ্দেশ্যই আর নাই।
তাই যদি হয়ে থাকে, দুজনের উদ্দেশ্যে আমার বলার, স্বপ্ন দেখার নিমিত্তে যেভাবে দুজন কাছাকাছি এসেছিলেন, দুজন পরস্পরের কাছ থেকে ঠিক সেইভাবে আলাদা হয়ে যান, কিন্তু একটি বিষয়ে আপনাদের স্মরণাপন্ন হব আমি, আপনাদের আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব আমি, জীবনটাকে কোন গ্রাউন্ড থেকে দেখার চেষ্টা করছেন আমি জানি না, কিন্তু আপনাদের হাত ধরে জীবনটা যে জায়গাতে এসে দাঁড়িয়েছে, জীবনের রূপ যদি এইরকমই হয়,
সে জীবন কখনোই আমার জন্য অথবা আমার কোনো বন্ধুদের জন্য কাম্য হওয়া উচিত না। আপনাদের লাইফ স্টাইলটা যে ধরনের ছিল আমার কাছে মনে হয়েছে যতটুকু, সেটাই হচ্ছে যে যেমন ইয়োবার কথা আসছিল কথা প্রসঙ্গে, ফরাদ আপনি আমার সাথে ফোনে আছেন। ইয়োবার কথা আসছিল, ইয়োবার রাংতাতে দেওয়ার পরেই, ইয়োবার বডিটা তো খুব ছোট হয়, এটি অনেকটা একদম ছোট, রাংতাতে দেওয়ার পরের কালার চেঞ্জিং হতে থাকে, আপনি দেখছেন তো ফরাদ কালারের চেঞ্জিংটা, রাংতাতে নিচে আগুন দেওয়ার পরে যখন রাংতাতে কালারে পরিবর্তন ঘটতে থাকে, দেখছেন তো এটা। ওই স্মেলটা যতক্ষণ পর্যন্ত আপনি ইয়োবাটা নিজে না গ্রহণ করছেন, তার আগে যে স্মেলটা ক্রিয়েট হয়, এই স্মেলটা শরীরের প্রত্যেকটা রন্ধ্রে একটা মাদনা ক্রিয়েট করে, ঠিক না বে ঠিক? নেয়ার আগ পর্যন্ত বলছি আমি, নেয়ার আগ মুহূর্তে, ঠিক না বে ঠিক?
আমি এখন অনুভব করতে পারি গুরু, ওগুলা আমার জীবনে অনেক ক্ষতি ছিল।
না, ক্ষতি লাভের কথা বলছি না, আমি একটা এক্সপিরিয়েন্স এর কথা বলছি। আপনি জাস্ট ইয়োবার ওই পাপটা নেয়ার আগ পর্যন্ত টোটাল অ্যারেঞ্জমেন্ট এর কথা বলছি, যেমন আপনি বড়িটা রাংতার উপরে দিলেন, নিচে আগুন দিয়েছেন, দেন যে স্মেলটা ক্রিয়েট হয়, আবহটা ক্রিয়েট হয় জাস্ট পাপটা নেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত, এবং বড়ির কালারটা চেঞ্জ হতে থাকে, এই ফিলটা অনেক বেশি এক্সাইটমেন্টে ভরা। এটার সাথে অন্য কোন কিছুর আর তুলনা চলাটা, যারা ইয়োবা আসক্ত তাদের তারা খুব ভালো বুঝে, ঠিক না বে ঠিক? এবং এই সিনটা যখন কাছ থেকে দেখবেন, ইচ্ছা এবং অনিচ্ছায় বিথে আমি আপনাকে বলছি, তখন সেই জায়গা থেকে আপনার টানে আপনার ভালোবাসা ওই মানুষটাকে সরিয়ে নিয়ে আসাটা অতখানি টাফ আপনার মনে হয়েছে কিনা তার এক্সাইটমেন্ট দেখে, ঠিক না বেটি? তার এই চোখ মুখের চকচকে ভাব এবং সেই জায়গাটার মধ্যে তার ইনভলভমেন্টটা দেখে, ঠিক না বেটি?
হ্যাঁ ঠিক।
সে তখন একদম এক্সাইটেড হয়ে উঠত যখন ওই প্রসেসের ভেতর দিয়ে যেত, যখন সে পাফটা নিত ঠিক তার আগ মুহূর্তে, তার চোখ মুখে যে আগ্রহ বা আকাঙ্ক্ষা। আপনার কি কখনো মনে হয়েছে যে সেই জায়গা থেকে আমি বিথি আমার ভালোবাসা দিয়ে তাকে সরিয়ে নিয়ে আসতে পারবো? মনে তো হয়নি, কারণ সে যেভাবে এনজয় করতো এনভায়রনমেন্টটা, ঠিক না বেটি? এনভায়রনমেন্টের সময় কেমন করতো সে ওই সময়, ওর এক্সাইটমেন্টটা কেমন হতো? তারপরে যখন কাছ থেকে দেখতেন,
ব্যবহারটা পুরো চেঞ্জ হয়ে যেত,
যখন ধরেন টোটাল অ্যারেঞ্জমেন্ট নিয়ে বসেছে, যখন আপনি চান যে কোনোভাবে সেই জিনিসটার মধ্যে না থাকুক, কোনোভাবে না চাই, কিন্তু অনেক সময় এ ধরনের সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায়, তৈরি হয়ে যায়, আপনি না চাইলেও হয়তো এরকম পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে, যখন দেখছেন যে টোটাল অ্যারেঞ্জমেন্ট নিয়ে বসেছে, সে পাপ নিবে, তার মুহূর্তে তার চোখ মুখের যে অভিব্যক্তি ভাবভঙ্গি, যে এখনই যেন ভালো লাগার চরম সমুদ্রে ঝাঁপ দিতে যাবে, সেই এক্সাইটমেন্টটা, এক সেকেন্ড আপনি ফোনে থাকেন, সেই এক্সাইটমেন্টটা কাছ থেকে তো আপনি দেখেছেন, তখন আপনার কি মনে হতো যে সেই জায়গা থেকে ফেরানো সম্ভব? আপনার কি মনে হতো?
না, তখন ওইটা কখনোই সম্ভব না, কারণ সে তখন অন্য দুনিয়ার একটা মানুষ হয়ে
গেছে। এক্স্যাক্টলি, এবং এটাই হচ্ছে সত্য কথা, কে সঠিক আর কে বেঠিক এটা বুঝবার জন্য এই নাটকটা আমাকে করতে হলো। আই এম সরি যে এবার এরকম প্রসেসকে এত ডিটেলসে আমাকে বলতে হলো, আবার কেউ কনফিউজ হবেন না যে গুরু এত ডিটেলসে কেমনে বলল, গুরু এরকম ইয়োবার কোনো আসরে কখনো ছিল কিনা। তবে আমি আপনাদেরকে বারংবারই বলি যে লালনের একটি কথা আমার কাছে ধ্রুব বাণীর মতো, মানুষ দেখতে এসেছিলাম ভবে এমন জনম আর কি হবে, তাই মানুষের বিভিন্ন অ্যাটিটিউডকে কাছ থেকে দেখা এটা আমার শিক্ষার একটা অংশ বলতে পারেন, একটা নেশাও বলতে পারেন, এবং এটি হচ্ছে সবচেয়ে দুর্ভাগ্যজনক পার্ট আজকের এই অনুষ্ঠানের মেঘলা, সেটি হচ্ছে ইয়োবার ওই আসরে দুইজনের বর্তমান থাকা, কেউ একজন এতটুকু একনলেজ করলো অন ইয়ারি যে হ্যাঁ আমি সেই জিনিসটা দেখেছি, বর্ণনা চেঞ্জ হতে সেটা আমি অনুভব করেছি, ফিল করেছি, খেয়েছি, আরেকজন বলল যে তার ওই পরিবর্তনটা হতে আমি দেখেছি কাছ থেকে। এই যদি হয় ভালোবাসার প্রেমের অবস্থান, এই যদি হয় প্রেম এবং ভালোবাসার অবস্থান কোন একটি ইয়োবার আসরে, কোন একটা গাজার আসরে বা ফেন্সির আসরে, তাহলে সে ভালোবাসাকে ভালোবাসা বলবো, প্রেম বলবো, অনেক অন্য কোন উপাখ্যান দিব। ও কতক্ষণ এক্সাইটমেন্টে ভুগত, ও কতক্ষণে ওর মনের মধ্যে চকচকে নিয়ে তৈরি হতো ইয়োবার ও এনভায়রনমেন্টে, সেটা জানার জন্য এই নাটকগুলো আমি করিনি, আমি শুধুমাত্র আপনাদের দুইজনকে ওই পরিবেশে নিয়ে যা হাজির করেছি, এবং ওইটা জানা ওইটার ভেতর দিয়ে আমি এটা প্রকাশিত হয়েছে যে আসলে এরকম আসর প্রায় আপনাদের উপস্থিতিতে ঘটত, আপনি নেন অথবা না নেন, আপনি হয়তো নিতেন না, আপনি নিজেও বলেছেন যে আমি কখনো গ্রহণ করতাম না, এবং আমিও বিশ্বাস করি গ্রহণ করতাম না, কিন্তু এই এনভায়রনমেন্ট ওকে পড়ে থেকে দেখতে ঠিক থাকতে দেখেছেন।
তার আগ মুহূর্তে অনেক সিনকেট করতো, পাগলের মতো হয়ে যেত,
এবং ফাইনালি এই ধরনের আসরে ওকে এ ধরনের গ্রহণ করতে দেখেছেন, এটি দুঃখজনক।
এবং একজনকে ভালোবাসার পরেও এ ধরনের আসর পারমিট করতে পারা, এটা তার চাইতে বেশি দুঃখজনক। মজার ব্যাপার হচ্ছে, আমি কিন্তু একবারের জন্য বলিনি যে ইয়োবা সেবন করার কখন আপনার মধ্যে ছিলাম। আমি যখন এক্সাম্পল দিচ্ছিলাম, আমি যখন ড্রামাটিক ওয়েতে এই কথাগুলো বলছিলাম আপনাকে কনফিউজ করার জন্য না, কিন্তু তখনও কিন্তু আমার উদ্দেশ্য ছিল না এই কথা বলার। কিন্তু এ ধরনের পরিস্থিতিতে তাকে দেখেছেন যে ধরনের কাজের মধ্যে সে লিপ্ত আছে।
না না গুরু, আমি আসলে আমি বুঝতে পারলে একটা মানুষ চোর যখন চুরি করে সে কখনো বলে না সে চুরি করছে।
আপনি এই ধরনের আসরের মধ্যে তাকে দেখেননি?
না, এটা কখনোই না। তার যখন টাকা দরকার হয়তো সে পাগল হয়ে যেত।
ঠিক আছে, আমি 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 যে আমি যে এক্সাম্পল গুলো দিচ্ছিলাম খুব পরিষ্কার ভাবে দিচ্ছিলাম না আপনাকে? এ পরিবেশ দেখেননি কখনো ওকে?
গুরু, আপনি যে সরাসরি যেটা বলছেন ওইটা একেবারেই না।
এই পরিবেশে কখনোই দেখেননি?
না, কখনোই না।
এই আপনি ফোনে থাকেন, কখনো দেখেননি?
না, কখনোই আমি দেখিনি। ও যদি আপনি ও বলতেছে, আমি কিন্তু ওর সম্পর্কে কোনো একটা নোংরা কথা বলিনি, শুধু বলছি ওর একটা প্রবলেম। ও একটা সময় ভালো ছিল, ওর এটাই শুধু প্রবলেম। কিন্তু ও আমাকে ছোট করার জন্য, একটা মানুষকে ছোট করার জন্য।
না না, আপনি এই পরিবেশে কখনোই দেখেননি তাকে?
না, কখনোই দেখিনি।
আমার হায়ের সাথে হা মিলাচ্ছিলেন কেন তাহলে?
কারণ ওর যখন টাকার দরকার হইত, ওর যখন এই
সব প্রসঙ্গ তো আপনি বলেছেন, আমি তো বলছিলাম যে চোখের সামনে যখন দেখছেন সে এটা নিচ্ছে, সে তখন এক্সাইটমেন্টে ভুগছে এবং আপনি বলছেন হ্যাঁ আমি সেটা দেখেছি, কেন বললেন?
আমি গুরু ওইভাবে আমি বলি নাই, আমি তো বুঝতে পারতেছিলাম কথাগুলি, কিন্তু আমি তো ওইভাবে বলি নাই।
গড নোজ, এখানে কোন লাইভ ডিটেক্টিং মেশিন নাই, লাইভ ডিটেক্টিং মেশিন যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কি সঠিক আর কি বেঠিক। কিন্তু আমি কোনোভাবে বিশ্বাস করি না, কোনোভাবে মানতেও চাই না যে আপনার মধ্যে কোন রকমের ওই ধরনের আসক্তি আছে যা ফরহাদ বলল। এটা আমি কোনোভাবে মানি না, কোনোভাবে বিশ্বাস করি না। কিন্তু আপনাদেরকে নিয়ে পোস্টমর্টম করাটা আমার দায়িত্ব, যাতে করে যারা আমাদের শ্রোতা বন্ধু তারা বুঝতে পারে যে কি সঠিক আর কি বেঠিক। সেই কারণে হয়তো আমাকে এই ধরনের মাঝে মাঝে, আমাদের যেহেতু কোনো মেশিন না যার মাধ্যমে ধরে ফেলবো যে কি ঠিক বলছে আর কি আমাদেরকে মিসগাইড করছে, কিন্তু মাঝে মাঝে ধরনের ডেমনস্ট্রেশন আমাকে করতেই হয় আপনাদের ভেতরের কথাগুলো আমাদের সামনে প্রতিভাত হোক। সেই কারণে অনুষ্ঠান শেষ করার মুহূর্তে চলে এসেছি, অলরেডি দুইটা বলেছিলাম, দুইটার সময়ও পার হলো। আপনাদের পক্ষে আসলে আমি বড় নিরুপায়, বড় অসহায় যে আপনাদের ব্যাপারে কমেন্টস করার শক্তি আমার নাই। আপনার ব্যাপারে ফরহাদ নাই এই কারণে যে আপনি যে পরিস্থিতিগুলো সৃষ্টি করেছেন বা যে ঘটনাগুলো ঘটেছে সেটাকে কোনো এক্সপ্লেনেশন কোনো যুক্তি দিয়েই কিন্তু এই জিনিসগুলোকে সঠিকভাবে মেনে নেওয়ার কোনো উপায় নাই। আর আপনার জন্য আমি প্রচন্ড রকমের হতাশ এই কারণে যে একটার পর একটা ঘটনা তৈরি হচ্ছে, একটার পর একটা সিকোয়েন্স তৈরি হচ্ছে, তারপরও পরবর্তী ঘটনা ঘটার সূত্রপাত বা সেই ঘটনা ঘটার সুযোগ আপনি তৈরি করে দিয়েছেন। আপনি আপনার মনের মধ্যে, আপনার চিন্তা চেতনার মধ্যে কন্ট্রোল নিয়ে আসতে পারেননি। এটি সত্যি খুব দুর্ভাগ্যজনক ছিল, দুঃখজনক ছিল। এজন্য হয়তো এত দূর পর্যন্ত আপনাকে দেখতে হতো না, এত কষ্টের রাত, এত কষ্টের দিন, এত কষ্টের ঘটনার সাথে আপনাকে এক্সপিরিয়েন্সড হতে হতো না যদি আপনি প্রথম ঘটনার পরই নিজেকে লাগাম দিয়ে নিতে পারতেন। ঠিক না বেঠি? এটাই হচ্ছে আপনার জন্য আমার সবচেয়ে দুঃখের ঘটনা। আমি আরেকবার পরিষ্কারভাবে বলছি, আমি কোনোভাবে বিশ্বাস করি না বা বিশ্বাস করতে আমার মন চায় না যে আপনি কোন অ্যাডিকশনের সাথে জড়িত থাকতে পারেন, কোন অ্যাডিকশনের সাথে আপনি জড়িত বা ওই অ্যাডিকশনের এনভায়রনমেন্টে ছিলেন। যদিও আমি একটা ডেমনস্ট্রেশন করেছি, শুধুমাত্র আপনাদের দুইজনের অ্যাকচুয়াল চেহারাটা বের হয়ে আসুক, মানুষ যেন সঠিক তথ্য জানতে পারে সেই কারণে, কিন্তু আমার মন কখনো বিশ্বাস করে না বা আমি কখনো মানতে পছন্দ করি না যে আপনার মধ্যে এই ধরনের অ্যাডিকশন ছিল। শুধু আপনার ক্ষেত্রে দোষের যেটা মনে হয়েছে যে আপনি নিজে সিগন্যাল পেয়েছিলেন যে মানুষটির সাথে সম্পর্ক আমার চলতে পারে না, এই সম্পর্কের অপমৃত্যু হওয়া উচিত, বন্ধ করা উচিত, এইখানে থামিয়ে দেওয়া উচিত, কিন্তু আপনি সেটি পাত্তা দেননি। একটার পর একটা সম্পর্কের সাথে জড়িয়ে গেছেন, আবার নতুন সম্পর্ক তৈরি করেছেন, আবার কেস করেছেন, আবার সেটেল ডাউন করেছেন, আবার জিডি করেছেন, আবার সেটেল ডাউন করেছেন, আবার মাতবরের সাথে বসেছেন, আবার সেটেল ডাউন করেছেন। এত কাহিনী না করলে হয়তো এত দুর্ঘটনার সাথে পরিচয় হতো না এত অল্প বয়সে। এটি হচ্ছে আপনার জন্য আমার সবচেয়ে দুঃখের। আর ফরহাদ, আপনার কাছ থেকে আমি বিদায় নেব তার আগ মুহূর্ত পর্যন্ত। শুধু একটা জিনিস জানতে চাই ফরহাদ, কোন যুক্তি বলে, কোন শক্তি বলে বা কোনো কিছুর বিনিময়ে এটা কি ব্যাখ্যা দিয়ে, মানে এটা কি বলার কোনো এই জিনিসটাকে জায়েজ করার কোনো শক্তি আছে ফরহাদ, যে আপনি এই ঘটনার জন্য নেশা করতে শুরু করবেন, ওই ঘটনার জন্য আপনি ইয়োবা সেবন করবেন বা গাঁজা নেবেন বা ফেন্সিডিল নেবেন, এটা কি কোনো যুক্তি বলে নিজেকে পারমিট করার, নিজেকে জায়েজ করার কোনো সুযোগ আছে ফরহাদ? যত দুঃখই হোক, যত কষ্টই হোক ফরহাদ, এটার কি কোনো সুযোগ আছে? হ্যাঁ বা না বলুন, যত প্রবলেমই থাকুক না কেন জীবনে, যত ঝামেলাই হোক না কেন,
আমি এখন বলি যে হ্যাঁ এটা ছাড়ার রাস্তা অবশ্যই আছে। যে আজকে
ছাড়া পরের কথা, ধরার প্রসঙ্গটা আসবে কোথেকে, কেন আসবে? যে কোনো একটা ঘটনা ঘটলেই কি তাহলে আমরা ইয়োবার বড়ি সেবন করার জন্য মায়ের মর দৌড় দিবনি, নাকি আমরা গাঞ্জা খুঁজে বেড়াবো, নাকি ফেন্সিডিল নিয়ে পড়ে যাবো যদি কোন রকমের দুর্ঘটনা কোন রকমের দুঃখ আসে পৃথিবীতে বা জীবনে? এটা কি কোন সলিউশন হতে পারে? কি বলছেন, সলিউশন হতে পারে এটা? একজন পুরুষ হয়ে কণ্ঠস্বরটা একদম ভরাট হয়ে আসছে আমার কাছে, 18 বছর পূর্ণ হয়নি বলছেন, তাই যদি হয়ে থাকে জীবনের তো শুরুই হলো না ঠিকভাবে, তার আগে জীবনটারে শেষ করে দিলেন। একটা পুরুষ হিসাবে যারে আপনি ভালোবাসেন, যারে আপনার হৃদয়ের একটা অংশ বলে মনে করেন, যার জন্য পা হাত কেটে ছাড়া বেড়া করে দেন, আর সে মেয়েটারে নিয়ে আপনি রাস্তাঘাটে সিন ক্রিয়েট করেন, নিজের ভালোবাসাকে হাজারো মানুষের চোখের সামনে ধর্ষিত করলে লজ্জা করল না আপনার? এটা অন্য অন্য কোন সলিউশন ছিল না যে হাজারো লোকের সামনে আপনার নিজের ভালোবাসাকে নিজের প্রেমকে এরকম ভাবে নির্লজ্জ ভাবে এরকম পরিস্থিতির সামনে পড়তে হলো? অন্য কোন ওয়ে আউট ছিল না ফরহাদ? অন্য কোন সমাধান ছিল না?
সেটা ছিল মিথ্যা একটা নাটক গুরু।
এই ঘটনা ঘটেনি, আপনি টর্চার করেনি, মারেননি তাকে? আমি আয়ুর সাথে এখনই কথা বললাম, থানার আয়ু, তার সিনেমা তিনি আমাকে জানালেন যে এটা সাক্ষী প্রমাণ সবকিছু বলছে যে আপনি ওখানে টর্চার করেছেন। ফরহাদ, লাখ লাখ মানুষকে মিসগাইড করেন না প্লিজ, আর যদি করে থাকেন সরি বলেন যে আসলে ভুল ছিল সেটা।
না গুরু, সেটা ছিল একটা মিথ্যা নাটক গুরু।
আপনি করেননি এই জিনিসটা? তার গায়ে হাত তুলেননি
গুরু? জিনা গুরু,
তার গায়ে হাত তুলেননি আপনি? ফরহাদ,
ফরহাদ,
একটা গোয়েবালসের মতো হাজারবার একটা মিথ্যা কথা বললে কখনো সত্য হয়ে যায় না, বরং এখনো সুযোগ আছে। হয়তো বয়সে খুবই মাত্র তরুণ এবং কচি আপনি, এখনো সুযোগ আছে আপনার এই জায়গা থেকে হয়তো রিটার্ন হওয়ার। যদি আপনি বলেন যে না এই ঘটনাটা ঘটে গেছে, আই এম সরি ফর দ্যাট, প্লিজ এক্সকিউজ মি
গুরু, আমি তার গায়ে হাত তুলিনি, সে এত বড় একটা মিথ্যা কথা বলতে পারলো, সে আমার সাথে 3 মাস বাসার বাইরে ছিল।
আয়ু মিথ্যা কথা বলছে কেসে?
আরো তো মিথ্যা আছে
কেসের, আয়ু কি মিথ্যা বলছে? কেসের যে পরিদর্শক সে মিথ্যা বলছে? তিনি আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছিলেন, তহিদুল আরেফিন, মিথ্যা বলছে? যিনি তদন্তকারী কর্মকর্তা, সাক্ষী প্রমাণ বলেছে যে তিনি তুমি হাত দিয়েছিলেন আপনি, আপনার বাপ। আচ্ছা এটা প্রসঙ্গ বাদ দিই, আপনার বাপ যে যে সেটের টাকা দিয়েছে 36,000 টাকা, সে সেট আপনি দৌড় দিয়েছিলেন না?
জি গুরু, আমার বাবা যদি সত্যিকার অর্থে আমাকে ভালোই বাসে, তাহলে সে ভালোবাসার মধ্যে
ওইটা পরের কথা, আপনি সেট নিয়ে দৌড় দিয়েছিলেন,
এটা কেমন ভালোবাসা?
আচ্ছা ঠিক আছে, সেটার প্রসঙ্গ নিয়ে তো আমি এতক্ষণ সেটার প্রসঙ্গ নিয়ে এতক্ষণ ধরে আমি তাকে যা বলার বললাম সবই শুনেছেন আপনি। সেট নিয়ে ভরার ভর দুপুরে লোকজনের মধ্যে সেট নিয়ে প্রেমিকা সেট নিয়ে দৌড় দিলেন, এই কাহিনী করছিলেন নি? তাহলে কিসের জন্য, কিসের জন্য কোন সেটে ড্যামারেজ দিয়ে আসলো তাহলে আপনার বাবা? এমনি এমনি টাকা দিল, এমনি এমনি টাকা দিল
গুরু? সেটা তো গুরু সে স্বীকারোক্তি করছে যে সে আমার থেকে ধান্দা করে 36,000 টাকা নিয়েছে, তার জবানবন্দি।
আপনি স্যার কাছে সেট দিয়ে যাননি?
কিন্তু তারপরও তো আমি তাকে বিশ্বাস করছি।
তার গায়ে কখনোই হাত তুলেননি গুরু? কখনোই ফরহাদ তার গায়ে আপনি হাত তুলেননি?
জি গুরু, সেটা আমি রিহ্যাবে থাকার আগে করছি গুরু।
তুলেছেন গায়ে গায়ে হাত
যখন ক্রিয়েট করছি?
তুলেছেন আপনি নিজে সরি বলেন যে জিনিসটা আপনি করেছেন সেটা কোনোভাবেই সঠিক ছিল না, অন্যায় ছিল, ভুল ছিল, নাহলে 18 বছর কেন? আগামী 58
ছিল তার একটা বানানো নাটক, সে আমাকে জীবনে যেন পায়।
এখন এখন কি নেশার মধ্যে আছেন কোন? এখন কি নেশার মধ্যে আছেন? এখন নেশার মধ্যে আছেন? এখন কোন নেশার মধ্যে আছেন? সিগারেট ছাড়া? সিগারেট তো খান সমানে, সিগারেট ছাড়া অন্য কোন নেশা করেন এখন?
জিনা গুরু,
সিগারেট কটা করে খান, 20টা না 25টা না আরো বেশি?
জিনা গুরু,
কয়টা?
আমি টোটাল গুরু ছেড়ে দিছি সবকিছু,
সিগারেট খান না,
একটা পরিপূর্ণ লাইফে চলে আসছি, এই কারণে আমি আমার জন্য না, আমার পরিবারটার জন্য, আমার পরিবারের নিরাপত্তার জন্য আমি আপনাদের কাছে, সমগ্র বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে
আমরা শেষ করব। নেশা করেন এখন? এখন নেশা করেন?
বোনের পিছনে এমন ভাবে আসে,
এখন নেশা করেন? এখন নেশা করেন আপনি
আপনাদের কাছে গুরু?
নেশা করেন কোনো এখন?
জি না গুরু।
এই নেশাতে আর যাওয়ার সম্ভাবনা আছে কোনো?
কোনদিনও না।
আপনি প্রতিজ্ঞা করছেন যে নেশাতে কখনোই আপনি যাবেন না?
আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত জোড় করে একটু আগে বলছি যে
শেষ করেন, কথা শেষ করেন।
আমাকে খারাপ পথে আল্লাহ না নেয়,
আমাদেরকে এত জলো মানুষকে সামনে সে মিথ্যা বলেছিল, তাহলে ধরে নেওয়া যায় যে বাকি সমস্ত তথ্য যা দিয়েছে সবই মিথ্যা ছিল। এটা হচ্ছে এক। আরেকটি হচ্ছে যে নিজের ভালোবাসা, নিজের প্রেম একদিনের জন্য যদি ভালোবেসে থাকে এই মেয়েটিকে, এবং এই মেয়েটি এই বিথি যদি একদিনের জন্য ভালোবেসে থাকে আপনাকে, নিজেদের তৈরি ভালোবাসাকে এভাবে নাঙ্গা করেন না, এভাবে বাজারের পণ্য বানিয়েন না, এভাবে এই প্রেমটাকে ভরা সমাজে ধর্ষিত হতে দেখেন না। কেমন প্রেমিক আপনি যদি আপনার ভালোবাসার সেই মানুষটি যাকে আপনি একদিন এক মুহূর্ত একটা সেকেন্ড সময়ের জন্য ভালোবেসে থাকেন, যার জন্য আপনি পা কেটেছিলেন, যার যে পুকুরে সাঁতার কাটতে জানে না লাভ দেওয়ার পরে ডুবে যাচ্ছিল দেখে আপনার চোখের পানি টলটল করছিল, সে ধরনের ফিলিংস যদি একটা মুহূর্তের জন্য, একটা মুহূর্তের জন্য যদি সত্যি হয়ে থাকে, তাহলে কোন রুচিতে সেই মেয়েটিকে লাখ লাখ মানুষের সামনে আপনি বলেন যে তার ইনকাম হয় কোন কোন শরীর বেচা টাকাতে? এটা 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 কোনোভাবে পারমিট করে না কোনো ভালোবাসার মানুষকে, কোন প্রেমময় মানুষকে। অসহ্য, এগুলো বন্ধ করেন। ভালোবাসার নামে স্বেচ্ছাচারিতা বন্ধ হোক, প্রেমের নামে মাস্তিবাজি বন্ধ হোক। প্রেম ভালোবাসা অদ্ভুত এক প্রাণের সম্পর্ক, অদ্ভুত ক্যারিশমেটিক একটি রিলেশনশিপ, যেমন আল্লাহ রাসূলের মধ্যে তৈরি হয় এই প্রেমের সম্পর্ক। যুগের পর যুগ, বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী ধরে অতি মানবীয় ক্ষমতা নিয়ে যারা এসেছেন তাদের সাথে সৃষ্টি হয়েছে স্রষ্টার এই সম্পর্ক। স্রষ্টা বলে দিয়েছেন যে যার্রা পরিমাণে সুখ দিয়ে দিয়েছে স্রষ্টা এই ভালোবাসার মধ্যে, প্রেমের মধ্যে, আর সেই প্রেমকে রাস্তায় নামিয়ে নিয়ে এসেছেন আপনারা। সে প্রেম থেকে মুক্তি দেন। ভালোবাসার নামে স্বেচ্ছাচারিতা, ভালোবাসার নামে নোংরামি, ভালোবাসার নামে এ ধরনের কথা খুঁজে পাচ্ছেন আপনারা যা শুরু করছেন, এটা 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 আসলে সবকিছুর বিয়ন্ড দ্য লিমিট। এগুলো বন্ধ হওয়া উচিত, নাহলে প্রেম ভালোবাসার প্রশ্নে মানুষ রাস্তা কমে যাবে। যা করতেছেন মাস্তিবাজি নাম দেন, মাস্তিবাজি করেন, হু কেয়ার্স, বাট ওটাকে প্রেমের নাম কেউ দিয়েন না। আপনাদের কোর্টে আপনাদের মামলা বিচারাধীন, সো এই প্রসঙ্গ নিয়ে আমার বলার কিছুই নাই। অবশ্য আমরা চাইব যে সঠিক সেজন্য জাস্টিস পায়। অনুষ্ঠান আজকে শেষ করছি এই মুহূর্তে, এবং আমরা আপনাদের উপরে সেই ফলো আপটা থাকবে। যদি এই যে ঘটনা আপনি যে প্রতিজ্ঞাটা আপনি করলেন সেটা যদি সত্যি বাস্তবায়ন হতে হয়ে থাকে, তাও বুঝবো যে আজকে আমাদের ছোট্ট একটা প্রাপ্তি যে একটা একজন মানুষ এই অন্ধকার জগৎ থেকে ফিরে আসছে। আপনার জন্য পরিপূর্ণ সহমর্মিতা বিথি, পেছনে যা গেছে তা গেছে। আর অনুষ্ঠান একদম শেষ প্রান্তে, আর নতুন করে কোনো কথা শুনতে চায় না ফরহাদ বিথি আপনার কাছ থেকে।
লাস্ট কথা গুরু, আমার ফ্যামিলিটা জন্য আমি ভিক্ষা চাইবো সমগ্র বাংলাদেশের মানুষের কাছে, আমার বড় বোনের নিরাপত্তা এবং আমার ফ্যামিলির নিরাপত্তার জন্য।
যারা শোনেন তারা অবশ্যই ব্যাপারটাকে সেই প্রাণীধনযোগ্য মনে করবেন। এবং বিথি আপনার কাছ থেকে আমরা বিদায় নিয়ে নিচ্ছি একদম শেষ প্রান্তে। আমরা আপনার পক্ষ থেকে কোর্টে মামলা বিচারাধীন আমি যতদূর জানি, সো আমরা অবশ্যই চাইব যে মামলা যদি আপনি উইথড্র করেন, এটা আপনার আপনার কল, আর আপনি যদি মামলা কন্টিনিউ করেন তাহলে অবশ্যই যেন যিনি সঠিক যে সত্য সে যেন জাস্টিস পায়, সে প্রার্থনা করব। আর এই প্রার্থনা রাখব যে ভালোবাসার নামে এ ধরনের স্বেচ্ছাচারিতা, ভালোবাসার নামে নোংরামি, ভালোবাসার নামে এরকমের বেহায়াপনা, ভালোবাসার নামে এরকম বেলাল্লাপনা, ভালোবাসার নামে এরকম বোহেমিয়ান লাইফ, ভালোবাসার নামে এ ধরনের নোংরামির এখনই আজ এই মুহূর্তে এসব বন্ধ হোক। ভালোবাসা এবং প্রেম অনেক পবিত্র একটি জিনিস, যতদিন পর্যন্ত এর মধ্যে পবিত্রতা থাকবে ততদিন পর্যন্ত ভালোবাসার জন্য আমরা হাহাকার করব। সবাই ভালো থাকবেন। ভালোবাসার বাংলাদেশ থেকে বিদায় নিচ্ছি আমি।
বন্ধু গুরু এতে সংবিধান নিয়ে চলে গেলেন এবং অতিথি বন্ধুও চলে যাচ্ছেন, আমারও যাবার পালা। আর ঘড়িতে সময় এখন
ওকে, আর বন্ধু আজকে যাদের আমরা ফোনে নিতে পারিনি যে দুজন বন্ধুকে, তাদেরকে অবশ্যই আমরা আগামী সপ্তাহে কানেক্ট করব এবং গুরু এহতেশামের সাথে কথা বলানোর চেষ্টা করব ইনশাল্লাহ। কথা দিলাম, সো একদমই কোনোভাবেই মন খারাপ করবেন না আজকে সময়ের জন্য তাদের সাথে, তাদেরকে গুরু এহতেশামের সাথে কানেক্ট করতে পারিনি। সো প্লিজ কোনোভাবেই মন খারাপ করা চলবে না, আগামী সপ্তাহে অবশ্যই আমরা চেষ্টা করব গুরু এহতেশামের সাথে আপনাদেরকে কথা বলিয়ে দেওয়ার জন্য। এবং আপনাদের এই SMS কমেন্টস অব্যাহত থাকুক, আমাদেরকে যারা SMS করেছিলেন এতক্ষণ এবং কমেন্ট করেছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনি ইচ্ছে করলে এখনো কমেন্ট করতে পারেন আমাদের পোস্টে, আমাদের ফেসবুকে যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে সেটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। আপনি এখানটিতে এসে আমাদের প্রাণ আর ভালোবাসার বাংলাদেশের পোস্টে এখনো কমেন্ট করতে পারেন, আর ইচ্ছে করলে শেয়ারও করতে পারেন, আর যারা লাইক দেননি লাইক দিতে পারেন। এবং আমাদের এই পেজটিতে লাইক দিয়ে আপনি আমাদের পেজটিকে সমৃদ্ধ করবেন এটি আশা করছি। আর যারা আমাদের এপিসোডগুলো মিস করে যান তাদের জন্য বলা যে আমাদের নিজস্ব একটি ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আমাদের সমস্ত প্রোগ্রামগুলো আপলোড করে রাখা আছে। সো আপনি ইচ্ছে করলে যখন তখন প্রোগ্রামগুলো ডাউনলোড করে শুনতে পারেন আপনার কাঙ্ক্ষিত প্রোগ্রাম। আর সেক্ষেত্রে ওয়েবসাইটের অ্যাড্রেসটি হচ্ছে www.dhakafm904.com। এবং যারা আছেন দেশের বাইরে বা আমাদের ফ্রিকোয়েন্সির বাইরে, আমাদেরকে শুনতে অনেক কষ্ট হয়তো রেডিও বা মোবাইলে যে কোনো ওয়েতেই শোনেন না কেন, তাদেরকে বলবো যে আমাদেরকে অনলাইনে আপনি শুনতে পারবেন। আর আমাদের অনলাইনে শোনার অ্যাড্রেসটি হচ্ছে www.dhakafm904.com/live। ওকে, তো বন্ধু মেঘলা চলে যাব এখন। আর চলে যাওয়ার আগে বলতে চাই যে সবাই অনেক অনেক ভালো থাকবেন, প্রিয় মানুষটিকে নিয়ে সুখে থাকবেন, আর আগামী সপ্তাহ পর্যন্ত সবাই ভালো থাকার চেষ্টা করবেন, কথা তো হবে ইনশাল্লাহ। স্টে সেফ। This track was downloaded from FusionBD.com.